exclusively on FusionBD.com.
কেমন ভালোবাসার বাংলাদেশ,
that's right, you're listening. You're listening to Dhaka FM 90.4, and yes, this is your one and only Ajita Smia taking Ashita over the shower chat. Yes, so the shower people in Bangladesh are Bangladesh. যেখানে তোমাদের ভালোবাসার কথাগুলো বলতে নেই মানা, তাই না? আশেপাশে যখন মানে ডানে বা যেদিকে তাকাও না কেন, হয়তো বা কখনো তোমার বাবা বসে থাকে, হয়তো বা কখনো মা, তাই না? কখনো আবার কিন্তু বাড়ির বড় যে ভাই আছে সেও তোমাদেরকে অনেকটাই শাসন করেন, এবং শাসন করেন কি বলেন, কি বলে সেটাই তো হচ্ছে কথা। মানে নিজে যখন পুরো পুরো এলাকা ঘুরে অনেক কিছুই করে বেড়ায় তখন কিন্তু কোনো নিষেধ নেই, কিন্তু যখনই বাড়ির ছোট বোনটি অথবা ছোট ভাইয়ের বেলায় কোন একটা চিঠি আদান প্রদানের কথা হয় তখন কি হয়, তখন যেটা হয় যে মনে হয় যে ইস, প্রেমটা যেন কত বড় বাধা, তাই না? বাট ইয়েস, প্রেমন ভালোবাসার বাংলাদেশ দিচ্ছে সেই সুবর্ণ সুযোগ ভালোবাসার কথাগুলো পুরো বাংলাদেশকে জানানোর, পুরো 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 কি এলাকাবাসীকে জানানোর, তাই না? এবং হ্যাঁ, তাসমিয়া থাকবো ঠিক রাত 2টা পর্যন্ত, সেই সাথে কিন্তু গুরুহিতের শ্যামও থাকবে তোমাদের সাথে। অ্যান্ড ইয়েস, গুরুহিতের শ্যামের সাথে তোমরা যদি অল টাইম কানেক্টেড থাকতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা কিন্তু চাইলে তোমাদের ফেসবুক, ইয়েস, তোমার ফেসবুক আইডি দিয়েও কিন্তু গুরুর সাথে থাকতে পারো। পাশাপাশি তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি ফ্যান পেজের সাথে থাকতে পারো। ইয়েস, ঢাকা এফএম 90.4 এর ফ্যান পেজের কথা বলছি। যেটা তোমাদেরকে করতে হবে, আমাদের সাথে অল টাইম কানেক্টেড থাকতে হবে। অ্যান্ড ঢাকা ফ্রমের ফ্যান পেজের লিঙ্কটা বলছি, ঢাকা ফ্রমের ফ্যান পেজের লিঙ্কটা হচ্ছে www.facebook.com/ I love Dhaka FM. And yes, Guruhiteshamer fan page link ta bolechi. Guruhiteshamer fan page link ta hocche facebook.com/guruhitesham. Jekhane thake tumra Guruhiteshamer sathe connected thakte parbe, like and comment kore. And yes, inbox e chailo kintu take text korte paro. Well, ebong jodi bhalobashar kotha gulo amaderke janate chao, jeta korte hobe amaderke Guruhiteshamer fan page post kore janate paro. Pashapashi kintu chailo amakeo bolte paro je yes, ashmi apu, ami amar bhalobashar golpota bolte chai. Jekom ta onek bondhurai আমাকে এখন নক করে জানায় যে তিনি তার ভালোবাসার কথাটা পুরো বাংলাদেশকে জানাতে চায়, তাই না? বাংলাদেশকে নিজের কথা যদি আমি জানাতে চাই সেক্ষেত্রে কিন্তু আরো অনেকগুলো উপায় আছে, তার মধ্যে অন্যতম একটা বেস্ট উপায় হচ্ছে ফেসবুক, রাইট? সো ফেসবুক অ্যান্ড ইয়ার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো ইউজ করার জন্য তোমাকে কী করতে হবে, তোমার বাসায় অবশ্যই ইন্টারনেট থাকতে হবে, তাই না? এবং ইন্টারনেট কীভাবে থাকতে হবে, ইন্টারনেটের এখন সবচেয়ে ভালো একটি মাধ্যম হচ্ছে আমার আইটি, রাইট? সো আমার একটি উচ্চগতি হোম ইন্টারনেট এখন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, যশোর, গাজীপুর, রংপুর, বগুড়া, কুমিল্লা এবং নারায়ণগঞ্জে। ডিসেম্বর মাসে প্রত্যেক ইন্টারনেট হোম ইন্টারনেট গ্রহীতার জন্য থাকছে আইপি টেলিফোন সার্ভিস একেবারে ফ্রি, এবং এর ফিচারগুলো হচ্ছে বাফারলেস, ইউটিউব, অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি, অ্যান্ড ইয়েস, লো ল্যাটেন্সি ফর গেমার। এবং আপনি ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করুন 09611333777 এই নাম্বারে। পাশাপাশি কিন্তু চাইলে আমাদের সাথে আরো অনেকভাবে কানেক্টেড থাকতে পারো। ইয়েস, তার মধ্যে অন্যতম উপায়টি হচ্ছে ঢাকা এফএম 90.4 অল টাইম টিউন করে, অ্যান্ড ইয়েস, রাত 11টা থেকে রাত 2টা পর্যন্ত আমাদের সাথে থেকে, তাই না? এবং হ্যাঁ, যখনই কিন্তু ক্লেমনের কথা আসে আমার একটা কথা তোমাদেরকে বলার কথা মনে পড়ে যায়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সবসময় ক্লেমন খেতে হবে, তাই না? কারণ বছর ঘুরে ডিসেম্বর এলেই চলে আসে লম্বা একটা ছুটি, সেই সাথে নিয়ে আসে পারা ক্রিকেট স্টার প্লেয়ার হওয়ার অফুরন্ত সম্ভাবনা। তবে পারা ক্রিকেটে এমন কিছু রুলস রয়েছে যা শুধু পারা ক্রিকেটেই সম্ভব। ব্যাট যাওয়ার আগে ব্যাটিং তার বল দেয়ালের বাইরে, মানে ইউ আর আউট, টান টান উত্তেজনায় খেলার সাথে হই হুল্লোড়। তাই তো পাড়ার বন্ধু বান্ধব নিয়ে এমন ক্রিকেট পাগলামিতে মেতে উঠতে এবার ক্লেমন দিচ্ছে ব্যাটে বলে দুরন্ত ফ্রেশনেস অফুরন্ত অফার। ক্লেমনের 2 লিটার কিনলে পাচ্ছ নিশ্চিত উপহার, আকর্ষণীয় একটি ক্রিকেট ব্যাট অথবা বল। সো পাড়া ক্রিকেট স্টার আর দেরি কেন, ক্লেমনের 2 লিটারের সাথে ব্যাট বল নিয়ে মেতে উঠো অফুরন্ত ফ্রেশনেসে। ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস। ওকে, সো আমাকে এই মতো চলে যেতে হচ্ছে একটা ছোট্ট ড্রিং ব্রেক, অ্যান্ড ইয়েস, আমরা আজকে আবারও চলে আসবো কিছুক্ষণের মধ্যে একটি একটু বেশি অন্যরকম, একটু কি বলবো, ট্র্যাকের বাইরের একটা গল্প নিয়ে। অবশ্যই সেটা হবে ভালোবাসার গল্প, যে গল্পটা, ইয়েস আই প্রমিস, কখনো তোমরা শুনোনি। সো সাথে থাকো, অ্যান্ড গৃহীতের সামনে অপেক্ষায় থাকো। ও, অ্যান্ড পাশাপাশি ফেসবুকে আমরা যে পোস্টার শেয়ার করে দেবো সেই পোস্টার কিন্তু শেয়ার করতে ভুলো না। এনজয়, ক্লেমন ভালোবাসার বাংলাদেশ। শুনছেন ঢাকা FM 90.4 আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টুইং টুইং সাজে টুইং টুইং টুইং।
No money for music. এখন গান শুনো কোনো data charge ছাড়া. Yonder Music exclusively Robi এবং Airtel userদের জন্য. Download the number one music app now.
আনন্দে উচ্ছ্বাস মেতে উঠে আশপাশ, ভালোবাসা এক ঝাঁক বুক জুড়ে মিশে থাক, চোখে মুখে বিশ্বাস উড়ে যাই দুরাকাশ, শুরুর দেশে চলছে ক্লেমন ফ্রেশনেস, রোদ্দুর দুর্বার হাসি মুখ একাকার, শুরুর দেশে চলছে ক্লেমন।
শেয়ার করো ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস। চটপটির দোকানে একটু এক্সট্রা টক সাথে এক্সট্রা ঝাল, কাউকে পটানোর জন্য একটু এক্সট্রা চাল, ভালোবাসার মানুষের সাথে এক্সট্রা আহ্লাদ, পূর্ণিমা রাতে মন তাই চায় এক্সট্রা বড় চাঁদ, বন্ধু বান্ধবের সাথে এক্সট্রা আড্ডা বাজি, আদরের ছোট ভাইটা হয় একটু এক্সট্রা বাজি, খুশির দিনে সবাই ছড়ায় একটু এক্সট্রা রং, আদর করে রাগ ভাঙাতে লাগে এক্সট্রা একটু ঢং, আর রবিতে *123*75# ডায়াল করে যে কোনো মূল অ্যাকাউন্ট রিচার্জে এক্সট্রা ব্যালেন্স। বিস্তারিত rovi.com.bt রবি।
No money for music. এখন গান শুনো কোনো data charge ছাড়া। Yonder Music exclusively Robi এবং Airtel userদের জন্য। Download the number one music app now.
আমাদের স্ক্রিনটা পৃথিবীর আর সব দেশের মতো না, অন্যরকম। বিজ্ঞাপনের ভাষায় ত্বক, হাতি বাংলায় চামড়া। কেউ কেউ বলেন আমাদের চামড়া নাকি মোটা, আবার কেউ বলেন খুবই পাতলা। আমাদের ছুঁয়ে যাওয়া ভালোবাসাগুলো এখন অনেক নাজুক। বাইরে থেকে একটু আলাদা মনে হলেও ভেতরে ভেতরে আমরা সবাই এক। আর আমাদের ত্বকে কখন কি প্রয়োজন তা সবচেয়ে ভালো বুঝি আমরাই। যেমনটা বোঝে আমাদের মেরিন পেট্রোলিয়াম জেলি, তাজা লেবুর সৌরভ আর ভিটামিন সির গুণে শীতে ত্বককে রাখে সবচেয়ে বেশি সুরক্ষিত। মেরিন পেট্রোলিয়াম জেলি আশভাগ মানুষের আস্থায় 30 বছর ধরে বাংলাদেশের এক নম্বর পেট্রোলিয়াম জেলি।
No money for music, no data charge, no subscription fee. Yonder Music, exclusively for Robi and Airtel users. To download the number one music app now.
কি ভাই, বাড়ির বাইরের দেয়ালে ধুলো ময়লা জমে একাকার, টেস্টিস পাংচার, আবার রং করার টেনশন।
No tension, এসে গেল ন্যানো অ্যাডিটিভ সমৃদ্ধ বাচার ওয়েদার কোট অ্যান্টি ডার্ট লং লাইফ, যা বাড়ির বাইরের দেয়ালে ধুলো ময়লা জমতে দেয় না, ফলে দেয়াল থাকে সুরক্ষিত বছরের পর বছর।
লেখা অল ইউ ক্যান ইট বাফে, কিন্তু খাওয়ার সময় বলে আধা ঘন্টায় খেতে হবে।
বললো যতবার ইচ্ছে টিকিট দিয়ে গেম খেলতে পারবো, কিন্তু খেলতে গিয়ে বলে ম্যাক্সিমাম 2 বার সম্ভব।
অফারে লেখা 20% ডিসকাউন্ট অন ক্লোথ, ভিতরে গিয়ে দেখি শুধুমাত্র সুইমওয়্যারে।
এইসব অফার বাদ দিন, এখন ব্যবহার করুন আম্বার আইটি ইন্টারনেট, অপটিক্যাল ফাইবার ইন্টারনেট কানেক্টিভিটি ফর হোম অ্যান্ড স্মল অফিসেস উইথ রিয়েল আইপি অ্যান্ড নো ফেয়ার ইউজেজ পলিসি। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambariti.com.bd অথবা কল করুন 09611333777।
No money for music, no data charge, no subscription fee. Yonder Music, exclusively for Robi and Airtel users. To download the number one music app now.
Abba, এই ব্যবসা পোষায় না, অন্য দোকান দেবো। মালটু চাই মালটু।
আরে ফেল আমার লক্ষ্মী।
লক্ষ্মী না পক্ষী, সব ডেকোরেটর চেয়ারে এক, আপনি আসেন আরে ফেল লইয়া।
ওরে বাদাই না, তুই লস করবি।
ভাই এটা মানে কি? অবস্থা এটা ভাঙ্গা ওইটা ভাঙ্গা।
আব্বা লাল বাতি,
আরএফএল ডেকোরেটর চেয়ারে সবুজ বাতি,
সিট পাঞ্চ ব্যাক পাঞ্চ পদ্ধতিতে পরীক্ষিত আরএফএল ডেকোরেটর চেয়ার,
ঝামেলা কমায় ব্যবসা বাড়ায়, ড্যামেজ তো একদমই নাই, আর ব্যবসা ফুরফুরা।
রেশমি সিল্কে সাজালে জীবন, রেশমি রেশমি সিল্কে সাজালে জীবন, এই মধুর দেশে প্রেমে মন ডুববে।
দুনিয়া দেখবে যখন সিল্ক দিয়ে সাজবে জীবন। বাজার সিল্ক
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টুইং টুইং সাজে টুইং টুইং।
ফিরে এলাম আবারও স্প্রিং ব্রেক থেকে।
ক্লিমান ভালোবাসার বাংলাদেশ।
Okay, that's right, dear listener. আপনার শুনছেন ঢাকা এফএম 90.4 and yes. আমি আছি তোমাদের সবার সাথে ক্লেমন ভালোবাসার বাংলাদেশ নিয়ে এবং থাকবো ঠিক রাত দুটো পর্যন্ত। এবং সেই সাথে কিন্তু গুরুহিতা শ্যাম চলে আসবেন আমাদের সাথে তোমাদের সবার সাথে কথা বলতে, রাইট? ওকে। অ্যান্ড ফেসবুকে কমেন্টের জন্য তোমাদেরকে যেটা করতে হবে, আমার পোস্টটা শেয়ার করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে, এবং সেই লিঙ্কটা হচ্ছে ফেসবুকে facebook.com/iloveDhakaFM, এবং পাশাপাশি তোমরা চাইলে আমাদেরকে 16260 এই নাম্বারে আমাদেরকে টেক্সট করতে পারো। অ্যান্ড ইয়েস, টেক্সট করে নিয়ে হচ্ছে DFM স্পেস তোমার নাম স্পেস তোমার লোকেশন স্পেস তোমার কথা লিখে পাঠিয়ে দিবে 16260 এই নাম্বারে। আই এম ওয়েটিং ফর ইউর টেক্সট অ্যান্ড কমেন্ট। অ্যান্ড ইয়েস 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 গুরুহিতা শ্যাম কিছুক্ষণের মধ্যে চলে আসবে, সো সবাইকে অপেক্ষা করতে হবে একটু বেশি বেশি। অ্যান্ড চাইলে কিন্তু তোমরা এই মুহূর্তে আরও দু একটা গানের জন্য আমাদেরকে রিকোয়েস্ট করতে পারো, তোমাদের মনের যে কোনো একটা গান আমরা কিন্তু প্লে করার চেষ্টা করতেই পারি তোমাদের জন্য, তাই না? ওকে, সো আমি দেখতে পাচ্ছি আমাকে অলরেডি রেশমা কমেন্ট টেক্সট করেছে। রেশমা টেক্সট করে বলছে, আপু আজকে শোটার স্পেশালটি কি তুমি বলেছ? ওকে, ইয়া আজকে একটু স্পেশাল তোমাদের জন্য, সো অপেক্ষা তো করতেই হবে, রাইট? ওকে, আমাদের সাথে আরো আছে ওকে সুমাইয়া। সুমাইয়া কি বলছে? সুমাইয়া বলছে, আপু ওকে, হ্যাঁ 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 ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ইউর কমপ্লিমেন্ট। অ্যান্ড ইয়েস, আরো আছে আমাদের সাথে রাকা। রাকা কি বলছে? ওকে, আপু গুরুহিতা শ্যাম কখন আসবে? গুরুহিতা শ্যাম কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, তুমি তোমার হাত থুইটা ধরে রাখো, অবশ্যই 5-6 মিনিটের মধ্যে তোমাদের সাথে জয়েন করে ফেলবেন, রাইট? ওকে, তো আজকে আমরা এখন চলে যাবো ক্লেমন রিফ্রেশমেন্ট মোমেন্ট, এবং আজকে ক্লেমন রিফ্রেশমেন্ট মোমেন্টে আমরা শুনবো হাবিবুল বাশার সুমনের কথা। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেট প্লেয়ার এবং একসময় তিনি জাতীয় দলে ছিলেন, হাবিবুল বাশার সুমনের কথা। আপনারা এখন শুনছেন ক্লেমন রিফ্রেশমেন্ট মোমেন্ট, আজকে আমরা শুনবো হাবিবুল বাশার সুমনের কথা। হাবিবুল বাশার সুমন, তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ সফলতম টেস্ট ব্যাটসম্যান। তার পুরো নাম কাজী হাবিবুল বাশার। তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান। তার বোলিংয়ের ধরন অফ ব্রেক। বাংলাদেশ জাতীয় দল ছাড়াও তিনি জাতীয় ক্রিকেট লিগে খুলনা জেলা এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে বাংলাদেশ বিমান দলের হয়ে খেলেছেন। তার টেস্ট অভিষেক হয় 2000 সালে ভারতের বিপক্ষে, আর একদিনের খেলায় অভিষেক হয় 1995 সালে শ্রীলঙ্কার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের শারজাহাতে। তার অধীনে বাংলাদেশ ক্রিকেট দল প্রথম কোন টেস্ট ম্যাচ জয়লাভ করে এবং অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচে জয়লাভ করেছেন। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষ হয়ে বর্তমানে তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে রয়েছেন। এ পর্যন্ত তিনি 3000-এরও অধিক রান করেছেন। হাবিবুল বাশারের ডাকনাম সুমন এবং তার উচ্চতা 5'10". তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান এবং তিনি একজন ব্যাটসম্যান এবং অধিনায়ক ছিলেন। হাবিবুল বাশারের জন্ম 17 আগস্ট 1972 সালে কুষ্টিয়া জেলায়। এতক্ষণ আমরা শুনছিলাম ক্লেমন রিফ্রেশমেন্ট মোমেন্ট, এবং আজকে আমরা শুনছিলাম হাবিবুল বাশার সুমনের কথা, যিনি কিনা আমাদের বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং সফলতম টেস্ট ব্যাটসম্যান, রাইট? ওকে, সো আমি অনেকগুলো রিকোয়েস্ট দেখতে পেয়েছি গানের, এবং তার মধ্যে একটা গানের রিকোয়েস্ট আমার খুব ভালো লেগেছে, এবং এই গানের জন্য রিকোয়েস্ট করেছে আমাদেরকে সাজিয়া। ওকে, রাইট, সো এই গানে চলে যাওয়ার আগে একটা কথা তোমাদেরকে বলে যাচ্ছি, সেটা হচ্ছে ভুলে যাবে না আমায় এবং কতক্ষণের মধ্যে পিছি তোমাদের কাছে। সো এই গানটি তোমাদের সবার জন্য, এনজয়। তুমি যাকে ভালোবাসো ফ্রম দ্য ফিল্ম প্রাক্তন, এবং এই গানটা গিয়েছেন অনুপম রায়। ও, আই জাস্ট লাভ দিস ম্যান। ওকে, সো এনজয়। Yeah.
নির্ঘরে বসবে ভাসো আর জীবনে ঘর, তোমার কাছার শব্দ দূষণ তোমার গলার স্বর, আমার দরজায় খিল দিয়েছি আমার দারুণ জোর, তুমি অন্য কারোর সঙ্গে ব্যবহার, তুমি অন্য কারোর সঙ্গে ব্যবহার।
আমার ফেভারিট হিন্দি গানটা প্লে করছে।
এই সবাই চুপ, শোন শোন শোন, আমার রিকোয়েস্ট করা গান বাজছে।
Oh my god, I can't believe they're actually playing my song.
That's right people, 31st December Shardin Cholwe apnar sob requested song. Pick up your phone and send us a text right now. Type your name, space your location, space artist o gaaner naam ebong pathiye din 16260 number e. Apnader ei list theke amra play korbo ei bochorer top 50 Bangla songs, top 50 English songs and top 50 Hindi songs.
ঢাকা FM, এক নেশন এক স্টেশন.
New music every day. This is Dhaka FM 90.4.
শুনছেন ঢাকা FM 90.4. আর এখন যাচ্ছি স্প্রিং ব্রেকে.
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিং টিং স্বাদে.
No money for music. এখন গান শুনো কোনো ডেটা চার্জ ছাড়া. Yonder Music, exclusively Robi এবং Airtel userদের জন্য. Download the number one music app now.
আনন্দে উচ্ছ্বাস মেতে ওঠে আশপাশ, ভালোবাসা এক ঝাঁক বুক জুড়ে মিশে থাক, চোখে মুখে বিশ্বাস উড়ে যাই দূর আকাশ, শুরু নেই শেষ চলছে ক্লেমন ফ্রেশনেস, রোদ্দুর দুর্বার হাসি মুখ একাকার, শুরু নেই শেষ চলছে ক্লেমন.
শেয়ার করো ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস.
চটপটির দোকানে একটু এক্সট্রা টক সাথে এক্সট্রা ঝাল, কাউকে পটানোর জন্য একটু এক্সট্রা চাল, ভালোবাসার মানুষের সাথে এক্সট্রা আহ্লাদ, পূর্ণিমা রথে মন তাই চায় এক্সট্রা বড় চাঁদ, বন্ধু বান্ধবের সাথে এক্সট্রা আড্ডা বাজি, আদরের ছোট ভাইটা হয় একটু এক্সট্রা বাজি, খুশির দিনে সবাই ছড়ায় একটু এক্সট্রা রং, আদর করে রাগ ভাঙাতে লাগে এক্সট্রা একটু ঢং, আর রবিতে *123*75# ডায়াল করে যে কোনো মূল অ্যাকাউন্ট রিচার্জে এক্সট্রা ব্যালেন্স, বিস্তারিত rovi.com.bg. রবি
মনে হয় দেখো কেমন পাইলটে, আর এখন করা যায় যখন তখন চাইদা আছে সবই টিভি,
এমন স্বাচ্ছন্দ্যময় প্রযুক্তির বন্য ছয় হাসি আনন্দে ভরে উঠুক আপনার সংসার, পাশে থাকুক ভীষণ এলইডি টিভি. ভীষণ ক্রাফটিং হ্যাপিনেস.
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিং টিং স্বাদে.
ফিরে এলাম আবারও টিং ব্রেক থেকে.
টিমন ভালোবাসার বাংলাদেশ.
Okay, that's right, dear listener. You're listening to Dhaka FM 90.4, and yes, this is your one and only Ajita Sneha, taking out to Clemon Marabasha Bangladesh. এবং আমি কথা দিয়েছিলাম যে গুরুতর শ্যামকে নিয়ে এই মুহূর্তেই চলে আসবো, মানে 5 থেকে 6 মিনিটের মধ্যে চলে আসবো, এবং ইয়েস কথা কিন্তু রেখেছি. সো সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদের সবার কাছে একটা ধন্যবাদ পেতেই পারি, তাই না? এবং সবাই ধন্যবাদ দিবে কিভাবে, যেই মুহূর্তে আমি এই মুহূর্তে পোস্ট করে দিচ্ছি একটা, সেই পোস্টে কমেন্ট করে এবং পোস্টটা বেশি বেশি শেয়ার করে তোমরা কিন্তু আমাকে ধন্যবাদ দিয়ে দিতে পারো পারো পারো, রাইট? সো আর দেরি কেন, এবং ফেসবুক ফ্যান পেজের লিঙ্কটা বলছি, ফেসবুক ফ্যান পেজের লিঙ্কটা হচ্ছে facebook.com/ I love Dhaka FM. I am just facebook.com/ I love Dhaka FM. So I am just waiting যে তোমরা কতগুলা পোস্ট শেয়ার করো, রাইট? এন্ড নাই রাইট নাও চলে যাচ্ছি আমাদের সবার প্রিয় গুরু হিতে শ্যামের কাছে, কারণ তিনিও কিন্তু চলে এসেছেন এই মুহূর্তে আমাদের অন এয়ার স্টুডিওতে, এন্ড ইয়েস থাকবেন ঠিক রাত 2টা পর্যন্ত. সো অতিথি এবং আমাদের গুরু হিতে শ্যাম এখন থাকছেন তোমাদের সাথে. এনজয় এন্ড ইয়েস এনজয় ক্লেমন ভালোবাসার বাংলাদেশ. ওকে, সো হিয়ার উই গো নাও.
কখনো পারে বলতে পারেন, মিষ্টি শোনায়
অন্ধকার রাতের পরবর্তী সকালে এত চমৎকার দেখায় এই সুন্দর অনুভূতি গায়ে মাখি থাকবে। এরকম কত শত সহস্র অনুভূতি এত চমৎকার করে আমাদের সাথে অনুভূতি কিনে পড়বে। তুমি মানুষ দেশ সমগ্র বিশ্ব বলে এত সময় ছুটে যাও, এগিয়ে যাও, যুদ্ধ ঝাপা। আমি উত্তশ্বাসে ছুটতে থাকি বোকার মতো, আমিও প্রাণনাতে থাকি সকাল থেকে সারা থাকি। আমার সাথে সকাল অবধি শুধু ভাবনা আর ভাবনা আর শুধু উত্তশ্বাসে ছুটে যাওয়া। আর এবার উত্তশ্বাসে ছুটতে ছুটতে আর জীবনের মাঝপথে এসে মনে হয় শুধু উত্তশ্বাসে ছুটে যাওয়ার নাম জীবন নয়, বসায় বাংলাদেশের স্টুডিওতে আসিয়ান সপ্তাহান্ত একটা দিন বৃহস্পতি শুক্রবারের এই সন্ধিক্ষণে সুধীর দণ্ড ফেলে রাখার জন্য ওই এই মুহূর্তে আমি নিজে আশা করি পৃথিবী থেমে যায়, সমাজ থেমে যায়, জীবন থেমে যায়, সবকিছু এক জায়গায় দাঁড়িয়ে থাকে। সবকিছুকে বাদ দিয়ে মানুষ তার নিজের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখো, কতদিন নিজেকে মনুষ্যত্ব মানুষ দেখতে পারে না। আমার ভিতরে যে দাঁড়িয়ে আমি বাস সেটার সাথে বহুদিন চোখাচোখি হয় না, আমার ভালোবাসার এই সময়গুলোকে বহুদিন আলিঙ্গন করে দেখতে পারি না। আমার বদলে ছোট ছোটবেলায় ফেলে আসা শৈশব কৈশোর এই যৌবনের সময়গুলো জানার স্মৃতিতে সবসময় একটু ভাস্বর হয়ে আছে। সেগুলোকে মাঝে অনেকদিন মাঝে মাঝে অনেকদিন পরপর দেখার প্রয়োজন পড়ে, সেই স্মৃতিতে নিজেকে খুঁজে পাওয়ার প্রয়োজন পড়ে, সেটাও দেখা হয়ে ওঠে না। উচ্ছ্বসিত হয় চলো, কারো কষ্টে আহাজারি করি চলো, তুমি তোমার চোখে রাখি চোখ কানে কানে করে জান আমি তোমাকে অনেক ভালোবাসি, চলো তুমি তোমার চোখে রাখি চোখ কানে কানে করে জান জান আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তবে চাইতে প্রিয় মতো প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফাই কি ডাকে এভাবে ভালোবাসার ফেরিয়ে না। চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাঁধবে তোমার মনে, আর বাঁধন হারা হবো আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। সবাই বন্ধুরা অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি কেমন ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে। বৃহস্পতি শুক্রবারের এই চমৎকার ক্ষণে তোমাদের সাথে কানেক্টেড থাকি, এখান থেকে কথা বলি, এর মাধ্যমে কথা আছে পরে পুরো বাংলাদেশে 90.4 নেটওয়ার্কের মধ্য দিয়ে বাংলাদেশের লার্জেস্ট নেটওয়ার্ক। আমি থাকি আর না থাকি, কথা তোমার সাথে হোক আর না হোক, এইটারে কিন্তু কথা ভাসতে থাকবে, কখনোই ভুলবে না, আমিও ভুলবো না, কখনোই ভোলা যায় না। আমি টেস্ট করে প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি বর্ণ, যেভাবে তোমাদেরকে বারংবার আমি স্টুডিও থেকে বলবার চেষ্টা করি, গাইস আই লাভ ইউ। আমাদের প্রাউড স্পন্সর ক্যামেল ক্যামেলের পক্ষ থেকে সবকিছু শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি আমাদের আজকের আজকের নিয়মিত অনুষ্ঠান। প্রথমে আজকে যিনি হট সিট অলঙ্কৃত করেছেন তাকে আমি আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে চাই। বাকিটা অলরেডি আমরা আমাদের পোস্ট আপলোড করেছি ঢাকা এফএম এর ফ্যান পেজে, যেখানে আপনারা লাইক এবং কমেন্ট করে যুক্ত থাকুন, তবেই আমি বুঝতে পারবো যে আমার কথা শুনছ তোমরা, আমাকে বুঝছ তোমরা, আমার সাথে আছো তোমরা। আমার একটাই এবং একমাত্র আয়না ঢাকা এফএম 90.4 এর এই ফ্যান পেজ, সো প্লিজ লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে সংযুক্ত থাকো। আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি কেমন ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে।
ধন্যবাদ গুরুকে, আমিও প্রথমে ধন্যবাদ জানাতে চাই ঢাকা এফএম 90.4 এফএম কে, আর গুরুর সাথে আজকে সামনাসামনি বসে কথা বলতে পাচ্ছি এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। কেননা অনেকদিন ধরেই মনের কোনায় অনেক কিছু জমেছিল যে কখনো বলতে পারবো কিনা জানি না, কখনো কখনো এরকম গুরু যেটা বললেন যে ইথারে ছড়িয়ে দিতে পারবো কিনা সেই কনফিডেন্টটা কখনো ছিল না। সো জানি না আজকে আসলে কনফিউশনের মতো একটা ব্যাপার হতে যাচ্ছে। আমি আমার জীবনের অনেক কিছু আসলে শেয়ার করতে চাই এবং ইথারে ছড়িয়ে দিতে চাই, জানি না এটাতে কতজন আসলে নিতে পারবে ব্যাপারটা বা কিভাবে নিবে আমি ঠিক জানি না। লেটস কন্টিনিউ, আমি ট্রাই টু, আমি চেষ্টা করবো আসলে সবকিছু খুলে বলার।
ওকে, আমার সাথে যে আজকে উপস্থিত কেমন ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে, আমি কিন্তু প্রকৃত দৃষ্টিতে, আমি যদিও ফ্যাশন বুঝি কম বাট করতেও খুব পছন্দ করি, সবসময় ভালো পোশাক ভালোভাবে থাকা ছোটবেলা থেকে এই কি বলবো এই ফিতরাত আমার মধ্যে আছে, কিন্তু মানসিকভাবে কিন্তু অসম্ভব রকমের বাউল, আমি অসম্ভব রকমের কি বলবো পিছিয়ে পড়া মানুষ, আমি অসম্ভব রকমের ক্রিটিক্যাল মাইন্ডেড একজন ব্যক্তি, আমি আধুনিকতা দেখলেই আমার দম বন্ধ বন্ধ লাগে, কাঁটা চামচের শব্দ পেলেই আমার খাবার খেতে অনীহা জাগে, একটু প্রয়োজনের চাইতে বেশি নরম বিছানা হলে সেই রাত নির্ঘুম কাটে, একটু বেশি আধুনিক বাথরুম হলেও সেখানে আমি কমফোর্ট ফিল করতে পারি না, একদম বেশি সাজানো গোছানো কথাবার্তা বা একদম পস অ্যাটিটিউডের মানুষজনকে আশপাশে দেখলে কেমন যেন দমবন্ধ দমবন্ধ লাগে। আমার পুরো জীবনে কি বলে টাই বা এই ধরনের একদম কমপ্লিট পার্সোনালিটি বা কমপ্লিট গেট আপের যে ধরনের মানুষ সে ধরনের পোশাক খুব কম পরেছি বলেই আমার মনে হয়, কিন্তু আমি কেন যেন বাহ্যিকভাবে বা আমার পোশাক আশাক বা আমার অ্যাটিটিউডে জিনিসটাকে ধারণ করতে পারিনি, যে মানুষটি আজকে হট সিট অলঙ্কৃত করেছে তার গেট আপ এবং তার অ্যাটিটিউডের মধ্যে কিন্তু সেই বেশভূষা এবং সেই সেই অভিব্যক্তিটা আছে, সেই অ্যাপিয়ারেন্সটা আছে, যে অ্যাপিয়ারেন্সের কথা বলছি যে অ্যাকচুয়ালি লালনকে দেখলে যেমন দেখায়, ইনফ্যাক্ট লালনকে একটা ফুল স্লিভ টি শার্ট আর জিন্স পরিয়ে দিলে যেমন দেখাবে এক্স্যাক্টলি তেমন দেখাচ্ছে যে এখন হট সিটে আমার বসে আছে, এবং আমাকে প্রচন্ড রকমভাবে টানে এই কি বলবো আদি অকৃত্রিমের জীবন, কারণ আমি একদম অন্তর অন্তঃস্থল থেকে বিশ্বাস করি যে হীরে কখনো ভদ্রসনে যে পাওয়া যায় না, তার জন্য খনিতে নামতে হয়, আর খনিতে নামতে গেলেই তো গায়ে কাদা লাগবে, গায়ে মানুষের সাথে প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে ফেলতে হবে, সো এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কিন্তু আমার গেট আপের মধ্যে আমি কখনো এই জিনিসটা আনতে পারিনি, এটা এক্সারসাইজ করার মন চায়, মানে আমি হয়ে গেছি উভচর প্রাণীর মতো যে বাইরে হয়তো একটা বেশভূষা ধরে ধারণ করে রেখেছি বাট অন্তরের মধ্যে সবসময় আমাকে কিন্তু টানে গানের মধ্যে ফোক গানের মধ্যে সুফিয়ানা ঢঙ্গের যেসব গানগুলো এবং প্রকৃতি, এবং অফকোর্স যেখানে মানুষের সাথে একদম মিশে যাওয়ার সুযোগ থাকে, যেখানে প্রকৃতির সাথে নিজেকে বিলীন করে দেওয়ার সুযোগ থাকে, তো প্রথমে ওকে দেখে আমি ইম্প্রেসড, এই কারণে যে যা আমি নিজে ধারণ করতে পারিনি সমাজের চাকচিক্যকে কি বলবো মানিয়ে নেওয়ার স্বার্থে এগুলোকে কম্প্রোমাইজ করেছি সেটা সে কিন্তু করেনি, তার যা ভালো লাগে সেভাবে নিজেকে উপস্থাপন করেছে। কি নাম তোমার, কি নামে?
আমার পুরো নাম আহাদুর রহমান, আহাদ বলে ডাকলে।
ওকে আহাদ, আমি যেগুলো বলেছি লিটারালি আই মিন ইট, ভেতরে আমার এগুলো সবসময় কাজ করে, আমি ঠিকভাবে বুঝাতে পেরেছি কিনা জানি না বাট যা বলেছি সবগুলো কথাই সত্য।
হ্যাঁ গুরু, এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ওয়ান্স আপন এ টাইম একটা সময় পার করে এসেছি যখন আসলে আমিও গুরু আপনার মতোই এরকমই একজন মানুষ ছিলাম, যে সামহাও আজকে হয়তো যারা লিসনাররা আছেন তারা আমাকে দেখতে পাচ্ছেন না বাট ফেসবুকের মাধ্যমে হয়তো দেখতে পারেন আমার একটা ছবি পোস্ট করা হয়েছে, তো এখন যে রূপটা আপনারা দেখছেন, বিফোর 10 ইয়ার্স আমি একদমই গুরুর আজকের যে গেট আপটা ছিল যে স্পাইক চুল একটা অন্যরকম একটা লুকস যেটা ফ্যাশন ফলো করা গুরু যা যা বললেন ঠিক এরকমই একটা মানুষ ছিলাম, আমি আজকের এই আহাত ছিলাম না, আজকের যে গেট আপে দেখে আপনি গুরু বলছেন যে আমাকে হয়তো লালন বা এরকম বলছেন, এটা একটা সিচুয়েশনের পরে হয়েছে যেটা হয়তো আমি বলতে এসেছি যে ওই ধাক্কাটার কারণে আই এম রাইট নাও আই এম আহাদ লাইক দ্যাট,
মানে এটার সাথে ঘটনার।
হ্যাঁ
তাহলে দেরি না করে আহাদ স্ট্রেট ওয়ে টু ইউ, মানে আমরা সব মানে তোমার জীবন জীবনের ওই সমুদ্র আমরা ঝাঁপ দিতে চাই, যেহেতু অনেকগুলো লিঙ্ক তোমার জীবনের দিকে চলে যাচ্ছে, একটা মানুষ 10 বছরের আহাদ, ইনফ্যাক্ট আমরা দুজন মিলে একটা ছবি কিন্তু দিব একসাথে, রাইট হ্যাঁ
প্লিজ।
ওকে, তাহলে মানুষ বুঝতে পারবে যে তুমি যেটা নিজেও বললে 10 ইয়ার্স ব্যাক এরকম ভাবে তুমি নিজেকে রাখতে পছন্দ করতে সেই মানুষটা এরকম হয়ে গেছে, কোন ঘটনা বা কোন জীবনের উপাখ্যানের প্রেক্ষিতে সেই ঘটনাটা বলবে, এবং তারপরে শেষের দিকে আমরা দুজন মিলে একটা ফেসবুকে হয়তো একটা ছবি পোস্ট করলাম। তো শুনে তোমার জীবনের কথা একদম শুরু থেকেই শুনতে পছন্দ করবো।
আমি প্রথমেই চলে যাই আমার শৈশবে। আমার ইন্ট্রোডিউসিংটা এভাবেই হোক যে আমি চট্টগ্রামে বড় হয়েছি, লালখান বাজার নামক একটি এলাকাতে আমার জন্ম হয়েছে, পাহাড়ি এলাকা। সো আমি
সেটা লালখানের সাথে কি ঐতিহ্যগত কোনো ব্যাপার আছে? বিভিন্ন
ওই জায়গাটা লালখানের ব্যাপারটা আসলে কিভাবে আসছে আমি এখনো জানি না। আমি
বা কোনো ঐতিহ্যগত কোনো বিষয় কি ওখানে বিখ্যাত লালখান বাজার?
লালখান বাজারে বেসিক্যালি পাহাড়ি অঞ্চল, একদমই পাহাড়ি এরিয়া। ওখানে খুব উঁচু নিচু এরিয়ার ভিতরে একটা জায়গা। আমি যেই সময়ের কথা বলছি সেই সময়ে হচ্ছে গিয়া আমি খেলতে যেতাম পাহাড়ের ভিতরে আর কি। বিকালটা কাটতে হচ্ছে গিয়া ঠিক বিকাল থেকে মাগরিবের আজান দিলে দৌড়ে চলে আসতে হইতো পড়ালেখার জন্য, আম্মা নালে বকা দিত। তো আমার খেলার জায়গাটা ছিল চানমারি ফিল্ড নামে, যেখানে আসলে পুলিশরা ফায়ারিং প্র্যাকটিস করে, এরকম একটা জায়গায় আমি ওখানে
যেটাকে চানমারি বলে,
চানমারি বলে, হ্যাঁ ওই চানমারি ফিল্ডে খেলতে যেতাম পাহাড় টপকায়, পুলিশকে না দেখায়, এরকম খুব একটা থ্রিল লাইফ ছিল। পাহাড় ছিল সাথে, নেচারে বড় হয়েছি। আমি চিটাং গভর্নমেন্ট হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করেছি, দেন চিটাং নেভি কলেজ থেকে এইচএসসি, দেন অমরগুনি ইউনিভার্স থেকে বিকম, দেন আইটিতে। আমাদের সময় এমন ছিল যে নিট অ্যাপ থেকে এসেছিল, সেই টাইমে সবাই খুব নিট এগুলা যাচ্ছিল। তো নিউ হরাইজন নামে একটা ইন্ডিয়ান একটা ফ্র্যাঞ্চাইজ ছিল, ওদের ওখানে আমি 3 বছর একটা ডিপ্লোমা করেছিলাম, এ প্লাস, দ্যাট মিন্স হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং।
ওকে,
সো পুরোপুরি আইটি বেসড এরকম। তো চিটাং এ কিছুদিন চাকরি করার পরে যেটা হয়েছে, আমার জীবনে দুইটা অধ্যায় আছে খুবই মজার, তো এটা না বললেই না। স্টার্টটা এভাবে করি, তো আমার এডুকেশন লেভেলটা একটা জায়গায় গিয়ে শেষ করলাম, এরপরে আর হয়নি করা। আর এর ভিতরে যেটা হয়েছে, আমার বাবা চাকরি করতেন ইস্টার্ন রিফাইনারি, যেটা মেঘনা পেট্রোলিয়াম অর সামথিং রিফাইন করে, যে তেল রিফাইন করে, এরকম একটা জায়গাতে আমার বাবা চাকরি করতেন ওখানে। সো ফায়ার ইঞ্জিনিয়ার ছিলেন। আমাদের একটা হালিশর নামক একটা জায়গাতে আমরা, আমার বড় হওয়ার অংশটা লালখান বাজারে জন্ম হলো, বড় হয়েছি একটা টাইমে গিয়ে হালিশহর নামক একটা এলাকাতে চিটাং এ, যেখানে কলোনি। সো কলোনিতে যেটা হয়েছে আমার জীবনে ফার্স্ট, এখন বর্তমানে আমার যিনি ওয়াইফ আছেন তার সাথে আমার ইন্ট্রোডিউসিংটা হয়েছিল, যে এইভাবে যে মানে আমরা একই কলোনি, আমার বাবা আর তার বাবা কলিগ ছিলেন, তো আমরা একই বিল্ডিং এ থাকতাম। সো ওই বিল্ডিং এ টোটাল 16 ফ্যামিলি থাকতো। সো যা হয় কলোনি প্রেম, সো কলোনির প্রেম করেছি। সো প্রেমে 3 ইয়ার্স এর মতো প্রেম ছিল, এবং খুবই অদ্ভুত ব্যাপার হচ্ছে গুরু, 22 বছর বয়সেই আমি বিয়ে করে ফেলেছি আসলে, যখন আসলে আমি জানি না বিয়ে কি। বাট প্রেমটা, কলোনির প্রেম গুলো একটা মজা থাকে, একটু অন্যরকম, জানি না লিসনার কারা কিরকম ভাবে বড় হচ্ছেন, বা কলোনিতে যারা বড় হয়েছেন তারা জানে যে কলোনিতে কিছু মজা হয় এরকম। তো আমার বাবা, তার বাবা কলিগ ছিল, সো এটা কোনোভাবেই মেনে নিয়ে মানে নিচ্ছিল না। সো আমরা দুজন পিচি পিচি বাচ্চা আসলে পালাই গিয়ে, আমার ওয়াইফ তখন কেবল ম্যাট্রিক পাস করে কলেজে উঠেছে, আর আমি কেবল এইচএসসি শেষ করে জাস্ট ঢুকলাম আর কি বিকমের জন্য। সো ওই মোমেন্টসে একদম কি হলো পাগলা, মানে একদম নতুন প্রেমের মতো, মানে ওই সময় বুঝে ওঠার আগে আমরা দুজন হাত ধরে পালাই গেছি একদম 22 বছর বয়সে। আমি জাস্ট স্টার্ট মাই লাইফ, তো মানে পরে আস্তে আস্তে জিনিসগুলো বুঝতে পেরেছি। যাই হোক, মানে খুব মজার একটা প্রেম ছিল, এবং ওইটা পুরো আমাদের এলাকায় এখনো বিখ্যাত আমি, যে ওইটার কারণে যে একটা মেয়ে নিয়ে পালাই গেছিল এরকম একটা ব্যাপারের কারণে, এখনো দেখলে বলা হয় এরকম। কারণ ওই সময় বিভিন্ন মজার ঘটনা ঘটছিল, এবং একটা সিচুয়েশন ছিল এরকম যে আমার পুরো বিল্ডিং এর সব কাকারা এসে বসছে, সবাই মিলে আমাকে বিচার টিচার করতেছে, এরকম যা হয় ওই ওই টাইমে, খুবই একটা মজার একটা সিচুয়েশন। লাস্ট পর্যন্ত তো আমার ফ্যামিলি মেনে নিল, এটা অনেক আগের কথা, এবং আমরা দুজন আসলেই সাকসেস, মানে এরিয়াতে আমাদের এলাকাতেই মনে করেন এটা আমাদের একটা বড় সাকসেস ছিল। এবং আমাদের পরপর আমি আমি শিওর, আমার জানা মতে আমি আরো 3-4 জনকে ইনফ্লুয়েন্স করেছিল এরকম পালাই বিয়ে যেতে, এবং তারা এখন কি আমাকে গালি দিচ্ছে নাকি আমি জানি না, বাট দে আর হ্যাপি রাইট নাও, আমি জানি। তাদের সাথে আমার এখনো কথা হয়, তারা বলে যে মানে তুই একটা ইন্সপিরেশন ছিলি আর কি পালাই গিয়ে, তারপরে তোর দেখা দেখি আমরাও পালাইছিলাম। সো ইটস এ গুড একটা সময় কাটছিল। এরপরে আমার বিয়ের ঠিক 3 বছরের মাথায় হচ্ছে কি আমার ফার্স্ট সান জন্মগ্রহণ করে, আমার ছেলে আসে। আমরা দুজনই, আমি আমার ফ্যামিলির ছোট ছেলে, আমরা 2 ভাই 1 বোন, আমি সবার ছোট, আর আমারও আবার একটা বাচ্চা হয়েছে। তো দুই থেকেই আমার বাপ মা পালন করতো, কেননা দ্যাট টাইম আমার কোনো ইনকাম সোর্সিং ছিল না, আমি মানে পড়ালেখাতে ছিলাম আমি তখন, তো আমার বাবা আমার পালতে পারি দুটোই পিচ্ছি আর কি, আমাদেরকে বাবু বাবু সম্বোধন করা হইতো। সো আমাদের ফ্যামিলিটা খুব মজার ছিল, এবং সবাই খুব মেনে নিয়ে আমরা এত সুখে লাইফ ছিল যে বলা শেয়ার মানে বলে শেষ করতে পারবো, উই আর হ্যাপি।
সমস্ত দিক দিয়ে
একদম পারফেক্ট। আমার পিচি আমার সাথে গান শুনতেছে, এইটি করতেছে। তো যেটা হয় যে একটা সময় পড়ালেখার শেষের পরে যখন আমি চাকরিতে জয়েন করি, চিটাং এর একটা ফার্মে জয়েন করেছিলাম প্রথম, খানজাহান আলী কম্পিউটার্স নামে, যা আমার মানে ওখানে আমি আস্তে আস্তে নেটওয়ার্কিং এর এই কাজগুলো জব শুরু হলো আমার। তারপরে হচ্ছে গিয়ে আমি ঢাকাতে, ঠিক আজকের যে ঢাকা FM যে বিল্ডিংটা যেখানে বসে আমি কথা বলছি, এই বিল্ডিংটাতে আমি 5 বছর কাজ করেছি একদম টপ ফ্লোরে অগ্নিতে।
ওকে,
আমি এখানেই ছিলাম যখন আজকে আসতে বলা হচ্ছিল। আমার মনে হচ্ছিল অনেকদিন পরে আবার এই বিল্ডিংটাতে ফেরত আসতেছি, বাট আমাকে দেখলে এখন আর কেউ চিনবে না, সেই আহাব আর নেই। তো ঢাকায় চলে আসলাম 2007 এ একাই স্ট্রাগল করছি, তখন ফ্যামিলি সবাই চিটাঙ্গে, ছুটি পেলে যাই আসি, এবং ঢাকা আস্তে আস্তে সেট হওয়া শুরু হলো আর কি আমার ঢাকা। আমি এখানে বড় হয়েছি, বাট ঢাকায় আসার পর না ওই জিনিসটা মিস করা শুরু করলাম।
প্রকৃতির যে স্ট্রেংথ ওখানে,
ওই সমুদ্র গুলা, মানে লোনলি হচ্ছি, আমার ছেলে আমাকে টানতেছে, আমার ওয়াইফ আমাকে টানতেছে,
আমার অদ্ভুত জায়গায় তোমরা বড় হয়েছে, অদ্ভুত।
আই এম ব্লেসড,
অফ কোর্স ইউ আর ব্লেসড। আমি ফার্স্ট টাইম যখন চিটাগাং যাই, দ্যাট ওয়াজ দ্য পারপাস, আমার বড় ভাই কমিশন র্যাঙ্কে তখন সামনে পাহাড়, এই ভালো লাগার তীব্রতা যে কি মারাত্মক।
হ্যাঁ দাদা, গুরু যেটা হয়েছে যে ঢাকা শহরে আসার পর যেটা হলো আমার প্রথম যেটা সমস্যা হয়েছে চিটাং থেকে আসার পরে, সেটা হচ্ছে চোখ আটকে গেল। আমি যতটুক দৃষ্টি যায় দেখি যে লক একটা বিল্ডিং না একটা দেওয়াল, আমার চোখ আটকায় গেছে, যেটা আমার লাস্ট, আমি ছোটবেলা থেকে বড় হয়েছি যেখানে চিটাঙ্গে, চিটাঙ্গে না চোখ আটকায় না, হ্যাঁ একটু হাঁটলেই, 5 মিনিট হাঁটলেই আপনি এমন একটা জায়গাতে চলে যেতে পারবেন যেখানে গেলে আপনি চিল্লাতে পারবেন, চিল্লানো যায়
দিবে,
একটা চিল্লানো যায়। চিটাঙ্গে এখনো এরকম জায়গা আছে, যারা থাকছেন তারা আসলেই ব্লেসড, আপনারা জানেন না যে আপনাদের চিল্লানোর একটা জায়গা আছে, যেটা ঢাকা শহরে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ হঠাৎ করে আ করে পুরো জীবনটাই এরকম লক হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আই এম ইন লক। আচ্ছা চাকরি করি যাই আসি, লুপ, ইটস আ লুপ, সকাল থেকে রাত পর্যন্ত খুব একটা লুপে চলছি। তো আসল কাহিনীটা আসি, যেটার কারণে আজকের আহাত,
আসল কাহিনীতে আমরা যাবো। আহাত, সবাই একদম তীর্থের কাকের মতো বসে আছে তোমার আসল কাহিনীতে যাওয়ার জন্য এবং তোমাকে শুনবার জন্য। তার আগে আমি বলে রাখি, প্লিজ তোমরা আমাদের পেজে আসো, ঢাকায় স্পেস অফ স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই কিন্তু আমাদের পেজটা পেয়ে যাচ্ছ, যেখানে লাইক এবং কমেন্ট করে এখনকার আহাতকে দেখো, এবং তখনকার আহাতকে দেখানোর জন্য আমি আহাদের হয়ে রোল প্লে করবো, আমরা দুই ভাই একসাথে ছবি দিব আর কিছুক্ষণ পরে। সো প্লিজ আমাদের সাথেই থাকো, আমরা ফিরে আসছি এখনই।
একেবারে তাই, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে, চলে যাচ্ছে একটা টুইং ব্রেকে। বাট ইয়েস, তোমাদেরকে যেটা করতে হবে, আমরা কিন্তু আমাদের পোস্টটা অলরেডি শেয়ার করে দিয়েছি, তো সেই পোস্টটা, রাইট, সেই পোস্টটা যেটা শেয়ার করেছি আমরা আমাদের, সেই পোস্টটা তোমরা তোমাদের ওয়ালে বেশি বেশি শেয়ার করতে থাকো, এবং যেই বন্ধু সবচেয়ে বেশি পোস্টটা শেয়ার করবে তাকে কিন্তু আমরা ফোন অন লাইভে নিয়ে আসবো, এবং গুরু দিবেন তাকে সারপ্রাইজ কল। সো শেয়ার করে কিন্তু একটু তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাশে বসে থাকতে হবে, কারণ যে কোনো মুহূর্তে আমরা নক করবো তোমার ফোন নাম্বারের জন্য। তো কোথাও যাওয়া যাবে না, ফিরছি একটি টুইং ব্রেকের পর। এনজয় ক্লেমন ভালোবাসার বাংলাদেশ।
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিং রিং সাজে টুইং টুইং দাও টুইং।
আমাদের স্কিনটা পৃথিবীর আর সব দেশের মতো না, অন্যরকম। বিজ্ঞাপনের ভাষায় তো খাঁটি বাংলায় চামড়া। কেউ কেউ বলেন আমাদের চামড়া নাকি মোটা, আবার কেউ বলেন খুবই পাতলা। আমাদের ছুঁয়ে যাওয়া ভালোবাসাগুলো এখন অনেক নাজুক, বাইরে থেকে একটু আলাদা মনে হলেও ভেতরে ভেতরে আমরা সবাই এক। আর আমাদের ত্বকের কখন কি প্রয়োজন তা সবচেয়ে ভালো বুঝি আমরাই, যেমনটা বোঝে আমাদের মেরিন পেট্রোলিয়াম জেলি, তাজা লেবুর সৌরভ আর ভিটামিন সির গুণে শীতে ত্বককে রাখে সবচেয়ে বেশি সুরক্ষিত। মেরিল পেট্রোলিয়াম জেলি, 80% মানুষের আস্থায় 30 বছর ধরে বাংলাদেশের 1 নম্বর পেট্রোলিয়াম জেলি।
No money for music, no data charge, no subscription fee. Yonder Music, exclusively for Robi and Airtel users. To download the number one music app now.
Oh, green tea, right? তাই তো বলিস, কি না তো সুন্দর কেন?
Thanks, but normal tea.
Oh, only salad. এই জন্যই তো... এখন নিশ্চয় পার্লারে
না ডিউক পার্টিতে
সবাই তো জেলাস হবেই। রিভাইভ ময়েশ্চারাইজিং লোশন, ময়েশ্চার লক করে ত্বককে রাখে সতেজ সুন্দর সব সময়। ওটো না লিভ রিভাইভ ময়েশ্চারাইজিং লোশন, লাভ ময়েশ্চার টু আনলক ইউর বিউটি।
সময় বাড়লো হিরোর ক্যাশ ফুল অফারের।
হিরো স্প্লেন্ডার, এইচএফ ডিলাক্স, গ্ল্যামার, স্প্লেন্ডার স্মার্ট এবং হাঙ্ক ব্র্যান্ডের উপর চলছে অভূতপূর্ব ছাড়।
এই অফারটি চলবে 31 ডিসেম্বর পর্যন্ত,
তাই দেরি না করে কিনে ফেলুন আপনার পছন্দের হিরো মোটরসাইকেলটি।
আজই চলে আসুন আপনার নিকটস্থ হিরো শোরুমে।
চটপটির দোকানে একটু এক্সট্রা টক, সাথে এক্সট্রা ঝাল, কাউকে পটানোর জন্য একটু এক্সট্রা চাল, ভালোবাসার মানুষের সাথে এক্সট্রা আহ্লাদ, পূর্ণিমা রাতে মন তাই চায় এক্সট্রা বড় চাঁদ, বন্ধু বান্ধবের সাথে এক্সট্রা আড্ডাবাজি, আদরের ছোট ভাইটা হয় একটু এক্সট্রা বাজি, খুশির দিনে সবাই ছড়ায় একটু এক্সট্রা রং, আদর করে রাগ ভাঙাতে লাগে এক্সট্রা একটু ঢং, আর রবিতে *123*75# ডায়াল করে যে কোনো মূল অ্যাকাউন্ট রিচার্জে এক্সট্রা ব্যালেন্স। বিস্তারিত rovi.com.bg রবি।
জীবন এবং এর প্রতিটি মুহূর্তে বিদ্যুৎ অপরিহার্য। আর এই বিদ্যুৎ তখনই নিরাপদ যখন এটি সঠিক কেবল দিয়ে পরিবাহিত হয়, যেমন বিদ্যুৎ কেবল 99.99% বিশুদ্ধ কপার, 100% কন্ডাক্টিভিটি হওয়ায় বিদ্যুৎ অপচয় কম, বুয়েট টেস্টে পরীক্ষিত এবং DSCI মান সম্পন্ন বিদ্যুৎ কেবল, আছে বিশেষ ফায়ার রেজিস্ট্যান্স কেবল। বিদ্যুৎ কেবল যে কোনো সময় শর্ট সার্কিটের মতো দুর্ঘটনা থেকে আপনার সম্পদকে রাখে নিরাপদ। বিদ্যুৎ কেবল, নিরাপদ সংযোগ, সমৃদ্ধ জীবন।
No money for music. এখন গান শোনো কোনো ডেটা চার্জ ছাড়া। Yonder Music, exclusively Robi এবং Airtel userদের জন্য। Download the number one music app now.
আনন্দে উচ্ছ্বাস, মেতে ওঠে আশপাশ, ভালোবাসা এক ঝাঁক, বুক জুড়ে মিশে থাক, চোখে মুখে বিশ্বাস, উড়ে যাই দূর আকাশ, শুরু নেশে চলছে ক্লেমন ফ্রেশনেস, রোদ্দুর দুর্বার হাসি মুখ একাকার, শুরু নেশে চলছে ক্লেমন।
শেয়ার করো ক্লেমন, অফুরন্ত ফ্রেশনেস।
সময় বাড়লো হিরোর ক্যাশ ফুল অফারের।
হিরো স্প্লেন্ডার, এইচএফ ডিলাক্স, গ্ল্যামার, স্প্লেন্ডার স্মার্ট এবং হাঙ্ক ব্র্যান্ডের উপর চলছে অভূতপূর্ব ছাড়।
এই অফারটি চলবে 31 ডিসেম্বর পর্যন্ত,
তাই দেরি না করে কিনে ফেলুন আপনার পছন্দের হিরো মোটরসাইকেলটি।
আজই চলে আসুন আপনার নিকটস্থ হিরো শোরুমে।
রেশমি সিল্কে সাজালে
এই মধুর দেশায় প্রেমে মন ডুববে,
দুনিয়া দেখবে যখন সিল্ক দিয়ে সাজবে জীবন। বাজার সিল্ক।
No money for music, no data charge, no subscription fee. Yonder Music, exclusively for Robi and Airtel users. To download the number one music app now.
কি ভাই, বাড়ির বাইরের দেয়ালে ধুলো ময়লা জমে একাকার, হ্যাঁ পেস্টিস পাঙ্কচার, আবার রং করার টেনশন,
নো টেনশন। এসে গেল ন্যানো অ্যাডিটিভ সমৃদ্ধ বার্চার ওয়েদার কোট অ্যান্টি ডট লং লাইফ, যা বাড়ির বাইরের দেয়ালে ধুলো ময়লা জমতে দেয় না, ফলে দেয়াল থাকে সুরক্ষিত বছরের পর বছর।
টিঙ্কল টিঙ্কল লিটল স্টার, কোনটা সব থেকে সেরা জয়কর, সুপার মম ইজ দা রাইট অ্যানসার, সব থেকে বেশি অ্যাবজর্পশন পাওয়ার।
সাধারণ ডাইপারের তুলনায় সুপার মম ডাইপার 80% বেশি শোষণক্ষম, তাই সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে আর বাবুকে শুকনো হাসি খুশি রাখতে বেছে নিন সব থেকে সেরা সুপার মম ডাইপার। সুপার মম, একটি স্কোয়ার পণ্য।
ঘুম ভাঙলে দুই পাশে স্বপ্ন হাসে চোখের কাছে রংধনুতে মন রাঙাতে তুমি আমি এক আকাশে
এভাবেই তৈরি হোক আনন্দের কিছু গল্প পেন স্টিম বাটন সিরামিক কোটিং সোল প্লেট কাপড়ের কোনো ক্ষতি না করে আপনাকে রাখে রেডি ফিশার আয়রন
রেশমি সিল্কে সাজালে জীবন রেশমি রেশমি সিল্কে সাজালে জীবন
এই মধুর দেশে প্রেমে মন ডুববে
দুনিয়া দেখবে যখন তুমি দিয়ে সাজবে জীবন বাজার সাক
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের রিং রিং সাজে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে
ভালোবাসার বাংলাদেশ
Okay, that's right, dear listener. Clemon Bhalobasha Mane, kintu amader love guru, right? Akhilo Clemon Bhalobasha Bangladesh Mane, amader love guru Hitesham Clemon Bhalobasha Bangladesh Mane, that's here, ebong Clemon Bhalobasha Bangladesh Mane, kintu amader ajke otithi, right? Okay, ebong ajke otithi amader shob shomoykar otithi guloi kintu tomader kache niye eshe bhalobashar onnorokom ekti message. Bhalobasha onnorokom kotha. আর কি বলা যায়, আর বলা যায় ভালোবাসার রঙের আচরণের কথা, তাই না? যে কথাটা কিন্তু আজকে আহাত বলবেন তোমাদেরকে, এবং সেই সাথে সবাইকে বলছি ফেসবুকে অলরেডি একটা পোস্ট করে দিয়েছি, সেই পোস্টটা তোমাদের ওয়ালে শেয়ার করতে থাকো এবং যে কোনো মুহূর্তে কিন্তু আমার ফোন লাইভে আমাদের বন্ধুকে নিয়ে আসবো, কোথাও কিন্তু যাওয়া যাবে না। এবং ফেসবুকে কথা বলেছি তো আম্বার আইটির কথা বলে দিচ্ছি, আম্বার আইটি হচ্ছে গোবিন্দের এখন ঢাকা সিলেট চট্টগ্রাম রাজশাহী ময়মনসিংহ যশোর গাজীপুর রংপুর বগুড়া কুমিল্লা এবং নারায়ণগঞ্জে ডিসেম্বর মাসের প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতার জন্য থাকছে টেলিফোন সার্ভিস একেবারে ফ্রি, এবং এর ফিচারগুলো হচ্ছে বাফারলেস ইউটিউব অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি ওয়ান ফ্রি রিয়েল আইপি লো ল্যাটেন্সি ফর গেমার, এবং আপনি ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করুন 09611333377 এই নাম্বারে। পাশাপাশি কিন্তু আপনি যখনই ফেসবুকে আমাদেরকে ফেসবুকিং করছেন আপনি কিন্তু ক্লেমন খেতে পারেন, রাইট? সো ক্লেমন দেয় বিভিন্ন ধরনের অফার, যেরকমটা বছর ঘুরে ডিসেম্বর এলেই চলে আসে একটা লম্বা ছুটি, সেই সাথে নিয়ে আসে পাড়া ক্রিকেটের স্টার প্লেয়ার হওয়ার সুবর্ণ সুযোগ। তবে পাড়া ক্রিকেটে এমন কিছু রুলস রয়েছে যেগুলো অন্য খেলার সাথে কিন্তু একেবারে মিলে না, তাই না? এবং যা শুধু পাড়া ক্রিকেটেই সম্ভব। ব্যাটার আগে ব্যাটিংটা, তাই না? এবং বল দেওয়ারের বাইরে মানে ইউ আর আউট, টানটার উত্তেজনায় খেলার সাথে চলে হই হুল্লোড়। তাই তো পাড়ার বন্ধু বান্ধব নিয়ে এমন ক্রিকেট পাগলামিতে মেতে উঠবে। এবার ক্লেমন দিচ্ছে ব্যাট বলে দুরন্ত ফ্রেশনেস অফুরন্ত। ক্রিকেটের স্টাররা আর দেরি কেন, ক্লেমন দুই লিটার সাথে কিন্তু ব্যাট বল নিয়ে মেতে উঠে অফুরন্ত ফ্রেশনেসে, ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস। এবং ক্লেমন দুই লিটার কিনলেই পাচ্ছ নিশ্চিত উপহার, আকর্ষণীয় একটি ক্রিকেট ব্যাট এবং বল। সো ডোন্ট ট্রাই টু মিস ইট। আমরা চলে যাচ্ছি এখন আমাদের সবার প্রিয় গুরু হিতেশামের কাছে। জি গুরু,
কিছু টেক্সট নিয়ে নিই। নওয়াজ শরীফ, মনে হয় নওয়াজ বলতে আমরা পাশের দেশের ইন্ডিয়ার নওয়াজ শরীফের, মোস্ট প্রবলি নওয়াজ শরীফ। প্রতি বৃহস্পতিবার মানে আজও শুনছি মালদা ইন্ডিয়া থেকে, এক্স্যাক্টলি। হয়তো সময় যাবে থেমে, হয়তো সূর্য যাবে ডুবে, হয়তো কেউ হবে না পাশে, ভয় পেও না তুমি, তুমি হবে না একা, হাত বাড়ালে পাবে তুমি তোমার বন্ধুর দেখা। আই লাভ ইউ গুরু নওয়াজ শরীফ, থ্যাংক ইউ। সবসময় তোমার টেক্সট পড়ি, অনেক সময় হয়তো অ্যাকনোলেজ করি, অনেক সময় করা হয়ে ওঠে না, বাট পড়ি সবসময়। মুখ তো তাকে আনিসু লিখেছ, মনে পড়ে গুরুকে যখন থাকি নীরবে, ভাবি শুধু গুরুকে সবসময় অনুভবে, স্বপ্নে দেখি গুরুকে চোখের প্রতিপলকে, আপন ভাবি গুরুকে আমার প্রতি নিঃশ্বাসে ও বিশ্বাসে। লাভ ইউ গুরু, লাভ ইউ ঢাকা এফএম। সো এই ভালোবাসার জায়গাটাতে অনেক কৃতজ্ঞতা জানানোর আছে আমার, যেভাবে ঢাকা এফএম 90.4 এবং ক্লেমন ভালোবাসার বাংলাদেশ এন্ড অফকোর্স গুরু হিতেশামকে তোমরা সমার্থক শব্দ বানিয়ে দিয়েছ। এবং এটি আমার জন্য অনেক বড় একটি প্রাপ্তি যে ঢাকা এফএম 90.4 গুরু হিতেশাম এবং ক্লেমন ভালোবাসার বাংলাদেশ তিনটার মধ্যে দারুণ এক সাযুজ্য তোমরা তৈরি করতে পেরেছ। নাসিম রানা বলেছে, গুরু আপনি যেখানেই থাকেন আর সেখানে আমরা সবাই থাকবো, আপনার সাথে আমরা সবাই আছি গুরু। গুরু এতসামের পাগল সোহান, আমি মাসুম, নাদিয়া, এদের মতো আরো অনেক আপনার পাগল আছে, তারা আপনার সাথে আছে। আপনি যেখানে যাবেন সেখানে আমরা সবাই যাব। সবসময় আমি তোমাদের সাথেই আছি, সবসময় তোমাদের অনুভবে, তোমাদের ভালো লাগা ভালোবাসায় মিশে আছি। তো সাথে থাকা বলতে আমি এটাই বুঝি আর কি। দেন সামিয়া জাহান লিখেছে, আই বিলিভ দিস প্রোগ্রাম ওয়ান অফ দ্য বেস্ট প্রোগ্রাম অফ দ্য ওয়ার্ল্ড, জাস্ট লাভ লাভ স্টোরি অর সুইট কাপল ব্রেকআপ এটসেট্রা। যে কথাটা তুমি বলেছো তার সাথে আমি একমত, এই কারণে বিনয়ের সাথে বলতেই পারি ওয়ান অফ দ্য বেস্ট প্রোগ্রাম ইন দ্য ওয়ার্ল্ড, বিকজ বিভিন্ন ওয়ার্ল্ড মিডিয়া তারা কিন্তু সবসময় প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করার চেষ্টা করে, কিন্তু আমরা এই প্রথম পারি অথবা না পারি, অনেক ক্ষেত্রে আমরা সফল হই, বেশিরভাগ ক্ষেত্রে বিফল হই, কিন্তু অন্তত চেষ্টাটা থাকে কিভাবে আমরা সবাই মিলে সমাধানের দিকে যেতে পারি। এই যে সমাধানের দিকে যাওয়ার প্রচেষ্টা, এই যে সমাধান যাত্রা, এটা কিন্তু সবাই এই উদ্যোগটা অন্তত এই অ্যাটেম্পটটা নিতে পারে না। আমরা মিডিয়ার মাধ্যমে সেই জিনিসটা করবার চেষ্টা করছি, এটা অবশ্যই ওই পার্সপেক্টিভ আমরা বলতেই পারি ওয়ান অফ দ্য বেস্ট প্রোগ্রাম। এবং আরো অনেকেই অনেকেই তাদের মনের কথা লিখেছো। মঞ্জুরুল ইসলাম লিখেছে, প্রতি বৃহস্পতিবার না আজও শুনছি রংপুর থেকে, হয়তো সময় যাবে থেমে, একই কথা যে কথাটা অলরেডি কভার করেছি। সো প্রচুর টেক্সট, আমি চাইবো যে তোমাদের টেক্সটগুলো, যে আমাদের আজকের যে বন্ধু আহাদ তার জীবনের কথা সে বলতে এসেছে এবং অলরেডি আমরা শুরু করেছি তার জীবনের কথা, এবং আমরা চাইবো যে তার এই অনুষ্ঠান সম্পর্কিত কমেন্টস তোমরা করো। আমি ইচ্ছে করেই কিন্তু কিছু কমেন্টস পড়লাম, যেহেতু আমাকে আবার ব্রেকে যেতে হবে টাইম চেকের বিরতিতে, তারপর ফিরে আসছি ফুল ফেজে আজকের অতিথি আহাদকে নিয়ে।
একেবারে তাই, আমরা চলে যাচ্ছি একটি টাইম ব্রেকে, টাইম চেকের ব্রেকে। সো এই মুহূর্তে তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা কিন্তু আমরা যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যে পোস্টটা করে দিয়েছি সেই পোস্টটা বেশি বেশি শেয়ার করতে থাকো তোমাদের সাথে এবং তোমাদের বন্ধুদের ওয়ালে। অ্যান্ড যেই বন্ধুটি সবচেয়ে বেশি শেয়ার করবে ভালোবাসা বাংলাদেশের কথা পুরো বাংলাদেশকে জানাবে, তাকে কিন্তু আমরা ফোন অন লাইভে নিয়ে আসবো যে কোনো মুহূর্তে। সো ডোন্ট ট্রাই টু মিস দিস চান্স, ওকে, এনজয়।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত 12টা।
রায়া মাহমুদা, যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা, আমার প্রয়োজন বোঝে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা, আমার প্রয়োজন বোঝে।
This is Taka FM 90.4.
ঢাকা একা নয়, ঢাকা জড়িয়েছে সারা দেশের সবার সাথে। এক স্টেশন, এক নেশন, দিস ইজ
শুনছেন ঢাকা এফএম 90.4, আর এখন যাচ্ছি স্প্রিং ব্রেকে।
উচ্ছ্বাস মেতে ওঠে আশপাশ, ভালোবাসা এক ঝাঁক বুক জুড়ে মিশে থাক, চোখে মুখে বিশ্বাস উড়ে যাই দূর আকাশ, শুরু নেশে চলছে কেমন প্রশ্নে, রোদ্দুর দুর্বার হাসি মুখ একাকার,
Share karo Clement, offer on to freshness.
ইচ্ছে হলে এই রিয়েল অরেঞ্জের রিং রিং সাজে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
ভালোবাসার বাংলাদেশ
আমরা কথা দিয়েছিলাম যে আজকেও একটু অন্যরকম ভালোবাসা নিয়ে আসবো, যে ভালোবাসার রঙের আচরটা কিরকম হতে পারে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। অ্যান্ড ইয়েস, গুরুই কিন্তু আজকে সেই কথাগুলো নিয়ে আছেন আপনাদের সাথে। এবং ক্লেমন আমরা সবসময় খাই, রাইট? কখন খাই? যখন আমার একটু টায়ার্ড থাকি কিংবা হচ্ছে কোনো পানীয় খুব খেতে ইচ্ছে করে, আমি কিন্তু নিজেও ক্লেমন পান করতে খুব বেশি পছন্দ করি। সো এবং ক্লেমন কিন্তু আপনার জন্য এনেছে এখন অনেক বড় একটা অফার, রাইট? বছর ঘুরে ডিসেম্বরে এলে চলে আসে লম্বা একটা ছুটি, সেই সাথে নিয়ে আসে পারা ক্রিকেট স্টার হওয়ার, প্লেয়ার হওয়ার অনেক বড় একটা সুযোগ, রাইট? তবে পারা ক্রিকেটে এমন কিছু রুলস রয়েছে যা শুধু পারা ক্রিকেটে সম্ভব। ব্যাটার আগে ব্যাটিংটার দেয়ালের বাইরে বল মানে ইউ আর আউট, টানটার উত্তেজনায় খেলার সাথে চলে হই হুল্লোড়, তাই তো? পাড়ার বন্ধু বান্ধব নিয়ে এমন ক্রিকেট পাগলামিতে মেতে উঠতে এবার ক্লেমন দিচ্ছে ব্যাটে বলে দুরন্ত ফ্রেশনেস অফুরন্ত অফার। ক্লেমনের 2 লিটার কিনলে 500 নিশ্চিত উপহারের আকর্ষণীয় একটি ক্রিকেট ব্যাট অথবা বল। সো পাড়ার ক্রিকেট স্টাররা আর দেরি কিসে ক্লেমন 2 লিটারের সাথে ব্যাট বল নিয়ে মেতে উঠে অফুরন্ত ফ্রেশনেসে। ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস একেবারে তাই। অ্যান্ড ইয়েস, facebook.com/ilovedhakafm এটা হচ্ছে আমাদের ঢাকা FM 90.4 ওয়ান অ্যান্ড অনলি ফ্যান পেজ, যার লিঙ্কটা বলে দিচ্ছি তোমাদেরকে। অ্যান্ড সেইখানে কিন্তু একটা পোস্ট আমি অলরেডি শেয়ার করেছি, সো সেই পোস্টে যে বন্ধু যত বেশি শেয়ার করবে আমরা কিন্তু সেই বন্ধুকে আমাদের ফোরন লাইভে নিয়ে আসবো। এবং ফোরন লাইভের জন্য শুধুই না, তোমরা কিন্তু চাইলে ঢাকা FM এর কথা আর ভালোবাসা বাংলাদেশের কথা সবাইকে জানানোর জন্যই পোস্টটা শেয়ার করতে পারো। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি অলমোস্ট 1K শেয়ার, সো আমি আরো বেশি বেশি শেয়ার দেখতে চাই। অ্যান্ড ইয়েস, কমেন্টও করতে পারো তোমাদের অনুভূতি জানানোর জন্য যে আজকে শোটা শুনতে কেমন লাগছে। অ্যান্ড এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আবার আমাদের সবার প্রিয় গুরুহেদ শ্যামের কাছে, আমাদের গুরুহেদ শ্যামের কাছে যাচ্ছি। অ্যান্ড ইয়েস,
আমি অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে কিছু টেক্সট নেওয়ার চেষ্টা করবো। এখন যেমন একটা টেক্সটে চোখ আটকে গেল, মোহাম্মদ শাকিব লিখেছো, গুরু আমি চিরাঙ্গের লালখান বাজার থেকে শুনছি, গুরু আমার জন্য একটু দোয়া করবেন। এবং রাকিবুল হাসান লিখেছে, গুরু আমি তোমার কথা শুনবো বলে ইলিশ মাছ দিয়েও ভাত খেলাম না, তোমার অনেক ভালোবাসি গুরু। এরকম শিক্ষিত অর্ধশিক্ষিত বুঝদার কথা অবুঝদার কথা যা মন চাই লেখো, পাঠিয়ে দাও, যাতে করে তোমাদের কমেন্টস পড়ি এবং সেই সাথে তোমাদের লাইকের মাধ্যমে জানতে পারি তোমরা সবাই আমার সাথে আছো। আর শুনছিলাম তোমার জীবনের কথা, থেমে গেছিলাম এক জায়গাতে যখন তুমি বলছিলে যে কিভাবে এই আহাদ অন্য আহাদ হয়ে উঠলো, সেই ঘটনার টার্নিংটাই শুরু এখান থেকে। ঢাকায় তো নিজে আসলে তোমার দৃষ্টি সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, দৃষ্টি প্রসারিত হচ্ছে না, কোনো প্রসারিত কোনো জায়গায় না এখানে। এবং তারপরে বলছিল যে আমার বদলে যাওয়ার শুরু, এই বদলে যাওয়াটা কিভাবে, সেই ঘটনাটা তোমার কাছ থেকে একটু জানবো।
ধন্যবাদ গুরু, এতক্ষণ যা বলে এসেছি এটা একদম খুব সুন্দর একটা ভালোবাসার গল্প। আমার ওয়াইফের সাথে আমার বাচ্চা সব মিলিয়ে একদম জাস্ট 100% পিওর সুন্দর একটা জীবন, পাখির মতো যেরকম চেয়েছিলাম ওরকম জীবন। 2011 থাকি তখন উত্তররাতে, আমার অফিস গুলশান একে। ঘটনাটা ঠিক এরকম একটি ডিসেম্বরের মাসের কথা, 2011 ডিসেম্বরের তারিখটা স্পেসিফিক আমার মনে নেই, জাস্ট মনে আছে যে এরকম একটি শীতকাল ছিল। সো যে কোনো একদিন আমি একটা কল রিসিভ করি, সবার নাম্বারেই মানে ভুলে কল চলে আসে না, এরকম একটা কল আমার লাইফের একটা মানে একটা কল যে আসলে কত বড় কি হতে পারে এটা ঘটনাটা শুনলে বুঝবেন। আমার কাছে একটা কল আসে 2011 ডিসেম্বর, একটা ফোন কল আসলো যে ওপাশ থেকে একটি নারী কণ্ঠ যে হ্যালো আমি বললাম হ্যালো এক্সকিউজ মি, বলে যে এটা কি কারো একজনের নাম বা এরকম কিছু একটা বলা হয়েছিল, এটা কি অমুকের নাম্বার? আমি বলছি না এটা তার নাম্বার নয়, এটি সরি এটা রং নাম্বারে কল দিয়েছেন। তো কলটা কেটে গেল। কেটে যাওয়ার ঠিক তার পরের দিন রাতের বেলা কলটা এসেছিল, 8টা 9টা এরকম একটা সময় হবে। ঠিক তার পরের দিন আবার 11টা 12টার দিকে সেম নাম্বার থেকে আবার একটা কল আসছে। যাই হোক, নাম্বারটা যেহেতু সেভ করিনি, সো আমি আবারই ফোনটা পিক করলাম। তো আমার তো বিভিন্ন সময় থেকে কল রিসিভ করতে হইতো আমাদের অপারেটিং বা সবকিছু মিলে,
সো
এখানে যেটা হচ্ছে যে কল ইউ হ্যাভ টু রিসিভ দ্য কল, ইচ এন্ড এভরি কল। তো আবার কলটা রিসিভ করলাম, আমি আমি ভুলে গিয়েছিলাম এরকম একটি নাম্বার থেকে গতকাল কল এসেছিল, আমি বলছিলাম রং নাম্বার, কারণ এটা এরকম আসলে এটা মনে রাখার মতো কিছু না। কিন্তু যেটা ঘটলো তার পরের দিন 10টা বা 11টা এরকম একটা টাইমে আবার সেই নাম্বার থেকে কল আসছে, আমি রিকল করতে পারিনি যে কে ফোনটা করেছে। আমি আবার বললাম হ্যালো, ওর কাছ থেকে সেম যখন নারী কণ্ঠস্বরটা আবার শুনলাম তখন আমি রিকল করলাম, ও গতকালকেই তো সে ফোন করেছিল।
ওকে,
তো গতকালকেই তার সাথে আমার কথা হয়েছিল। আমি জি হ্যালো বলেন, বলে যে
তুমি হয়তো ভাবছো ক্লায়েন্টই হবে,
হ্যাঁ এরকম কেউ হবে বা সামহাও পরিচিত হতে পারে সামহাও। তো পরে বললো যে এক্সকিউজ মি, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? আমি কি অ্যান্সার দিব বুঝতে পারছি, জি বলেন। বলে যে গতকালকে যখন আপনি ফোনটা পিক করলেন, জানি রং নাম্বার ছিল, বাট আপনার গলার ভয়েসটা আমার খুব ভালো লেগেছে,
কথা কিন্তু সত্য
অনেক ভালো লেগেছে, দ্যাটস হোয়াই আমি আবার কল দিয়েছি আপনার সাথে একটু কথা বলার জন্য।
বাই দ্য ওয়ে একটা সম্পূরক কোশ্চেন কি করতে পারি, তুমি কি কবিতা বা গান এসব কোনো প্র্যাকটিস আছে কি? মনে হয় নাই
কোনোদিন, না
কোনোদিনই না, এটাই বোঝা যায়। বাট দ্য টোনালিটি স্রষ্টা যা দিয়েছে কাজে তো লাগাওনি, ইটস রিয়েলি রিয়েলি কুল, স্পেশালি এত ভরাট, ইট সাউন্ডস প্রিটি গুড। ছেলে হয়ে অবস্থা মেয়েরা শুনলে তো মাথার মধ্যে ঝিমঝিম করবেই, তারপর বলো।
আচ্ছা
ওই শুধু অতটুকু তেই না, হ্যালো তেই,
হ্যালো
আর কিছু বলেছিলে?
না এরপরে যেটা হয়েছে গুরু,
না না ফার্স্ট ফার্স্ট ডেতে শুধু হ্যালো বলে, শুধু হ্যালো আর তো কিছু না,
আর তো কিছু না, না রং নাম্বার,
শেষ রং নাম্বার।
হ্যাঁ
কি জানো বলছিলে? দাও আমি মেয়ে দিয়ে অভিনয় করতেছি।
হ্যাঁ
হ্যালো, এটা কি রহমানের নাম্বার?
সরি এটা রং নাম্বার।
হ্যাঁ হ্যাঁ ওকে, তারপর
আপনার কণ্ঠস্বর আমার অনেক ভালো লেগেছে, ভয়েসটা ভালো লেগেছে, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? আমি বললাম এখন কি বলবো, আমি নার্ভাস, কেন সত্যি এর আগে আমি জীবনে কখনো এরকম ফোন কল রিসিভ করিনি, আমার কখনো এরকম সিচুয়েশনে পড়তে হয়নি যে কেউ আমাকে জিজ্ঞেস করে বলছে যে আপনার ভয়েস অনেক ভালো লেগেছে, আমি কি আপনার সাথে কথা বলতে পারি? এই অ্যাপ্রোচটা আমাকে কেউ কখনো করেনি, দ্যাটস দ্য ফার্স্ট টাইম। তো আমার কাছে খুব হয় না যে মনের অজান্তেই ভালো লাগছে, বাও কেউ আরেকজন মহিলা কণ্ঠস্বর এবং খুব সুন্দর করে বলছে, তার কণ্ঠস্বর অনেক সুন্দর ছিল। তো সেও বলা টাইম বলছে, আমি রিপিট করেছিলাম আমার মনে আছে যে না আপনার কণ্ঠস্বর অনেক সুন্দর, সো উই ক্যান টক, তো আমরা কথা বলতে পারি। তো একটা দুটো কথার পরেই সে আমাকে জিজ্ঞেস করলো যে আপনার কি ফেসবুক অ্যাকাউন্ট আছে? আমি বললাম জি আছে। বলে যে কি নামে আমি কি জানতে পারি? আমি বলছি হ্যাঁ অবশ্যই জানতে পারেন, আমি আহাদুর রহমান এরকম নামে আছে, এই ব্যাপার সার্চ করলে পাবেন। তা আমার ভিতরে তো কোনো কিছু না, ইজি ব্যাপারে নিচ্ছি, বাট কেন বলতে পারেন জিজ্ঞেস করলাম যে আপনি কেন? বলে যে আমরা আমি কি আপনার সাথে ফেসবুকে অ্যাড হতে পারি? তো দেখলাম যে কোনো তো ঝামেলা নেই, মানে আমি না কোনো নেগেটিভ চিন্তা কিছু করিনি গুরু, আমি জানি ওকে নরমালি ভেবেছি যে ওকে, কারণ তখন এত ফ্রেন্ড নেই আমার ফ্রেন্ড লিস্টে, 2011 এ একটু কম ছিল আর ফ্রেন্ড লিস্টে। যাই হোক, সো দেখলাম কি 10-15 মিনিটস পরেই ফোনটা রাখার পরেই হচ্ছে একটা অ্যাড রিকোয়েস্ট আসলো। সো একটা কারণেই আমি আর নামটা বলবো না, নামটা উজ্জ্বল রাখছি, একটু প্রবলেম আছে। সো আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম, করে যা হয় যে সেও তার প্রোফাইল দেখছে, মেবি আমিও তার প্রোফাইল দেখছি কি কি আছে না আছে, খুব তাড়াতাড়ি জানার চেষ্টা করছি, জানতে জানতেই আবার ফোন। হ্যাঁ তো 10-15 মিনিটের মধ্যে আমিও চেক করতেছি, সেও চেক করতেছি, ফোন দেওয়ার পরে বলতেছে ও আপনার বেবি আছে, মানে অলরেডি সে তার সামনেও ফেসবুক খোলা আমি বুঝতে পারতেছি। সো আমি বললাম ও আপনিও ম্যারিড, বাও জোশ আপনার, মানে কত বছর হলো? বলে কি সবই তো দেখে নিচ্ছেন, দেখে নেন যে আমি কোন ইয়ারে বিয়ে করেছি বা কতদিন কি। আমি বলছি হ্যাঁ তাহলে তো ভালোই হয়, মানে খুব একটু অন্য রকমের কথাবার্তা হচ্ছে। তো গুরু যেটা হয়েছে যে কোথায় যেন একটা চিলিক মেরেছিল, মানে সামহাও আমি বলতে পারবো না, ইটস আ সিন অর সামথিং, আমি জানি না, আমার কাছে মনে হয়েছিল দ্যাট টাইম ইটস ওকে যে আমি আমি নক করতেছি, আমার তো কোনো খারাপ লাগতেছে না, আমি তো কোনো খারাপ ইন্টেনশন
করতেছি না, সমস্যার কথা বলা,
সমস্যা তো নেই, আমরা তো চ্যাট করতেই পারি। সো এই চ্যাটটা গুরু যেটা হয়েছে যে প্রতিদিনই অফিস আওয়ার যেটা থাকে, তো 9টা থেকে 6টা প্রতিদিন ডিউটি করতে হচ্ছে, সো ওই 9টা 6টার ভিতরে অলমোস্ট মোটামুটি একটা 3-4 hours তার সাথে আমার রেগুলার চ্যাটিং শুরু হয়ে
গেল। বলো কি
একদম রেগুলার চ্যাটিং, সেও ম্যারিড আমিও ম্যারিড। আচ্ছা
তোমার তো কেউ কিছু কিছু লুকোয়নি, সবই
একদম একদম
ক্লিয়ার। তোমার ওই ভরা টোনটা তো শুনতে পাওয়ার সুযোগ কম পাচ্ছে, রাইট?
না ফোনেও তখন কথাবার্তা হচ্ছে, মাঝে মাঝে কথা হচ্ছে, বাট বেশিরভাগ কথা হচ্ছে চ্যাটে।
ওকে তারপর
তো যেটা হচ্ছে যে একটা আমার এখনো মনে আছে, বেশি দিন না, 1 week পরেই, মানে এক সপ্তাহ পরেই আমি 9 থেকে 10 দিনের মাথায় তার একটা উইকনেস সে আমার কাছে প্রকাশ করে ফার্স্ট তার লাইফের। সে আমাকে একদিন এরকম হচ্ছে চ্যাটেই লিখতেছে যে তোমার একটা বেবি আছে, তুমি জানো তুমি কি পরিমাণ লাকি? তাই আমি বললাম যে হ্যাঁ আমি অবশ্যই আই এম ফিল ইট, আমি লাকি অনেক রকম। তখন সে আমাকে চ্যাটে রিপ্লাই দিচ্ছে এভাবে করে যে আমার না কোনো বেবি নেই, হ্যাঁ আই ট্রাইড ফর ইট বাট আমি তোমাকে বুঝাতে পারছি না আমার কষ্টটা যে কিরকম হচ্ছে। সো আমি না রিপ্লাইটা পেয়ে কেমন জানি একটা লাগছে, একটু মোচর দিয়ে উঠছে আমার ভিতরে। আমি তো এইরকম কোনো কারোর সাথে কখনো মিট করিনি যার আসলে এই এই কথাটাও আমার সাথে শেয়ার হয়েছে, আমার জীবনে কখনো এইরকম জিনিস শেয়ারই হয়নি।
জানি যে তোমরা অনেক ভালোবাসো, অনেক পছন্দ করো আমাকে এবং আমার এই প্রোগ্রামকে, তো প্লিজ যারা লাইক এবং কমেন্ট করে আমার সাথে যুক্ত থাকবে তারা কিন্তু আমাকে ইন্সপায়ারও করছো, যাতে আমি আমার আয়নার সামনে নিজেকে দেখে আশ্বস্ত হতে পারি যে আমার বন্ধুরা আমার সাথে ডেসপারেটলি আছে। তার জন্য যা করতে হবে, ঢাকায় স্পেস এফএম স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই কিন্তু আমার পেজটা পেয়ে যাচ্ছ, আমার ইনফ্যাক্ট ঢাকায় এফএম এর পেজ, যেখানে লাইক এবং কমেন্ট করে যুক্ত থাকো আমার সাথে। আছে আমার সাথে আহাদ, বলছিল তার হঠাৎ হয়ে যাওয়া বন্ধুর সাথে কথোপকথন এক পর্যায়ে তার বন্ধুর জীবনের একটা কমতির কথা সে শুনলো 9-10 দিনের মাথায়, যে সে is desperate to be a mother but kono bhabe shrashta tar kopale santan sei bhaggo ta korenni ei niye kotha chilo tar pore ahal
guru jai tar pore hocche mane ei weakness ta janar por jeta hoyeche je amar tar proti ittu mone hoy kono byapare durbolota jome gelo je ha mane tar sathe chat kora ta amar kache mone hocche je it's okay ami jodi ektu company diye hok যেরকম করে হোক আমি যদি একটু তার সাথে থাকতে পারি, সে যদি আমার সাথে কথা বলে একটু ভালো থাকতে পারে, সমস্যাটা কোথায়? কারণ আমি তো কোনো প্রবলেম করছি না। তো যেটা হলো একটা সময় আমার মনে আছে এখনো যে বেশি দিন হয়নি, আমি ডিসেম্বরে আমি স্টার্ট আমাদের চ্যাটিং স্টার্ট হয়েছিল, জানুয়ারিতেই ফার্স্ট উইকে অথবা ওই যে নিউ ইয়ার কারণেই আসলে মনে আছে সময়টা, ওই সময়টা নিউ ইয়ার ছিল, তো 31st আমাকে একটা কল দিয়ে এরকম বলা হয়েছিল যে আমরা কি নতুন বছরে দেখা করতে পারি দুজন দুজনের সাথে। তো আই ডোন্ট নো গুরু, সেই টাইমে কেমন জানি একটু ইচ্ছাও করতেছিল যে যে দেখাই করি এরকম একটা লোনলি মানুষ বা কি সম্বন্ধে। দেন উই ফার্স্ট মেট উইথ ইচ আদার,
যেটা
হচ্ছে যে ফার্স্ট আমি উত্তরায় থাকতাম এবং আমার অফিস গুলশানে, তো এগুলো তো সব ইনফরমেশন তাকে দেওয়া হয়ে গেছে এতদিনে, তো সে আমাকে বললো তুমি উত্তরাতেই হলিডেতে একদিন দেখা করো বা তো আমাদের নতুন বছরে আমরা দেখা করবো, চলো। তো 31st সে আমাকে অফারটা দেয় যে চলো আমরা দুজন দেখা করি। তা আমি বললাম যে কোথায় কি, বলে যে তোমার বাসা তো উত্তরা, তো উত্তরাতেই কোথাও একটা জায়গায় বসি চলো, আমি 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 তোমাকে বলবো ফোন দিব, হ্যাঁ যে এরকম ব্যাপার। তা আমি কেন জানি মনের ভিতরে একটু কুরকুচাচ্ছিল যে যে আদৌ কি হবে কি এরকম নাকি, একটু আবার কেমন জানি ফিলও করছিলাম যে হ্যাঁ একদম আননোন একটা মানে ব্যাপার, শুধুমাত্র ফেসবুকে দেখেছি বা সামনাসামনি মিট করবো ফেসবুকে থ্রুতে, এটা একদম অন্যরকম একটা ব্যাপার কাজ করছিল। তো এরকমও চ্যাট হচ্ছিল যে হ্যাঁ যেদিন দেখা করবো সেদিনও সকালবেলা আমি আমি বলতে জিজ্ঞেস করছিলাম আর ইউ শিওর তুমি কি আসতেছো আসলে নাকি না, আমাকে তুমি বলছো যে এরকম ব্যাপার নাকি, আমি তো ঠিক বুঝতে পারছি না। আর ওই টাইমে না একটা ঘোর কাজ করছিল গুরু, কেমন জানি যে কে যেন একজন আসবে কে যেন একজন আসবে, হ্যাঁ আমি জানি না কেমন
কৌতূহলের কারণে নাকি ভালো লাগার একটা বীজ তখন
না। এখানে গুরু যেটা হচ্ছে উইকনেস প্রথম একটা কাজ করেছে, এটা একটা বড় ব্যাপার ছিল উইকনেসটা, তার
তার সাথে কৌতূহল,
হ্যাঁ তার সাথে সাথে ব্যাপারটা হয়েছে তার ফ্যামিলি সম্বন্ধে আসছি একটু পরেই বলি, তাতেই বুঝতে পারবেন যে কেন আসলে ব্যাপারটা ঘটেছিল। তো যেটা হচ্ছে উই আমরা প্রথম মিট করলাম উত্তরাতে, তখন উত্তরাতে ছিল আপনার এখন বর্তমানে যেটা কাবাব ফ্যাক্টরি নামে পরিচিত, তখন সেটা ওর কাবাব ফ্যাক্টরি নাম ছিল না, এর আগে অন্য একটা নাম ছিল, মেবি আমার মনে নেই আমাদের সময়, একই ওই জায়গাটা। তো আমরা দুজন ওখানে দেখা করতে আসলাম। তো ফার্স্ট হচ্ছে যেটা আমি যেহেতু উত্তরায় থাকি আর আমি যেহেতু ছেলে ডেফিনেটলি আগে গিয়ে বসে থাকতে হবে, কারণ একজন আমার সাথে দেখা করতে আসছে তো আমি রিসিভ তো আমাকেই করতে হবে এরকম একটা ব্যাপার। তো আমি খুব বসে আছি যে এরকম একটু আগেই গিয়ে বসে আছি, তো সে বারবার আমাকে নক করতেছে যে হ্যাঁ আমি অন দা ওয়েতে, আমি অন দা ওয়েতে, SMS এ তার সাথে যোগাযোগ হচ্ছে। কতক্ষণ পর দেখলাম ওই সময়টা যেই সময়টা এসেছিল ওই টাইমে আসলেই ওই দোকানটাতে কেউ ছিল না, খুব খালি, আমি ছাড়া আরেকটা কাস্টমার ছিল দূরে, কেউ ছিল না। তো হঠাৎ করে একটা মহিলা দরজা খুলে আসছে। এখন আমি ওই যে ফেসবুকে যে চেহারাটা দেখছি যেরকম দেখছি, আর যেই হেঁটে আসছে আমার দিকে, দুজনের কেমন জানি একটা মানে হ্যাঁ একই বুঝতেছি একই, বাট তার পার্সোনালিটি এবং তার সৌন্দর্য আরো মানে সামনাসামনি অনেক সুন্দর সে, এটা বলতে একদম ফেস টু ফেস যখন সামনে চলে আসতেছে তখন দেখলাম মানে মোর স্মার্ট অ্যান্ড মোর সুন্দর দ্য বিউটিফুল দেন ফেসবুকে যেভাবে আসছে তার ছবি। আর বেশি ছবি ছিল না ফেসবুকে, 10-15টার মতো বেশি ছবি ছিল, সেগুলো পোস্ট টোস্ট কম করতো। তো যাই হোক এই গুলো আমাদের দুজনের ফার্স্ট মিট, আমরা দুজন
কি পরে আসছিল
ছিল শাড়ি পরে আসার আগেও এখানে একটা ব্যাপার ঘটেছিল, তার আগে সেটা হচ্ছে গিয়ে সে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কোন রঙের শাড়ি পরে আসবো। তো কোন অপরিচিত একটা মানুষ আস্তে আস্তে চ্যাটিং এর মাধ্যমে পরিচয়, চ্যাটিং এর মাধ্যমে কাছে আসা, মাঝে মধ্যে কথা বলা ফোনে। তো ওখানে গিয়ে যখন আমাকে সেই কথাটা জিজ্ঞেস করছিল আসার আগে যা বলতো কোন রঙের শাড়ি পরবো বা কিরকম, তখন আমার ভিতরে আবার একটা ভাল লাগাও কাজ করছিল, ওয়াও আমি যেটা বলবো ওটা তো পরে আসবে। তো ওর ফেসবুকেই একটা ছবি ছিল শাড়ি পরা খুব সুন্দর, আমি বলছি এইরকম একটা শাড়ি পরে এসো, অলরেডি কিন্তু এরকম চলছে। তো ওই একদম ওই অবিকল সেই শাড়িটা পরেই আসছে সে। এখন কি হচ্ছে জানি না, আমি গুরু বুঝাতে পারবো না, আমার কেমন জানি আজকে যেরকম গুরু তোমার সামনে বসে যে এই ফিলটা হচ্ছে আমার, যেরকম করে বলতেছি আমি, আমি অ্যাকচুয়ালি ওয়াচিং আমি দেখছি, কিন্তু আমি বলছি আমি আমি এর ভিতরে কখনো কারোর সাথে এই ব্যাপারগুলো শেয়ার করিনি, নো ওয়ান নো একদম, বিকজ আই কিছুক্ষণ আগে গুরু বলছিলেন যে আমি কাঁপছি কেন বা আমি কি আসলে ঠান্ডা লাগছে, আমি আসলে যখন বলা শুরু করতেছি তখন থেকে আমার ভিতরে এই জিনিসগুলো হচ্ছে, এন্ড আই ফিল ইট যে কিছু একটা আমি কি মানে বলে দিতে চাচ্ছি।
লাইভের মজাটাই কিন্তু এখানে, অনেকেই প্ল্যান প্রোগ্রাম করে আমার সাথে, আমি যেমন কোনো সময় কোনো গেস্টের সাথে দেখা করি না, ইচ্ছে করেই দেখা করি না, কারণ যারা লিসনার্স তাদেরকে বেকুব ভাবার কোনো কারণ নাই। পৃথিবীর মধ্যে সবচেয়ে স্মার্টেস্ট পিপল হচ্ছে যারা অবজার্ভ করে, সো ওরা কিন্তু বুঝতেই পারে যদি প্ল্যান কোনো প্রোগ্রাম হয়। আমি এই কারণে প্ল্যান কোনো প্রোগ্রাম করি না, এবং আমার সাথে তোমার দেখা হয়েছে কখন স্টুডিওতে ঢোকার পর সবার সাথে আমি তাই করি, এ তখনই এই ফিলটাকে ক্যাপচার করা যায়, এই যে তোমার র ডেলিভারি, এই যে তোমার একেবারে আনকোরা অবস্থায় র অবস্থায় নিজেকে প্রেজেন্ট করা, সেই এসেন্সটা কিন্তু ঠিকই লিসেনারদের কাছে পৌঁছে যাচ্ছে। তোমার যে কম্পমান কণ্ঠস্বর, তোমার যে একটু অগোছালো ভাব, এটাই তো বিউটি একটা মানুষের, রাইট? সো এই কমিউনিকেশনটা খুবই ইম্পর্টেন্ট, যেটাই হচ্ছে খাসিয়াত এই প্লেমেন্ট ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে। এখানে যা হয় ম্যাজিক হোক বা বাজে কিছু হোক, ভালো হোক অথবা মন্দ হোক, যা হয় সব মানুষের সামনেই হয়, কারণ এটা কারো বানানো গল্প না, এটা মানুষের জীবন থেকে নেওয়া একটা উপাখ্যান, রাইট? তো আমরা যাই ওখানে।
আচ্ছা, সব প্রথম দেখা গুরু, তো
তোমার যেটা একটু বলুন করো, তুমি যে আমি রিয়লাইজ
হয়েছে আমি সেই টাইমে চুল খাড়া খাড়া স্পাইক এবং আমি খুবই একদম ক্যাজুয়াল একটা ড্রেসে গিয়েছি, যেহেতু আমি উত্তরাতেই থাকি, সো আমার আর নতুন করে মানে আমার কাছে একবার মনে হয়েছিল যে আমি জুতা পরে যাই, পরে আবার একবার মনে হতেছিল যে না স্যান্ডেল পরেই যাই, আমি তো এখানেই থাকি, মানে এগুলাও হয়েছিল যখন যাই রওনা দেওয়ার আগে দুই একবার এরকম মাথায় আসছিল একটা নতুন মানুষের সাথে দেখা করতে যাচ্ছি কি করে যাবো, আর ফেসবুক এর মাধ্যমে একটা এক্সাইটেড ও তো পছন্দের কাপড় পরে আসতেছে, বাট সে তো আমাকে জিজ্ঞাসা করেনি যে আহা তুমি কি পরছো,
ওকে ফাইনালি সে আসছে,
হ্যাঁ ফাইনালি
সামনে এসে দাঁড়ালো,
শি ইজ কামিং, এবং হেঁটে এসে সামনে এসে বলল আহা রাইট, নামটা আমি বলতে পারছি না সরি, তা আমি বললাম ইয়েস, এরকম তো বললো যে মানে মানে গুরু কেমন জানি একটা ঘোর লাগতেছিল যে একটা পুরো নতুন একটা মানুষকে আমি পুরো ফেসবুক এর মাধ্যমে জানতেছি এতদিন ধরে এত কথা বা তার উইকনেস সবকিছু মিলে আমি একটা কেমন জানি মানে অন্যরকম একটা ভালো লাগা ছিল গুরু, ওখানে কোনো অপবিত্রতা ছিল না, কোনো ভিতরে কিছু ছিল না, ওটা না খুব বুক ধক ধক করতেছিল ভিতরে, আমি আজকে এখন যেরকম সেই করতেছিলাম দ্যাট টাইমে আমার ওরকম ফিল হচ্ছিল, বাট খুব তাড়াতাড়ি আবার ওকেও হয়ে গিয়েছিলাম, আবার প্রবলেম নেই দুজনের কথায়, সো আমরা ওখানে কথাবার্তা বলে যে মানে মেয়েটা আমাকে প্রথমেই বললো যে আচ্ছা কেমন লাগলো শাড়ি পরা, তুমি যে বললো আমাকে শাড়ি পরে
হ্যাঁ
যে তোমার পছন্দের শাড়িটাই পরে আসছি বলতে কেমন লাগতেছে, এখন না এমন একটা কোশ্চেন করছে তো এটা হয় কি যে আমি ধরো যে আশেপাশের কাপলদেরকে বা যখন প্রেম প্রেম করে ওদেরকে দেখছি যে এরকম কথাবার্তা বলে বা এরকম হয়, তা আমি তো ওরকম কোনো কিছু না, তাইলে আমাকে মানে ব্যাপারটা এরকম কেন যে আমাকে শাড়ি পরে কেমন লাগতেছে তো বলতো, তাহলে তুমি তো পরে আসতে বলছিলে, আমার কাছে মনে হচ্ছে পুরো একটা আমি একটা প্রেম করতেছি অলরেডি, সে আমাকে জিজ্ঞেস করতেছে এইরকম একটা ফিল হচ্ছিল ভিতরে, আমি বলছি না ওয়াও ইটস গুড, মানে অনেক সুন্দর ছবির থেকে আপনার মানে মানে তোমাকে সামনে অনেক সুন্দর লাগতেছে, তুমি যে সামনে এত সুন্দরই এটা মানে চিন্তাই করিনি আমি, তো ও তাহলে ছবিতে খারাপ মানে এরকম খুনচুটি হচ্ছে আর কি দুজনের ভিতরে, ও ছবিতে খারাপ, আমি বলছি না ছবিতেও জোশ সামনাসামনিও জোশ, তো বলতেছে যে বাট তোমাকে দেখে আমি হতাশ, ও আমাকে বলতেছে যেটা যে তোমাকে দেখে আমি হতাশ বিকজ তোমার যে গলা এবং তোমার চ্যাটিং এ যে পার্সোনালিটি সেটার সাথে না তোমার যাচ্ছে না,
এই কথা রাত্রির আমি যখন আমি চিনতে পারি আমাকে বলে যেমন মনে হয়
আমিও প্রশ্ন করলাম তাহলে আমাকে কেমন লাগতেছে যে আমাকে আপনি তো শাড়ি পরে জিজ্ঞেস করতেছেন বাট আমাকে তাহলে আপনার কেমন লাগতেছে, বলে যে মনে হচ্ছে যার সাথে কথা বলছিলাম এবং যার সাথে চ্যাট করছিলাম এত এখন মনে হচ্ছে নতুন আবার আপনার সাথে সেট হতে হবে দেখা হওয়ার পরে, যে আচ্ছা এরকম
মানে একটা আদল সাজিয়ে নিয়েছিল
সাজিয়ে নিয়েছিল, যাই হোক এখন সেদিন অর্ডার করলাম আমরা খাওয়া দাওয়া হলো ওখানে কাবাব খেলাম, যাই হোক খুব সুইট কিছু মোমেন্টস গেল, এবং আমি এরপরে তাকে অফার দিলাম যে আমার না এরকম জায়গায় বসতে ভাল লাগে না, আপনি যদি তুমি যদি আমাকে আগে বলতে তাইলে হয়তো মানে আমি এই জায়গায় বসতামই না, বলে কোথায় বসতাম, আমি বলতাম যে রিক্সায় ঘুরতাম উত্তরায় রিক্সায় ঘুরার ডেফিনেটলি একটা মজা আছে, তুমি জানো না ঢাকা শহরে আমি খুঁজে চুজে এই উত্তরায় কেন থাকি বিকজ এখানে অনেক দূর চোখ যায় কিছু জায়গা আছে,
ব্রিজের দিকে যদি যাওয়া যায় বিয়েবাড়ি বলে রাইট,
আমি যে ওই টাইমে অত দূরও যাওয়া যাচ্ছে না আরকি, প্রথম দিকে আরো অনেক আগে 2011 যেরকম ছিল, তো রিক্সা করে ঘুরে না খুব মজা লাগতো, তো ও না রিক্সা করে আমাকে বলতেছে আমার সাথে তো গাড়ি আছে আমরা গাড়িতে করে ঘুরে, আমি বলছি তাহলে তো হইলো না তোমার গাড়িতে হইলে তো আর কি মজা পাইলা, তুমি আমার সাথে রিক্সায় চলো আমরা দুজন একটু রিক্সায় ঘুরি, তো সে দেখলাম খুব ট্যাক্টফুলি ড্রাইভারকে আমার সামনেই কল করে কোনো একটা মানে মিথ্যে কথা বলছে যে আমার এখানে দেরি হবে বা এরকম কিছু, ড্রাইভারকে আগেই চলে যেতে বলছে বিকজ তার বাসায় জেনে যাবে নাইলে আমি আমার সাথে সে রিক্সায় যাচ্ছে,
ওকে পার করে দিল ওখান থেকে,
হ্যাঁ ওকে সরাই দিল খুব সুন্দর করে, এই ব্যাপারটা আমার আরো মজা লাগলো, ওয়াও ড্রাইভারকে সে একদিকে সরে দিল, আমরা দুজন খুব লুকায় লুকায় বের হলাম আর কি, মানে খুব একটা থ্রিল সময় যাচ্ছে আমাদের দুজনের, যে খুব বের হয়ে দুজন একটা রিক্সা নিয়ে বলতেছে যে আমার ড্রাইভার কিন্তু এদিক দিয়ে বের হবে এদিক দিয়ে যাওয়া যাবে না, তাহলে আমরা এদিক দিয়ে যাই রিক্সা নিয়ে, একটা লুকাচুরি ব্যাপার আছে,
এটার মধ্যে তো মজা মানে মজার সব এলিমেন্ট তো তোমার সাথে আছে, তো
হ্যাঁ একদম খুবই মজা, আমরা হচ্ছে তাহলে হুড উঠাই,
ওকে
হ্যাঁ হুড উঠাই রিক্সায় হুড উঠে যাই সামনে গিয়ে হুডটা আমি ওপেন করে দিব, তাহলে এর ভিতরে ড্রাইভার ক্রস করলেও তোমাকে আর দেখবে না, আমরা দুজন না 5-10 মিনিট শুধু শুধুই আসলে খুব টেনশন করছি দেখলাম কিছুক্ষণ, যে আসলে ড্রাইভার দেখে নাকি ড্রাইভার দেখে নাকি এটার মাথার ভিতরে ছিল, বাট দেখলে কি হবে আমি যাই না, মানে ওই সময় ওইটাই মাথায় ছিল বুঝলি। এবং একটা সময় আমরা হুট ফেলে দিয়ে খুব আরাম করে রিক্সা নিয়ে মনে করেন পুরো মানে উত্তরা ঘুরছি এবং খুব মানে জাস্ট উড়ে যাচ্ছি তো একদিন এটা হচ্ছে আমার প্রথম দেখা হওয়ার ঘটনা যেদিন আমি রিক্সায় করে পুরো উত্তরা ঘুরে ওকে নিয়ে মানে আমরা দুজন খুব ভালো লাগলো। এবং একটা এন্ডে গিয়ে ও বললো যে এরপরে দেরি হলো না বাসায় দেরি হয়ে যাবে।
মেয়েদের এখানেও রিফ্লেকশন তাই ঢাকায় স্পেস এফএম স্পেস 90.4 দেশার্স দিলেই পেজটা পাচ্ছ, সেখানে তোমরা কমেন্টও করছো কিন্তু মেয়েদের ফিডব্যাকটা বেশি এবং তারাও একই কথাই বলছে। যেমন বলছে আদ্রিয়া তোফা লিখেছে যে আহাদ ভাইয়ার ভয়েসটা আসলেই অনেক বেশি সুইট।
থ্যাংক ইউ।
ওকে তারপর
আচ্ছা সেদিন আমরা দুজন রিক্সা করে অনেকক্ষণ ঘুরলাম, আমি বলি সময়টা এরকম ছিল 3-4 দিকে সে এসেছিল।
আমি না আজিজ আফরোজা লিখেছে কথাগুলো শুনতে ভালো লাগছে, মেয়েদের তো ভীষণ ক্লাস দেখছি তোমার সাথে এবং তোমার কণ্ঠের সাথে, মেয়েদের ফিডব্যাকই বেশি কিন্তু। ওকে তারপর
আচ্ছা দুজন আমরা 3-4 দিকে সে এসেছিল উত্তরাতে, দেন উত্তরায় আমরা দুজন রিক্সা নিয়ে ঘুরার পরে একটা সময় যখন সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যার আগে আগে সে আমাকে বললো আই হ্যাভ টু লিভ, আমার বাসায় যেতে হবে নাহলে আসলে সমস্যা হয়ে
যাবে। কতক্ষণ ছিল একসাথে?
আমরা 4:30 থেকে 6:30 এরকম এরকম একটা পরে, সেই সময় মাগরিবের আজান দিত 6:30 এরকম একটা সময়। তো ঠিক আগে আগেই সে আবার ড্রাইভারকে ফোন দিল যে আমি একটু ড্রাইভারকে বলি, আবার ওই দোকানের সামনে চলে
আসতে
ছিল এবং তুমি এক কাজ করো তুমি আগে চলে যাও আমি ঢুকে যাই ভিতরে, তুমি কিন্তু আইসো না, তুমি কি করবা। আমি আবার খুবই একটা সেই দিন একদিনেই মনে করেন করো যদি গুরু কেমন জানি মনে হচ্ছিল যে ও এটি প্রেম সিরিয়াসলি আই ডোন্ট ফিল, মানে আমার কেমন জানি মনে হচ্ছিল। আমি আবার না গিয়ে উল্টা রাস্তার দিকে দাঁড়ায় দেখতেছি যে কি হচ্ছে কাহিনীটা, মানে একজন মানুষ আসছে আবার বিদায় নিবে ওইভাবে আমি দেখবো না, এটা তো হয় না। তো দেখলাম কি সেও কিছুক্ষণ পরে গাড়ি এসে দাঁড়ালো এবং সে কিছুক্ষণ পরে আস্তে ধীরে বের হয়ে গাড়িতে উঠার পরে সে কিন্তু জানে না যে আমি এই পাশে দাঁড়ানো, কোনোভাবেই আমাকে দেখার কোনো কথা না। কিন্তু সামহ যেটা হয়েছে যে গাড়িটা না একটু সামনে গিয়ে আবার কি জন্য জানি দাঁড়াই গেল, আমি খুবই আমিও খুব দাঁড়াই দেখতেছি। দেখলাম গাড়ি থেকে আবার বেরোয় সে ওখানে ওই যে দোকানটাতে আমরা বসেছিলাম সেখানে আবার ঢুকছে। ঢুকার পরে গাড়িটাতে আবার একটু সামনে চলে গেছিল কিন্তু ব্যাক করেনি, ওখানে দাঁড়াও। তো সে ব্যাকে এসে না সেই গেটের নিচে দাঁড়ায় আমাকে খুব এরকম হাই দিল দূর থেকে দেখে, মানে আই এম জাস্ট ফিলিং এটা কি হলো
ব্যাপারটা।
সে লুকিয়ে ড্রাইভার যেন না দেখে ড্রাইভারকে আগে সামনে পার্ক করিয়ে রেখে সে পিছনে আসলো এবং গেটের থেকে সে আমাকে টাটা দিত এরকম ব্যাপার দিয়ে সে আবার খুব নর্মালি বের হয়ে গাড়িতে উঠে চলে গেল। এইটা হচ্ছে গ্রুপ ফার্স্ট ডে আমরা মিট করি যেদিন সেদিনের লিভের ঘটনা। তো যেটা হয়েছে তো যেতে যেতেই ও যখন গাড়িতে স্টার্ট হলো মিনিট দুয়েকের ভিতরে SMS শুরু হলো আসা, আই নো ইউ আর ইন দেয়ার, আমি জানতাম তুমি এরকম থাকবা এরকম একটা ব্যাপার। আমিও আবার রিপ্লাই দিচ্ছি এই শুরু হলো একটু কেমন জানি ব্যাপারটা রিলেশনটা জানি কোথায় জানি
শুধু কৌতূহল আর শুধু উচ্ছ্বাস নাই
না এখন জানি কোথায় জানি চলে গেছি
বা জানা যাচ্ছে না কোথায় যাচ্ছে বা যাচ্ছে।
হ্যাঁ যাচ্ছি,
এটা স্বাভাবিক কোনো রিলেশনশিপ ছিল না
এবং আমি চিন্তাও করতেছি না কিন্তু তখন, এখন যেটা আমি
বন্ধু যাচ্ছে লাগে ভাসতে শুরু করে
আমি জাস্ট আমি ওই
ফ্লোতে যাবো জানো না ডেস্টিনি জানো না ওরা ভাসতে শুরু করেছে চলো ভাসি আমরা
একদম এই
স্যারটা বলবো চলে যাই দেখতে পাচ্ছে না তোমার কথাটা বলার সময় আসলে তোমার চোখের সামনে যেন ভাসতেছে ভিজুয়ালাইজ হচ্ছে পুরো পুরো ব্যাপারটা আমি এখান থেকে অনুভব করতে পারছি। তো তোমরা না দেখতে পেলে অন্তত হাতকে দেখতে পাবে। তো প্লিজ ভিজিট ঢাকা স্পেস এবং স্পেস 90.4 যেখানে আহাদের ছবি দেওয়া আছে, লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকো। তারপর আহাদ তুমি ওখান থেকে ফিরে আসছো, টেক্সট কিন্তু চলছে এবং এটা আর স্বাভাবিক রিলেশনশিপে নাই কিন্তু অন্য একটা
লেভেলে চলে গেছে,
সেটার নাম তুমি জানো না বা তোমার ভাসতে ভালো লাগছে ভাসতে থাকো। তারপর
তো যেটা হয়েছে এরপরে
ভেসে যায় ভাসতে থাকো ভেসে যায় গানে তাই বলে
ভাসো ব্যাকগ্রাউন্ডটা সুন্দর। তো যেটা হয়েছে যে এরপরে আমরা SMS এ চলে আসলাম, যেটা ছিল এতদিন কিন্তু আমরা এত SMS এ ছিলাম না, আমরা ছিলাম চ্যাটিং এ আমরা ছিলাম ফোনে কথা বলা হতো এখন যেটা হলো যে খুব র্যান্ডমলি আমরা এসএমএস এ চলে আসলাম, যে হয়তো ও কখনো বলছে যে ওই বাসায় যেতে যেতেই আমার আমার মনে আছে সেদিন যে আমার মোবাইলের টাকা শেষ হয়ে গেছিল, আমি আর এসএমএস এ রিপ্লাই দিতে পারতেছি না, এবং আমি দৌড়ায় দৌড়ায় তাড়াতাড়ি করে একটা দোকানে গিয়ে আবার লোড করতে হচ্ছি, মানে আমি ফিলিং অন্যরকম মনে হচ্ছিল। আমার তাড়াতাড়ি করে এখানে ঢুকাইতে হবে। দেন মজার ব্যাপার হচ্ছে, ও যখন বাসায় নামলো আমাকে জানালো যে আমি এখন বাসায় ঢুকছি, এতে এসএমএস করলো এবং বলল যে আচ্ছা তুমি কয় টাকা ঢুকাইছো মোবাইলে, আমাকে জিজ্ঞেস করতেছে। আমি বলছি 50 টাকা ঢুকিয়েছি। হ্যাঁ, তো বলতেছে আচ্ছা ঠিক আছে, বলে বলে আমি আবার তোমাকে ফ্রি হয়ে তোমার সাথে আমি বাসায় চলে আসছি। ঠিক, আমিও বাসায় চলে আসছি, আমি এতক্ষণ রাস্তায় আমিও হাঁটতে হাঁটতে ওখান থেকে বাসার দিকে যাচ্ছি আর সেও গাড়িতে যাচ্ছে। এই মোমেন্টটাতে আমরা প্রচুর এসএমএস আদান প্রদান হয়ে গেছে আমাদের দুজনের এবং খুবই একটা অদ্ভুত লাগছিল। তো আমি যখন বাসায় ফিরি, তো এর ভিতরে একবার লোড করেছি আমি টাকা এবং ওর সাথে এসএমএস করতে করতে মোটামুটি যাচ্ছি এবং বাসায় গেলাম, ও যখন আমাকে জানালো যে সেও বাসায় গিয়ে পৌঁছে গেছে, আমিও বাসায় গিয়ে ঢুকলাম। অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে, তার 5 মিনিটের ভিতরে আমার মোবাইলে দেখলাম আমি 300 টাকা চলে আসছি। আরে আমি তো পুরো অবাক, 300 টাকা! তো আমি টাকা দিলাম 300 টাকা, আমি না আমার আমি শিওর যে ওই
লাগবে,
এত ফাস্ট কেন, কেমনে আসলো 300 টাকা? তো ও কতক্ষণ পর আমার সাথে এসএমএস এই আছে, তো সে বলতেছে যে তুমি কি আজকে রাতে কি খাবা। এই যে শুরু হলো আস্তে আস্তে পার্সোনাল ব্যাপারগুলোর সাথে রিলেটেড হওয়া, যে সে কি ঘুমাচ্ছে, তুমি কি করছো, আমি কি খাচ্ছি, আচ্ছা আমি খাচ্ছি তুমি কি করছো। তখন একবারের জন্য মাথায় আসে নাই তার হাজবেন্ড কোথায় কি, সেই দিন আসে নাই, মানে তারপরে দু একদিন আমরা না অন্যরকম একটা জায়গাতে ছিলাম যেখানে আসলে আমার ফ্যামিলি নিয়েও তার সাথে কোনো কথা হয়নি, তার ফ্যামিলি নিয়েও আমি
যতক্ষণ না কাটছে কারো তো।
হ্যাঁ, আমরা দুজনে জানতে ওই টাইমটা আসলে দুজনকে জানতেছি, হ্যাঁ, যে ও কি করতেছে, আচ্ছা ওর ব্যাকগ্রাউন্ডে কি গান চলে, এই যে এখন বর্তমানে যে গানটা যেরকম গান চলছে আমার ভয়েস যাচ্ছে তার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড। তো ওই রাতের বেলা 1টা 2টার দিকে সে ফোন দিচ্ছে, দেখি যে পিছনে একটা গজল চলছে, তো গোলাম আলীর গজল চলছে। আমি ওয়াও, তুমি কি গোলাম আলীর গজল শুনে বলে যে হ্যাঁ তো কেন, আমি বলছি না অনেক ভালো লাগলো এই ফ্লেভারটা আমার অনেক পছন্দ, গোলাম আলীকে আমার
অনেক গান শুনছিল তো।
হ্যাঁ, ওর হচ্ছে কি যে বারবার হাঙ্গামা হে কিউ একটা গান আছে খুবই মজার, আমার লিরিকটা মনে নেই, থোড়ি সি তো পিলি, হ্যাঁ হাঙ্গামে হ্যাঁ কিউ বারবার থোড়ি সি জো পিলি, হ্যাঁ একদম মনে আছে আমার এখন ব্যাকগ্রাউন্ডের
মনে থাকছে,
যেটা হয়েছে গুরু যে আমি এই যে এসএমএস এ থাকাটা এটা একটা নেশা, মানে আলটিমেটলি দেখলাম ওই রাত গেল, তারপরের দিন সকালবেলা হলো, সকালবেলা আবার সে আমাকে গুড মর্নিং দিল 10টার সময়, হ্যাঁ যে গুড মর্নিং, আমিও খুবই আশা, ও ওয়াও গুড মর্নিং, আমি কোথায়, আমি অফিস যাচ্ছি, বলো তোমার তো কাজ শুরু হয়ে গেছে, তুমি তো মনে হয় এত কানেক্টেড থাকতে পারবে না। আমি বলছি যে আমি বলছি না আমি কানেক্টেড থাকতে পারবো, আমার জবটা এমন কোনো জব না যে আমি এটা করতে পারবো না, আমার না কাজই কম্পিউটারে, আমার সারাদিনই কম্পিউটারেই থাকতে হচ্ছে, তো আমি তোমার সাথে কানেক্টেড থাকা আমার জন্য কোনো ঘটনা না। সে বললো ওয়াও তাহলে ফেসবুকে থাকি।
আচ্ছা হ্যাঁ, ওই ওই যে যখন ওর সাথে টেক্সটে কথা বলছে বা যখন ফোনে আলাপ হচ্ছে, আচ্ছা বলি সঠিক করে বলো তো, এটা এই যে ফেসটা বর্ণনা তুমি দিচ্ছ না, সেই ফেসটা দিয়ে সবাই কম বেশি পার হয়েছে বা কেউ কেউ পার হচ্ছে, এটা তো নেশার মতো, কোনো ভাবনা কি আসে
না,
তাৎপর্যের কোনো হিসেব কি আসে
না, আর কারো কথা মনেও থাকছে না,
কারো
কাছে
একদম বাস্তবে একদম তোমার প্রিয়তম সন্তান, মা বাবা ভাই বোন, পৃথিবী, রেসপন্সিবিলিটি,
মজার ব্যাপার কি
থাকে
না, একটা যখন আমি কোয়েশ্চেন করছি গুরু যে আবার বসে আছে কিন্তু যে এরকমটা কি আসবে
এক্স্যাক্টলি, এবং তোমার মধ্যে ওই ওয়েট,
হ্যাঁ
যে ও কি বলতেছে,
ও কি বলতেছে, হ্যাঁ অ্যান্সারের জন্য কিন্তু আমি একটা এসএমএস ছুটে দিয়ে কিন্তু বসে নেই, আমার ব্রেন ইজ ওয়ার্কিং যে সামথিং ইজ কামিং, যে একটা কিছু তো আসবে অ্যান্সার, আবার সেও খুব প্রশ্ন করে আবার একটা অ্যান্সার,
আবার যখন ফোন করে ওর কথা শুনতে গিয়ে ব্যাকগ্রাউন্ডে গোলাম আলীর এই
গোলাম আলী,
সো তখন কি ফিলটা কি বর্ণনা
এটা, মানে
হ্যালুসিনেশনের মতো,
মানে পুরোটাই হ্যালুসিনেশন, মানে আমার মনে হচ্ছে যে
এই নিশার সাথে কি কোনো কিছু তুলনা চলে,
একদম বলি সেটা মনে
হচ্ছে
এটা তো পুরোই কনফেস, আমার কাছে যেটা মনে হচ্ছে আল্লাহ আমি এইরকমই তো খুঁজতেছিলাম নাকি, আমি মনে মনে মানে আল্লাহ এইরকম টেস্ট ফ্লেভার যার আছে আমার মতো এইরকম ফ্লেভার, মানে অনেক কিছু টেস্ট ফ্লেভার মিলে যাচ্ছে সামহাউ,
যে আমি জীবনের কাছে তো এটা চেয়েছি,
হ্যাঁ
কোনো মেয়েকে না,
না
বলামালির ওই গানও না, জীবনের কাছে তো এরকম মুহূর্ত পেয়েছি,
হ্যাঁ এরকম যে আমিও শোয়ার আগে বা আমিও রাতের বেলা নীরব হলে যেরকম গান শুনছি, তাই বলে যে ইন্টেলেকচুয়াল লেভেল কিন্তু না, যে আমরা খুব গর্জন শুনতেছি না, আমি রাতের বেলা থ্রাশ মেটালও শুনি যেটা সে শুনতো না, এরকম কনফ্লিক্ট আছে গুরু, কিন্তু আমি তো গোলাম আলী লিসনার, তো আমি তো বুঝি যে আরেকজন
গোলাম আলী হয়তো কোনো ফ্যাক্টর না, বাট যেটা তুমি বলতে চাচ্ছো না, চাচ্ছো যে মুহূর্ত গুলো তুমি মুহূর্ত গুলো,
হ্যাঁ
মনের মধ্যে
যারা আমি খুঁজছি সেই জিনিসগুলো মনে যেন খুব একদম ওটাই মিলে যাচ্ছে, ওয়াও মানে আনএক্সপেক্টেডলি আমি জানি না আমি কোন একটা ঘরের ভিতর যাচ্ছি, এসএমএস দিচ্ছি,
ভালো লাগছে সেই ঘরটা,
খুবই ভালো লাগছে,
নেশার মধ্যে থাকতে মন চাচ্ছে
অনেক বেশি ভালো
লাগছে, কিন্তু এমন কোনো নেশা আছে যেখানে খারাপ ক্ষতি হয় না শরীরের, তাও তো মানুষের নেশাতে যায়, এরকমই এক নেশা,
এরকমই এক নেশা হয়ে গেছে গুরু, যে আমরা প্রতিদিন রাত্রে, আমি সারাদিন অফিস করার পরেও রাত্রে 1:30-2 পর্যন্ত আমরা দুজন কনভারসেশন করতাম, এরকম গান ছেড়ে দিয়ে বসে থাকতাম দুজনই শুনতাম লাউড স্পিকারে দিয়ে, ও একটা গান ছাড়তো আমি দেন এটা আবার রিপ্লাই দিতাম গান দিয়ে,
তোমার ভালোবাসার মানুষের গান আমি যেমন ছেড়ে দিয়েছি,
একদম আমি আবার রিপ্লাই দিতাম, ওকে তোমাকে আমি একটা গান শোনাচ্ছি দেখো তুমি এটা শুনছো নাকি, খুব এইরকম ব্যাপার চলছে, দুজনে আবার লাউড স্পিকার রেখে 3:00, আমার কিন্তু ঠিক 6:30 উঠতে হবে, কেন উত্তরা থেকে গুলশান আসতে, এটা কি পরিমাণ প্যারা,
বাট নেশা থেকে মুক্তি তো
এটা তো মনে হচ্ছে কি ছেড়ে দিলে তো শেষ, 3:00 বাস কি এসে আমি কি এখন ছেড়ে দিব, ওকে ঠিক আছে গুড নাইট বলবো, কেউ কিন্তু গুড নাইট বলতেছি না, ও গুড নাইট বলে না, আমিও গুড নাইট বলি না, চলুক না, ভালোই তো লাগতেছে সময়টা, তো আমি বলছি ও আমাকে এর ভিতরে অনেকবার জিজ্ঞেস করেছে যে তুমি কি ঘুমাবা না,
যে এটাকে কি অ্যাডিকশন বলে, নেশা অ্যাডিক্টেড হয়ে যাওয়ার মতো জীবনে কিছু অ্যাডিকশন আছে, আমারও আছে সব রকমের, অ্যাডিকশনে পড়লে যেরকম হয় তার সাথে কোনো কিছু কম্প্রোমাইজ করতে চায় না, এরকম কিছু
গুলো না বুঝানো যাচ্ছে না, আমি এক্সপ্লেইন করতেছি অনেক ভাবেই, হয়তো আমার এক্সপ্রেশন গুলো যদি এই মুহূর্তে
মানুষ দেখতে পেত, আমি
দেখতে পেত না, তাইলে হয়তো কিছুটা কানেক্ট হতে পারত, যে হ্যাঁ আমি যা বলছি এটা দেখতেছে
একদম,
তো
তারপর
আমাদের যেটা হয়েছে যে রাতের পর রাত আমরা চ্যাট করতেছি, ঘুমাচ্ছি না, 2-3 ঘন্টা ঘুমায় প্রেম করতেছি, মানে মনে হচ্ছে কি একটা প্রেম করাটাই একটা মানে অদ্ভুত মজার বিষয়, এবং এখানে ঘুর থেকে আমরা বের হচ্ছি না, আমরা উই আর গোয়িং অন, তো দেখা হলো কি যে আমরা যেদিন ফার্স্ট দেখা করেছিলাম ঠিক 3 দিনের মাথায় আমি ওকে ফোর্স করলাম যে আমি আসলে তোমার সাথে দেখা করতে চাই, তো তখন আবার সে আমাকে দিয়ে অনেক মজা নিচ্ছে যে কেন বলো তো কি চাও, মানে তখন কিন্তু আমরা কেউ কাউকে কোন রকম কোন কিছু কি বলতেছি না, কিন্তু কিছু কিছু হচ্ছে ভিতরে কাঁপতেছে, অনেক কিছু মিলতেছে, বাট কেউ কি
বলে আলাদা আসছে না,
ওই জায়গাটায় আসতেছি না যেটা আসলে একটা কিছু মিন করে যে বাবা একটা চাহিদার ব্যাপার আসতেছে, তা আমি না ওকে স্ট্রেটলি বলেছিলাম যে হ্যাঁ আমি না আবার তোমার সাথে দেখা করতে চাই, এবং এইবার আমি তোমার কাছে আসবো, তুমি আসছিলা তো এবার আমি যাব তোমার কাছে, আমার কাছে মনে ছিল এটা একটা উসিলা আর কি, যে নেক্সট টাইম দেখা করার জন্য, বিকজ আমার ভিতরে তখন একটা ক্রেজিনেস কাজ করতেছিল, ওকে আরেকবার আমার দেখতে হবে, এবং সেকেন্ড দেখাটাও আমাদের খুবই মজার ছিল, যে আমরা যেই জায়গাটায় দেখা করতে বলছিল সে আমাকে, আমি ঢাকা শহরে তো এত পরিচিত না, যে আমি যেই গন্ডিটাতে আপ ডাউন করি রেগুলার সেটা আমি ভালো চিনি, কিন্তু পুরান ঢাকা বা এমন একটা জায়গার কথা যদি আমাকে বলা হয় তাহলে কিন্তু আমি চিনি না, কারণ আমি তখন ওই জায়গাগুলো রিভিল করিনি ঢাকা শহরে, তো সে আমাকে এমন একটা জায়গায় গিয়ে আড্ডা দেওয়ার কথা বলতেছে বা এমন একটা জায়গায় যেতে বলছে যেটা এর আগে আমি কোনোদিন যাইনি, তো আমার জন্য না একদম নতুন, তো আমি গিয়ে ঘুরতেছি এবং সে আমাকে ফোনে ডিরেকশন দিচ্ছে, আরে না তুমি ডাইনে আসো, তুমি বামে আসো, তুমি এই গলি থেকে এদিকে আসো এদিকে আসো, আমি খুব এনজয় করতেছিলাম যে আমি হারাই গিয়েও তো মজায় আছি, তো ওই যে হারাই গিয়ে আবার খুঁজে পাওয়া আবার দুজনকে দেখা হওয়া, তো ও আমার এখনো মনে আছে ওর বাসার ব্যালকনি থেকে, হ্যাঁ মেইন রাস্তাটা না দেখা যায়, তো ও আমাকে ফার্স্ট বলতেছিল যে যেখান থেকে তুমি দেখবা যে একটা হাত মারতেছে তুমি উপরে থাকো উপরে থাকো, তা আমি নিচের থেকে দেখলাম সে উপর থেকে আমার জন্য এরকম হাত নাড়াচ্ছে। এইবার তুমি আমার বাসা চিনেছ, তো তুমি যেটা করবা তুমি হচ্ছে সামনে গেলে দেখবা যে এরকম একটা পার্লার আছে, এরকম একটা খাবার দোকান আছে, তুমি ওখানে ওয়েট করো, আই এম কামিং। হ্যাঁ আমি আসতেছি। তো এইভাবে করে দিস ইজ দা বিগিনিং। গুরু এতক্ষণ যা বললাম ইটস দ্য বিগিনিং, এটা আমাদের শুরু। এইভাবে করে আমরা দুজন পথ চলা শুরু হলো। বাট কোন রকম কোনো প্রেমের প্রস্তাব নাই, কিছু নাই,
কমাও দিও না ব্রেক দিও না, আমি কিন্তু নিজেও বুধ হয়ে তোমার গল্প শুনছি।
আচ্ছা তো আমরা দুজন মানে জাস্ট ফ্লাইং, কিন্তু এর ভিতরে
নিজের ঠিক বেঠিকের মধ্যে নাই, কিন্তু শুধু ভাসতেছি তোমার সাথে
গুরু। তো যেটা হচ্ছে দুজন দুজনের সাথে দেখা হওয়া, এবং মজার ব্যাপার হচ্ছে গিয়া যে সে রিক্সায় সে আমাকে যেটা ইনফর্ম করলো যে সেই যে ফ্যামিলি বা যে স্ট্যান্ডার্ডে বড় হয়েছে তাকে কখনো লোকাল বাসে উঠতে হয়নি, অথচ লোকাল বাসে আমার তখন রেগুলারই আপ ডাউন করতে হয় উত্তরা থেকে গুলশান, আমি অফিস যাই একদমই লোকাল বাসেই। তো সে আমাকে বললো যে তুমি আমাকে একদিন লোকাল বাসে উঠাবা, আমি বললাম আজকেই চলো। বলে আজকেই যাবো, যদি বাসে আবার ঝামেলা টামেলা হবে না তো কোথায় যাবো আমরা? আমি বলছি চলো না একটা বাসে উঠে যাই। বলে যে সত্যি সত্যি একটা বাসে উঠে যাবো? আমি বলছি হ্যাঁ। তো খুব ক্রেজি আমরা দুজন, কি হলো আমরা দুজন, আমার এখনো মনে আছে নিউ মার্কেট মোড়। হ্যাঁ নিউ মার্কেট যে মোড়টা আছে এখান থেকে একটা বাসে উঠলাম, ওই জায়গায় না স্টপিজ বাস গুলার যে প্রথমে খালি থাকে কিছু দূর গেলে ভরা শুরু হয় আস্তে আস্তে লোকাল বাস গুলা। তো আমরা নিউ মার্কেটের সামনে থেকে যখন উঠতেছি, এর আগে সে কোনোদিন বাসে ওঠেনি লোকাল বাসে, তো এটা না আমি প্রথমে এত সিরিয়াসলি নিইনি যে ওঠে না এতে কি হয়েছে, উঠতে পারে কিন্তু লোকাল বাসে যে ঝাঁক নি ধাপ করে হঠাৎ করে পড়ে যাওয়া বা এইগুলা জিনিসগুলো, তো সেরা উঠার পরে যখন বাসটা স্টার্ট করলো সে দেখলাম ব্যালেন্স রাখতে পারে নাই, সে দপাস করে আমাকে নিয়ে পড়ে গেল। তো ওইটা একটা খুবই মজার মোমেন্ট ছিল আমাদের দুজনের, সাথে সাথে চিল্লানি শুরু করলো আমি এই বাসে উঠবো না, আমি এই বাসে উঠবো না, আমাকে নামাতে দাও, আমাকে নামাতে দাও, ওরে বাপরে বাপ এরকম চললে তো আমি এটা তোমরা কেমনি উঠে। তো লোকজন মোটামুটি পাশে জড়ো হয়ে গেল, শেষে ওকে নিয়ে আমি আবার সামনেই ঢাকা কলেজে কত দূর গেলেই মানে 5 সেকেন্ড হয় নাই একটা ঝাঁকা নিতেই সে মোটামুটি আমাকে নিয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আমি তাড়াতাড়ি করে ওকে নামাই যে তুমি কি ব্যথা ব্যথা পাইছো বা কিছু হয়েছে এরকম ব্যাপার। বলে আমি বাসে এরকম হয় উঠার সাথে সাথে আমাকে তো বুঝতেও দিল না, একটা ঝাঁকড়া নিতে ফেলতে আমি তো ভালোই কিনছে, ফিলটা তো অন্যরকম, এটা তো মেমোরিজ হয়ে গেল জোশ আমাদের দুজন। এভাবেই ভালো লাগছে, বল তার থেকে তোমার রিক্সা চড়া ভালো। তো সেই দিন আমি বুঝলাম যে ও এমন স্ট্যান্ডার্ডে বড় হয়েছে যাতে সে কখনো লোকাল বাসে উঠে নেই। তো আমিও কিন্তু আস্তে আস্তে রিভিল করছি যে ও কিরকম কিরকম হচ্ছে বা কিরকম চলাফেরা হয় বা কিরকম। দেন আরো কিছু মিষ্টি ব্যাপার ছিল যে ওর একটা পারফিউম ইউজ করতো, যেটা একটা ব্যাপার ছিল আই ডোন্ট নো যে পারফিউমটা কোন ব্র্যান্ড বা কোনো কিছু আমি জানি না, মানে এটা কি আসলে পারফিউম নাকি আসলেই ওর বডি স্মেল, আই ডোন্ট নো। যেটা হচ্ছে যে
তোমার প্রেমে পড়লে কিরকম পাগল হয় মানুষটা টের পাইলাম তোমার এই শুনে। কপিলের একটা শোতে রণবীর বলতেছে, রণবীর কাপুর বলতেছে যে আমার পাশে আনুষ্কা আছে, আমার পাশে ঐশ্বরিয়া আছে, ওদের তো পারফিউম লাগে না, ওদের গায়ের ঘামই আমার পারফিউমের মতো মনে হয়। কি একটা মুভিতে ওরা একসাথে ছিল ওই মুভির নিয়ে কথা বলতে গিয়ে, তো যা হয় আর কি ভালোবাসলে ভালোবাসায় পড়লে যেটা হয়।
তো গন্ধটা এমন একটা গন্ধ ছিল, পরে
গন্ধের সাথে ইম্পর্টেন্ট হচ্ছে একটু হোল অ্যাম্বিয়েন্স, তোমার কাছে অ্যাম্বিয়েন্স তোমার কাছে এরকম স্বপ্নের মতো মায়াময় মনে হয়,
জ্যামেও ভালো লাগছে, মানে রিক্সা জ্যামে আছে আমি যেটা দেখলাম যে ওর অতীত লাইফ বা আমার অতীত লাইফ বা আমার যে আদার রিলেশনশিপ আছে বা কি আছে ওর বাসা, এগুলা না আসছিলই না, কোনোভাবেই আসতেছে না। উই আর এনজয়িং, আমি তাদের কল রিসিভ করতেছি এবং তাদেরকেও খুব সুন্দর মতো সময় দিচ্ছি, কোনো সমস্যা নাই। কিন্তু একটা ব্যাপার গুরু হচ্ছিল, যেটা হচ্ছে কি আমি চিটাং যেতাম বিভিন্ন লোকেশনে, বা এরকম হলে অফ পেলে অফ ডেতে আমি চিটাং যেতে হতো আমার ফ্যামিলির সাথে থাকার জন্য। সামহাও এইটা আস্তে আস্তে গুরু অফ হওয়া শুরু হলো, আমি চিটাং যাচ্ছি না। আমি ওই বন্ধের দিনগুলোতে স্পেশাল হয়ে
গেলাম, দেখতে তুমি তো তখন বউবাচ্চার সাথে ইন্টারঅ্যাকশন করার তো তোমার অভিজ্ঞতা ছিল।
হ্যাঁ আমি
অন্য জায়গায়
এখন আমি আস্তে আস্তে যেটা হলো যে আমি মিথ্যে কথা বলতেছি, যে বলে যে না আমি অফিসের কাজ আছে, আমি অনেক টায়ার্ড, 5 দিন কাজ করি, 6 দিন কাজ করি, আমি আসলে একদিন রেস্ট নিতে চাই। বাট যেটা হচ্ছে যে ওই দিন আমরা স্পেশালটা পালন করতেছি, ওই দিন সে আমাকে বলছে যে এমন হয়েছে যে যে আমি আজকে সাহস করে বাসে উঠবো তোমার সাথে, মানে এই চ্যালেঞ্জ সে আরেকবার ও নিয়েছিল। এবং আমরা এখনো মনে আছে আমরা গাজীপুর পর্যন্ত চলে গিয়েছিলাম, উত্তরা থেকে উঠায় আমি ওকে গাজীপুর পর্যন্ত চলে গেছি। গাজীপুর নেওয়ার পরে আবার একটা স্টপেজে নেমে গেছি, আমি জানি না ওটা কোন স্টপেজ, দুজনেই আবার নেমে বলতেছে যে আজকে তুমি তোমার সাথে আমি বাসেই যাবো এবং লোকাল বাসেই যাবো, তুমি দেখো আই উইল প্রুভ ইট যে আমিও পারি। তো আমরা দুজনা ওই বাস জার্নি করে আবার গাজীপুর থেকে আবার মানে আবদুল্লাপুর এসে নামছিলাম। দ্যাট জার্নি ওয়াজ অসম। তো আমরা এইরকম সময় স্পেন্ড করা শুরু করলাম এবং আস্তে আস্তে রিভিল হচ্ছে যে যে মানে ও হয়তো এই যে দুঃখের কথা আমার যে প্রথম আপনি গুরু বলেছিল উইকনেস, সেই উইকনেসটা অনেক পরে আসছে, যে এই যে এখন ভাল লাগার ভিতরে যে একটা কান্না। আমার এখনো মনে আছে আমরা যেদিন গাজীপুর ছাড়িয়ে ওই শালবন গুলার ওদিকে গিয়ে একটা জায়গায় আটকে গিয়েছিলাম, তো বলতেছিল এখানেই নেমে যাবো বাস থেকে, আমি এখনো জানি না গুরু জায়গাটা কোথায়। মানে এরপরে অনেকবার শুটিং টুটিং বা অনেক কিছুতে আমি ক্রস করেছি, কিন্তু ওই জায়গাটা নর্মালি বাস থামে না। হ্যাঁ, ও একদম শালবন। তো শালবনে নেমে যেটা হচ্ছিল গুরুতে প্রথম মানে ওই উইকনেসটা নিয়ে কথা বলা শুরু হলো, যে কি দেন আমি দেখলাম যে একটা মেয়ে গড় গড় করে কাঁদতেছে, একদম হাউ মাউ করে মানে কান্নায় বলতেছে যে আহা আমার তো কখনো কিছু হবে না, আমি 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 কি বাঁচবো না। আমি খুব অবাক হয়ে তাকায় রয়েছি যে এই কথা
প্রাসঙ্গিক ভাবে কি ঘটনাটা চলে আসছে,
একদমই ঠাস করে আসছে। মানে একটা মানুষ এতক্ষণ ভালো ছিল, 2-3 সেকেন্ডের ভিতরে দেখলাম কি যে একদম মানে সিরিয়াসলি কান্না শুরু করছে। আরে আমি পুরো অপ্রস্তুত, মানে অদ্ভুত ব্যাপার হচ্ছে আশেপাশে না কেউ নাই, একদম মানে এমন একটা জায়গায় নামছি এরকম ব্যাপার। দেন আমাকে বলতেছে যে আহা আমার আমার কি হবে, হোয়াটস অ্যাপেন, তুমি কি বুঝতে পারো যে তুমি কোনোদিন এটা বুঝতে পারবা যে হাত ভাঙে সে না বুঝে যে তার কেমন ব্যথা, যে হসপিটালে দেখতে যায় হাত সে না বুঝতে পারে না, সে খালি অনুভূতিটা বুঝে যে আহারে কষ্ট হচ্ছে, বাট ওটা না বুঝে না। তুমি কি কখনো বুঝতে পারবা, তুমি কোনোদিন বুঝতে পারবা না আমার কষ্টটা, বিকজ তোমার একটা বেবি আছে হাত, বাট আই ডোন্ট হ্যাভ এনি বেবি। এবং
যেটা তোমাকে ফোনেও এক সময়
বলা হয়েছিল, এই যে গুরু এতদিন পরে কিন্তু আমরা কিন্তু একটা অন্য জায়গায় ভাসছিলাম, এখন আসতেছি আমরা একটু অন্যরকম ইমোশনসে যাচ্ছে আমার প্রেম, মানে আমাদের ব্যাপারটা আমরা কিন্তু কেউ কাউকে অফারও করিনি, আমরা ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, এরকম অলরেডি কানেক্টেড, কিন্তু কেউ কিন্তু ওটা বলতেছি না যে আসলে আমার তোমাকে দরকার বা আমি তোমাকে ভালোবাসি, এটা কিন্তু উচ্চারণ হয়নি একবার,
আনুষ্ঠানিকতা হয়নি, বাট দেন কানেক্টেড,
গোয়িং অন গোয়িং অন, একদম কানেক্টেড,
দুজন দুজনের হাত ধরা তো হয়েছে এর মধ্যে।
এখন যেটা হচ্ছে ওই যে পড়ে যাচ্ছিল যেদিন বাসে,
ওকে
ওই দিন হচ্ছে ফার্স্ট একদম আমার গায়ের উপরেই পড়েছিল, তো ওটা খুবই রোমান্টিক একটা মোমেন্ট ছিল, যে আমি সেদিন বলেছিলাম রিক্সে উঠে যে পাশাপাশি বসার পরে এ প্রথম তুমি আমার গায়ের উপর পড়ছো, সো থ্যাঙ্কস গড যে তুমি পড়ছিলা এরকম, আর স্মেলটা আরো সেদিন থেকে আরো বেশি ঢুকে গেছে বুঝছো। তো এই এই একটা প্রেম যাচ্ছিল, বাট ওই যে কান্নাটা হঠাৎ করে ধাপ করে একটা কান্না, যে আহাদ আমার আমার তুমি বুঝতে পারো এই কষ্টটা যে কেমন লাগে আমার ভিতরে কি হয়, আমি না জাস্ট তাকায় থাকলাম, আল্লাহ আমি তো এই ঘরে ছিলাম না এতক্ষণ, আমি তো অন্য কিছুতে ছিলাম, ও আমাকে এটা কি শোনাচ্ছে, এবং আমি কি রিয়েলাইজ করতে পারতেছি আসলে কি এটা রিয়েলাইজ করা পসিবল, এটা কেমন লাগে। দেন আমি ওকে আস্তে আস্তে বললাম যে আচ্ছা তুমি কি বলবা তোমার লাইফের ঘটনা বা তুমি কি কি সমস্যা। ও আমাকে যে ইনফরমেশনটা দিয়েছিল গুরু সেটা হচ্ছে ও আর ওর হাজবেন্ড মিলে দে ট্রাইড লট, অনেকবার ট্রাই করেছে,
কত বছর
ওদের বিবাহী লাইফ ছিল তখন 7 বছরের মতো, 7 ইয়ার্স, 7 ইয়ার্স এ তারা ইন্ডিয়া গেছে, বিভিন্ন 2টা দেশে গিয়েছিল ট্রিটমেন্টের জন্য, যে অ্যাকচুয়ালি প্রবলেম টাকার, তো ও এগুলো ওই আমাকে বলেছিল যে প্রবলেম টাকার এটার জন্য, তো যেইভাবে ডাক্তার যেভাবে করেছিল এরপরে আর কন্টিনিউশনে যেটা হয় যে বাংলাদেশে আসার পরে ওই ওষুধ কন্টিনিউ করার পরেও দেখছে যে আর কোনো রেজাল্ট আসে না, এবং এটা নিয়ে তার শাশুড়ি বিভিন্ন জায়গায় যাওয়া,
দীর্ঘনিঃশ্বাস বা কষ্টের একটাই একমাত্র কারণ মা হতে না পারা,
না পারা, এবং
কারণটা কি ফাইন্ড আউট হয়েছে যে কোন এন্ডে প্রবলেম।
হ্যাঁ, ওটা পর্যন্ত ওটাই বললো যে আমরা দুজনেই বাইরে গিয়ে ট্রিটমেন্ট করিয়েছি, যে দেখিয়েছি ডাক্তার, এবং ডাক্তার আমাদেরকে যা যা প্রেসক্রাইব করেছে এবং যা যা করতে বলেছে আমরা সেরকম ভাবে সবই ট্রাই করেছি, বাট ইট নট ওয়ার্ক। তো এখন প্রবলেমটা আমার সাইড না কার সাইড এটা রিভিল করাটা আমার মানে ওরা নিজেরাই চাচ্ছে না, মেবি ব্যাপারটা এরকম, বাট একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে যে আসলে এখান থেকে আর কিছু হবে না,
থেকে কি একটা অবিশ্বাস্য তৈরি হয়ে গেছে দুজনের মধ্যে,
একটা গ্যাপ বহুত বড় একটা গ্যাপ তাদের ভিতরে আছে, এবং সে যেটা করলো মানে আমাকে যেটা বুঝালো যে ও কোন সারাউন্ডিংস এ যেতে পারে না, ও কোথাও দাওয়াত খেতে গেলে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি তোমরা কবে বাচ্চা নিচ্ছ, তোমরা এরকম নিচ্ছ, তোমরা আচ্ছা তোমরা কি এখনো ডিসিশন নাও নাই কি বাচ্চা হবে কি না।
আর এসব কোশ্চেনে কিন্তু অটোমেটিক একটা ফিঙ্গার পয়েন্ট হয়ে যায় মেয়েদের
মেয়েদের দিকে, হ্যাঁ মেয়েটা না এগুলো ফেস করতে
এটা না বললেও পয়েন্টটা অটোমেটিক ধরে নেয় যে দেয়ার ইজ সামথিং রং ইন দ্য উইমেন
মোমেন্টালি। হ্যাঁ এই জন্য না ওই যে ভা ভা করে কেঁদে দিচ্ছিল সেইদিন আমি মানে রিভিল করলাম আল্লাহ এত কষ্ট একটা মানুষের যে এরকম সে বলতেও পারে না, বলে যে আহাদ আমি তো কোথাও যেতে পারি না, আমার ফ্রেন্ড সার্কেলের কাছে যাব তাদেরও তো বিয়ে হয়ে গেছে, তারাও না আমাকে একই কোশ্চেন করে কি রে তোমার কোনো ডিসিশন আচ্ছা তোরা যে বিদেশ গেছিলি রেজাল্ট কি, মানে এখন মানুষ আপডেট জিজ্ঞেস করে যে কারণে না আমি এককেন্দ্রিক হয়ে গেছি আর আমি কোথাও বের হই না তেমন একটা। এখন আজকে অনেকদিন পর তুমি বিশ্বাস করবা নাকি আহাদ জানি না আমি অনেকদিন পর কাঁদছি, কাঁদতে ইচ্ছা করতেছে আহাদ বলে প্রথম সেদিন আমাকে একদম জড়ায় ধরছিল, একদম জড়ায় ধরে না মানে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতেছে, এবং আমি আমার এখনো মনে আছে আমি আমার হাত দুইটা দিয়ে ওকে জড়ায় ধরি নাই পিছন দিক দিয়ে, বাট আমি দাঁড়ায় না আমি ফিল করতেছিলাম যে একটা মেয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতেছে আমি কি করবো,
ভেসে যাচ্ছে তোমার সাথে আমার বন্ধুরা অলরেডি অনেকেই টেক্সট করছে, নাদিয়া সামনে লিখেছে ওয়াও হাউ সুইট দ্য স্টোরি, এবং একটা কি এর কারণ শুধু আমি এই প্রোফাইল একজন লিখেছে ওয়াও অসম স্টোরি, এবং জাহিদুল ইসলাম সাজিদ লিখেছে ভাই তো মেয়ের গন্ধে একদম ফিদা হয়ে গেছে, ছারপোকা এটা একটা নাম হতে পারে হোয়াট এভার তুমিও লিখেছো, ছারপোকা ইদানিং লিখছে এবং তুমিও লিখেছো যে গুরু জানতে চাচ্ছি আমি বগুড়া থেকে মাহফুজ বলছি এটা কি রিয়েলি না কোনোভাবে বলছেন রাহাত ভাই, অফকোর্স ইটস রিয়েলি বিকজ এই একটা প্রোগ্রাম যেখানে মানুষের বিশ্বাসের জায়গাটা অনেক বেশি তীব্র, আমরা কোনো লাইন ডিটেক্টিং মেশিন নিয়ে বসি না এখানে, বাট একটা ফার্দার ইনভেস্টিগেশনের ভেতর দিয়ে নিয়ে যায় একটা প্রসেসের মধ্য দিয়ে নিয়েই কিন্তু আমরা আমাদের গেস্টকে চুজ করি এবং লাইভে নিয়ে আসে, এই কারণে যাতে করে প্রি ডিটারমিনেশন বা প্রিস্ক্রিপ্টেড কোনো কিছু করলেও সে মানুষটি ধরা পড়ে যায়, এই কারণে অনেক চ্যানেল অনেক প্রোগ্রামই স্ক্রিপ্টেড যারা বিভিন্নভাবে আমাদের অনেক দিন থেকে চালিয়ে আসা আমার এই অনুষ্ঠানকে কপি করে অনেক চ্যানেলে প্রোগ্রাম হচ্ছে, ইটস রিয়েলি গুড টু সি, বাট আমরা এই কাজটা এইভাবেই লাইভে করার সাহস দেখিয়ে আসছি গত 10-12 বছর যাতে করে মানুষ মানুষের সাথে কোনো রকম ধোকাবাজিতে না যেতে পারে, কারণ মানুষের অবজারভেশন পাওয়ার ইজ সো গুড সো কুল, সো চাইলেই মানুষ তখন ধরে ফেলতে পারে যে একটা মানুষ সত্যি বলছে নাকি মিথ্যা বলছে। সোফার আমি কিছু টেক্সটের মধ্যে পড়েই ফেললাম, তোমরা প্লিজ তোমাদের কমিউনিকেশন তোমরা যা বলতে চাও আমাকে এখনই জানাও, জানানোর একটাই মাত্র জানালা যা ভেতর দিয়ে তোমাদের টেক্সট এবং কমেন্ট আমার কাছে এসে পৌঁছাবে, আর তা হচ্ছে ঢাকায় স্পেস FM স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই তোমরা পেজটা পেয়ে যাচ্ছ যেখানে লাইক এবং কমেন্ট করে যুক্ত থাকো। আমি অনেক লাইক চাই অনেক কমেন্ট এই কারণে চাই আমার ভালো লাগে যে তোমরা আমার সাথে আছো এবং আমাকে ভালোবাসছো। লাবণ্য পিকে রয় লিখেছো যে কথা আমি পড়তে পারবো না এখন সময় না এটা পড়ার, বাট লাবণ্য পিকে রয়েল লেখাটা এবং কমেন্টটা তোমরা পড়ে নিও, এবং আমি অবাক হচ্ছি লাবণ্য তোমরা অনেকেই আমাকে বুঝে ফেলেছো এটা ভেবে, তুমি আসলে আমার দারুণ একজন লিসেনার এবং দারুণ একজন ভক্ত, তোমার কমেন্টই বলে দিচ্ছে যে তুমি কতটুকু আমাকে বুঝো চিনো এবং জানো। সো লাবণ্যর কমেন্টটা তোমরা পড়ে নিতে পারো, সো এরকম তোমরা লাইক এবং কমেন্ট করে যুক্ত থাকো আমার সাথে। চলে যাচ্ছি আহাদের কাছে, বুধ হয়ে আছি তার যে গল্প বলছে সেটা সত্য না মিথ্যা, সঠিক না বেঠিক, যৌক্তিক না অযৌক্তিক, করা উচিত কি অনুচিত, আই ডোন্ট রিয়েলি ফ্রিকিং কেয়ার নাও, আমি শুধুই ভাসছি ওর সাথে কারণ ভাসিয়ে নিয়ে যাচ্ছে তাই, আমার জীবনেও নেশা এসেছে আমার জীবনেও বাক এদিক সেদিক প্রেক্ষিত এসেছে, আমি পুরোদস্তুর পীরফকি টাইপের মানুষ না, খুব সাধারণ ফ্রিকিং সাধারণ একজন মানুষ যার জীবনে বিভিন্ন সময় এরকম ঘটনা ঘটেছে, তখন আমি বুধ হয়ে ভাসতে শুরু করেছি, এরকম ভাসময় একটা ঘটনা আমরাও ভাসছি ওর সাথে, দেখি কোথায় নিয়ে যেয়ে ঠেকায় আমাদেরকে।
গুরু যাচ্ছি ঘটনাতে, এই মুহূর্তে একটি কথা গুরু বললে না বললেই না, এই যে ফেক নামক একটা কথা আসে বা এই যে বলা হচ্ছে যে এটা স্ক্রিপ্টেড অর সামথিং, যে
আমি একটু আরেকটু বলে নিয়ে বলি তারপর বাপ তুমি উদাহরণটা দিলে সুবিধা হবে, এটা ঘটছে অহরহ বিভিন্ন চ্যানেলে, আমার এই প্রোগ্রামটা আমি আগের চ্যানেল থেকে করে আসছি প্রায় 10-12 বছর, এটাকে কপি করে বিভিন্ন চ্যানেলে এই প্রোগ্রামটা হচ্ছে, ইটস রিয়েলি গুড যে ভালো একটা জিনিস ভালোভাবে কপি হচ্ছে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি সবগুলো অলমোস্ট স্ক্রিপ্টেড, তাই মানুষ ভাবে যে এখানেও এরকম কিছু করার চেষ্টা, এরকম ভাবার সংখ্যা এই ক্লেমেন্ট ভালোবাসার বাংলাদেশের ক্ষেত্রে পয়েন্ট সামথিং পার্সেন্টও না, কিন্তু ওইসবের কারণে ভাবনাটা অটোমেটিক চলে আসে মানুষের মনে। বাট তারা যখন শুনে জানে বা বুঝে বা দেখে তখন বুঝে যে না, এখানে স্ক্রিপ্টেড হওয়ার বা কোনো রকমের ভ্রান্ত কিছু বানিয়ে কিছু প্রেজেন্ট করার মতো কোনো নহবতি নাই। কারণ লাইভে মানুষ যদি কোনো কিছু বানিয়ে ভাড়ামি করে করতে যায়, মানুষের অবজারভেশন পাওয়ার এত মারাত্মক যে সেখানে সেটা ধরা পড়তে বাধ্য। ওকে,
আমি আমি গুরু আপনার সাথে একই মত। আপনারা যারা লিসনার এই মুহূর্তে আমার জীবনের গল্পটা শুনছেন, বা যারা এই মুহূর্তে জানি না কে কোন অবস্থানে আছেন, যেখান থেকে যেরকম ভাবেই শুনছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে একটা ফেক ঘটনা বা একটা ফেক কিছু নিয়ে আপনাদের সামনে এসে বললে না, আমি একদম সরাসরি বলি, আমিও একজন লিসনার, আমিও কিন্তু শুনি প্রচুর, কিন্তু ভয়েসে আমার কাছে মনে হয়েছে আমি আমার ভয়েস লুকাতে পারবো না, আমি জীবনও সম্ভব না। আপনি
যদি এটা সম্ভব না সেটাই বলার আমরাও চেষ্টা করছি,
এটা ভয়েস আপনার, আমার ভয়েস শুনলে আপনারা যারা এই মুহূর্তে শুনছেন, আমি জানি না কতটুকু নক করতেছে কিনা, বাট যেটা হচ্ছে যে আমার ভয়েস যদি আমি সত্যি হয়ে থাকে আমার ভয়েস বলবে,
একদম একদম বলবে,
হ্যাঁ আমি
একদম বলবো, সেটা আমি তোমাকে বলার চেষ্টা করলাম। এই কারণে কিন্তু আমরা স্ক্রিপ্টেড কোনো কিছুতে যাই না, এই কারণে আমরা লাইভে করি, এই কারণে আমরা প্রিভিয়াসলি দেখাও করি না, যাতে করে মানুষের,
হ্যাঁ গুরু একদমই দেখা না, খুবই আনএক্সপেক্টেডলি সামনে,
এই কারণে। ওকে, আমরা যাচ্ছি একটা বিরতিতে, টাইম চেকের ফিরে আসছে এখনই।
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি স্প্রিং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের রিং রিং সাজে।
চোখে মুখে বিশ্বাস উড়ে যায় দুরাকাশ, শুরু নিঃশেষে প্রশ্নে রোদ্দুর দুর্বার হাসি মুখ একাকার,
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের রিং রিং সাজে।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে। শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি স্প্রিং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের রিং রিং সাজে।
আনন্দ উচ্ছ্বাস মেতে ওঠে আশপাশ, ভালোবাসা এক ঝাঁক বুক জুড়ে মিশে থাক, চোখে মুখে বিশ্বাস উড়ে যায় দুরাকাশ, শুরু নেশে চলছে কেমন প্রশ্নে রোদ্দুর দুর্বার হাসি মুখ একাকার, শুরু নেশে চলছে কেমন
অফুরন্ত ফ্রেশনেস।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের রিং রিং সাজে।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
দিস ইজ ঢাকা FM 90.4।
যমুনা রেফ্রিজারেটর, টাইম চেক, এখন সময় রাত একটা।
যমুনা
আমার প্রয়োজন বোঝে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা আমার প্রয়োজন বোঝে।
আনন্দ
উচ্ছ্বাস মেতে ওঠে আশপাশ,
ভালোবাসা এক ঝাঁক বুক জুড়ে মিশে থাক, চোখে মুখে বিশ্বাস উড়ে যাই দূর আকাশ, শুরু মিশে চলছে কেমন ফ্রেশনেস, রোদ্দুর দুর্বার হাসি মুখ একাকার, শুরু মিশে চলছে কেমন
অফুরন্ত ফ্রেশনেস।
ভালোবাসার ভিন্ন দেশ, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, তাই না? আর ভালোবাসার কথা মানেই ক্লেমন ভালোবাসার বাংলাদেশ, ভালোবাসার কথা মানে ঢাকা এফএম 90.4, ভালোবাসা মানে গুরু হিতেশ্যাম, ভালোবাসার পাগল মানে আজেতা সিয়া, রাইট আজেতা সিয়া চিত মানে সেটা ঢাকা এফএম 90.4 টিউন করে আছেন, ইয়েস, অন্য কোনো শো নয়, ক্লেমন ভালোবাসার বাংলাদেশ নিয়ে। গুরু হিতেশ্যামও আছেন আমাদের সাথে এবং আজকে গল্প বলছেন আমাদেরকে, বলেছিলাম না ভালোবাসার রঙের অন্যরকম একটা আচর নিয়ে কথা বলছেন আজকে আমাদের সাথে। ঠিক রাত দুটো পর্যন্ত, যখনই ফেসবুকে আমাদেরকে খুঁজে বের করবে তোমার পাশে কিন্তু ইন্টারনেট থাকতেই হবে, আর ইন্টারনেট মানে আম্বার আইটি, আম্বার আইটি হচ্ছে হোম ইন্টারনেট। এখন ঢাকা সিলেট চট্টগ্রাম খুলনা রাজশাহী ময়মনসিংহ যশোর গাজীপুর রংপুর বগুড়া কুমিল্লা এবং নারায়ণগঞ্জে ডিসেম্বর মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতাদের জন্য থাকছে আপি টেলিফোন সার্ভিস একেবারে ফ্রি, এবং এর ফিচারগুলো হচ্ছে বাফারলেস ইউটিউব, অপটিক্যাল ফাইবার কানেকটিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি, অ্যান্ড ইয়েস লো ল্যাটেন্সি ফর গেমার। এবং আপনি ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করুন 09611333377 এই নম্বরে, রাইট? ওকে, সো যখনই আমি মানে আমি রেডিও শুনি বা অন্য কিছু করি একটু খাওয়া দাওয়া তেমন লাগে, রাইট? খাওয়া দাওয়ার সাথে আমার ক্লেমনও লাগে, এবং ক্লেমন কেন খাই সেটা হচ্ছে ক্লেমন সবসময় দেয় আমাদেরকে অফুরন্ত সুযোগ। বছর ঘুরে ডিসেম্বর এলে চলে আসে লম্বা একটা ছুটি, সেই সাথে নিয়ে আসে পাড়া ক্রিকেট স্টার প্লেয়ার হওয়ার সুবর্ণ সুযোগ। তবে পাড়া ক্রিকেটে এমন কিছু রুলস রয়েছে যা কিছু পাড়া ক্রিকেটেই সম্ভব, ব্যাটিং যার আগে বলও তার আগে, রাইট? মানে ব্যাট যার আগে ব্যাটিং তার আগে, অ্যান্ড বল দেওয়ার মানে ইউ আর আউট, টান টান উত্তেজনা খেলার সাথে চলে হই হুল্লোর, তাই তো? পাড়ার বন্ধু বান্ধব দিয়ে এমন ক্রিকেট পাগলামি হইতে উঠতে এবার ক্লেমন দিচ্ছে ব্যাটে বলে দুরন্ত ফ্রেশনেস, অফুরন্ত অফার। ক্লেমনের 2 লিটার খেললে পাচ্ছে নিশ্চিত উপহার আকর্ষণীয় একটি ক্রিকেট ব্যাট অথবা বল, সো পাড়ার স্টাররা আর দেরি কিসে, ক্লেমন 2 লিটারের সাথে ব্যাট বল নেমে তো ওঠে অফুরন্ত ফ্রেশনেসে, ক্লেমন মানে অফুরন্ত ফ্রেশনেস। কাউন্টিং হয়ে যাচ্ছে আমাদের, তাই এই সুযোগটা কোনোভাবে মিস করো না, এবং আমাদের শো শুনতে কেমন লাগছে লাইক কমেন্ট দিয়ে জানিয়ে দাও। আমি আবার চলে যাচ্ছি আমাদের সবার প্রিয় গুরু হিতেশ্যামের কাছে।
আহাদের কাছে আমরা শুনছিলাম তার জীবনের কথা, একটা ক্রুশিয়াল জায়গাতে আমরা ছিলাম, হঠাৎ করে আউটবাস্ট করে তার সেই ভালোবাসার মানুষ, যেটার জন্য কোনোভাবে আহাদ প্রস্তুত ছিল না, এবং আহাদ বারবার বলছিল কি সঠিক কি বেঠিক, কি ঠিক কি ঠিক না, কোনো কিছুর ভেতর দিয়ে আমি যাচ্ছিলাম না, আমি শুধু ভাসছিলাম, আমি যেন একটা ঘোরের মধ্যে ছিলাম, এই ঘোর যেন কোনোভাবেই কাটছিল না আমার। তারই মধ্যে নতুন করে আরেকটি ঘটনা, সেই গাজীপুরের কাছাকাছি শালবনের সেই পাশাপাশি রাস্তাটাতে যেখানে গাড়ি থেকে তারা নেমে পড়ে, তখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল সেটা প্রেম ভালোবাসার চাইতেও হয়তো বেশি কিছু তাগিদ দিচ্ছিল, একটু শুনব।
যেখানে থেমেছিলাম সেটা হচ্ছে শালবনে হঠাৎ করেই মানে কান্না করে জড়িয়ে ধরলো যে আহাদ আমার মানে আহাদ তুমি থাকবা আমার লাইফে, তুমি থাক, মানে এমন একটা মানে এমন ভাবে জোড়ায় ধরে কাঁদতেছিল যে এমন হয়েছে যে আমি না নিজের হাত দিয়ে ধরতেছি ওকে, আমার কাছে একবার মনে হচ্ছিল আল্লাহ আমি কি ধরবো, এই রেসপন্সিবিলিটি বা ও যেটা চাচ্ছে সেটা সেটা কি মানে আমি দিতে পারি? অনেকগুলো কোশ্চেন মাথার ভিতরে ঘুরতেছে, বা যেটা হচ্ছে যে একটা মানুষের হাহাকার এমন ভাবে কান্না, ওটা না নেওয়ার মতো কোনো গুরু কোনো অপশন নেই, মানে জড়ায় ধরা ছাড়া আই হ্যাভ দ্য শেল্টার। আমার একটা মানুষ আমাকে জড়ায় ধরে কাঁদতেছে আর আমি এতটুকু হাক করতে পারি, ওইটা ওই শক্তটা ধরবো না আমি, আমার হাত চলে আসছে যে না আমি আসি, মানে আমি না মুখ দিয়ে বলে ফেলছি যে হ্যাঁ আমি তো আসি, তো আমাকে জড়ায় ধরে একদম কান্না কাটি করতেছে। বাট যার জিনিস হচ্ছে যে আমি ওকে জড়ায় ধরে না, আমিও কেমন জানি আমিও কাঁদতেছি আর কি সম্ভব, মানে আমি বুঝতেছি না যে এটা আমি কি বলবো, কিভাবে সান্ত্বনা দেওয়া যায় আমি আমার কোনো ভাষা নাই, আমিও মানে খুবই আবেগপ্রবণ হয়ে গেলাম সামহাও, ওকে হাক করে দাঁড়াইছি এবং ওই মোমেন্টটাই আমার কাছে অন্যরকম লাগতেছিল। আমার কাছে মনে হচ্ছিল এই যে এতদিন ধরে আমরা যেই কথাটা বলিনি কখনো যে কি হচ্ছে বা আমাদের দুজনের রিলেশনশিপ কি কোথায় যাচ্ছে বা কি যাচ্ছে, মনে হচ্ছে কি এটা একটা রেজাল্টে চলে আসলো ঠাস করে, যে হ্যাঁ এটা বলার জন্যই আকুতিতে বসেছিল বা এটাই সে আকুতি করছিল যে বলবে এতদিন পরে পাইছে ওই মানুষটাকে। সো একদম না জড়ায় ধরে বসেছিল আর কি, দাঁড়াইছিলাম আমরা দুজন অনেকক্ষণ। সো মানে আমার কাছে মনে হয়েছিল যে হ্যাঁ আমি তোমাকে সেই শেল্টারটা দিচ্ছি, আমার মানে জড়ায় ধরাটার ভিতরে এই ব্যাপারটা ছিল। সামহাও ওই দিন আমার অন্যরকম একটা ফিলিংস কাজ করেছিল। এবং গুরু সত্যি কথা যেটা আমার ভিতরে কোনো রকম সেই দিন না মনেই হয়নি যে আমি কোনো কাউকে কোনো বাজে একটা এমন কোনো কিছু করতেছি যেটা আসলে খারাপ বা সামাজিকভাবে এটা এরকম হবে, আল্লাহ আমারও তো একটা বাচ্চা আছে, আল্লাহ ও তো ওর হতে হাজবেন্ড আছে, কি মনের মধ্যে কোনো কাজ কি হবে, কারণ ও যে এমনভাবে জড়ায় ধরে আছে আমি একদম মনে হচ্ছে মিশে গেছি, আমি এটাই চাচ্ছিলাম আসলে, খুঁজতেছিলাম আমরা দুজন এতদিন ধরে আসলে এই ব্যাপারটাই ওয়েট করতেছিলাম না, আট দশ জনের মতো ওভাবে করে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি করে বা এসএমএস আই লাভ ইউ ওইভাবে করে হয়তো হয়নি, যেটা হয়েছে একদম ডিরেক্টলি কানেকশন, যে একটা মানুষ আর পারলো না আর কি জড়ায় ধরে এরকম। তো আমি বললাম যে আমি আসি, আমার খালি মনে আছে আমি বলছিলাম যে আমি হ্যাঁ আমি আসি, তো বলে যে তুমি আসো থাকবা, তো এরকম একটা ব্যাপার।
যে কথাটা বললে আরেকবার আমি একটু রিকল করি, কারণ এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, যেটা রিকল করি তুমি বলছিলে যে যখন আমাকে জড়িয়ে ধরেছে আমার একটা পর্যায়ে মনে হচ্ছে আমার এই সময় কি তাকে হাক করা বা তাকেও জড়িয়ে ধরে আশ্বস্ত করাটাকে ঠিক হবে কি না হবে, একটা পর্যায়ে তুমি সবকিছুর ঊর্ধ্বে গিয়ে চিন্তা করেছ যে এই মুহূর্তে অন্তত এতটুকু ডিমান্ড করে যোগ আমি আশ্বস্ত করে একটা
আশ্বস্ত করে, এবং
পাশাপাশি এটাও বলেছো একটা পর্যায়ে যে মনে হয়েছে যে এই মুহূর্তটার জন্য মনে হয় আমার ভেতরে ভেতরে আমার আহাদের ভেতরে আরেকটা যে মানুষ
এরপরে যেটা হলো যে এখান থেকে আমরা এই রিলেশনশিপটা এরপরে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছালো যে আমি কি খাই ও কি খাচ্ছে নাকি, কেয়ারিং এর একটা জায়গা চলে আসলো খুবই, যে না রাতে ঘুমাইতে হবে ওই আমাকে বলতেছে যে ইউ হ্যাভ টু সুইচ অফ ইয়োর ফোন, যে এখন ঘুমাও আর সকালে তোমার ডিউটি আছে, হ্যাঁ সকালে তোমার ডিউটি আছে তোমার ঘুমাতে হবে, মানে সামহাও সে আমার লাইফটাকে কেমনে জানি ম্যানেজ করা শুরু করলো, যে আমি ওর নিয়ম কানুনের আওতায় চলে আসলাম, ও আমার পছন্দের আওতায় চলে আসলো, যে সে আমাকে বলছে যে না হাত আজকে সকালে কি পরে যাচ্ছ তুমি এরকম যাবা, আচ্ছা তুমি কিন্তু ইদানিং লাঞ্চ করো না আমি দেখছি, এই যে আস্তে আস্তে অধিকার গুলো নিচ্ছে, লাঞ্চ কি করছো তুমি, তা আমি বলি যে দুইটা বাজছে যাবো নিচে যাবো একটু ব্যস্ত, বলে যে তুমি এখন পিসি অফ করবা তুমি এখন গিয়ে লাঞ্চ করবে এবং আমাকে তুমি শুনাবা যে তুমি লাঞ্চ করতেছো, কেয়ারিং ফর মি, মানে আমার কাছে অন্যরকম মনে হইতো যে আমি এগুলা করতেছি ওর জন্য, বা ও আবার খাবার শুনাতে হতো সেও যখন খাচ্ছে সে শুনাতে হতো, যে ও আশেপাশে মানুষ থাকলেও সে আমাকে মোবাইল অন করে বাসায় কথা বলতে পারতো না, ওভাবে মোবাইল অন করে রাখতো, অন করে একদিকে ফেলে রাখতো, দেন ও কি করে টুংটাং টুংটাং শব্দ হচ্ছে সে আমি দেখতেছি যে শুনতেছি, কিন্তু যে সে এই রুম থেকে ওই রুমে চলে গেছে, ওই রুমে গিয়ে বুয়াকে বলতেছে যে এই ওটা নিয়ে আসো একটু দূরে ইকো হচ্ছে, সে অন করে রাখছে মোবাইল, এইটাতেই অনেক আনন্দ আসতে, আরে আমাকে তো অদ্ভুত ব্যাপার ফিল হচ্ছে, আল্লাহ আমাকে এত এত প্রায়োরিটি দিচ্ছে, এত এত রেসপেক্ট, এত সুন্দর, মানে এটাই তো প্রেম, এটাই তো মনে ছিল। তো যেটা হয় যে একটা ঘোরের মধ্যে আমরা দুইজন পার করতেছি, তো সামহাও যেটা যার জন্য বলতেছিলাম যে এই যে আমরা আমি আমি ফেক বলা আমার পক্ষে পসিবল না, যারা শুনতেছেন তারা বুঝে যাবেন যে কেন ফেক বলা পসিবল না। কেননা আমি আলটিমেটলি কেউ কখনো কোনো মানুষ চায় না নিজেকে ছোট করে কোথাও যাওয়া হিট হইতে। ইউ হ্যাভ টু বিলিভ ইট যে আমি কিন্তু আমার কাছে ছোট
হচ্ছে যাওয়ারই দরকার নাই। এই প্ল্যাটফর্মটা তুমি কল্পনাও করতে পারবে না যে মানুষ কত পবিত্র মনে করে, বাট আশেপাশে অনেক কিছু হচ্ছে তো এই কারণে মানুষ সব সময় বলতে বলে এটা পয়েন্ট সামথিং পার্সেন্ট, বাট এই প্ল্যাটফর্মটা এত বেশি পবিত্র মনে করে শুধু ওয়ারি অ্যাবাউট ইট।
তো যেটা হয়েছে যে আমরা দুজন দুজনের প্রতি কেয়ার করা শুরু করলাম, এবং আমার কলিগ, আমার যেহেতু ঢাকায় এত সার্কেল নেই বা এত আত্মীয় স্বজন ছিল, আমি আমার কলিগ ছিল দুই তিনজন যাদের সাথে আমি আবার সন্ধ্যার পরে আড্ডা দিতাম, তাদের কাছেও পরিচয় হলো এই যে বাড়ছে আস্তে আস্তে। আমাদের দুজনকে আমরা পরিচয় করলাম, ওরাও জানে যে হ্যাঁ এরকম সে অবিবাহিত আমিও বিবাহিত, কিন্তু কেন জানি আমাদের দুজনকে দেখে না কেউ আমার সারাউন্ডিংস এর যারা আছে তারাও কেউ কোনো কিছু বললো না আমাকে কখনো আহাদ এটা তুমি ঠিক করতেছো না। তারাও কিন্তু খুব খুব নর্মালি নিল, কেন দুজনই যখন আমরা কারো সামনে গিয়ে দাঁড়াচ্ছি তাদের মনে হচ্ছে যে আরে ঠিক আছে তো তাদের দুজন একটু ইটা ঠিক আছে, সেও আসবে না সেও যাবে না কোনো সমস্যা নেই, দে ক্যান ক্যারি অন। আমরা আমাদের আশেপাশের মানুষ থেকেও কেমন যেন একটা আসতে পাচ্ছিলাম, নেগেটিভিটি পাইনি। একটা বান্ধবী ছিল সেও ম্যারিড, এই যে এন্ড অফ একটা পয়েন্টে ঢুকছি আমরা, সেটা হচ্ছে ওর এক ক্লোজ একটা বান্ধবীর সাথে আমার আমার পরিচয় হলো, যে একদিন ওর সাথে এসেছিল এই মানে আমরা তিনজন মিলে খুব আড্ডা মারলাম, ও যে আমার কথা অনেক বেশি জানে মানে অলরেডি শি নোজ, তার খুব ক্লোজেস্ট ফ্রেন্ড, যে আহাদের কথা তাকে বলতে বলতেছে, তো ওই মেয়ে এসেও আমাকে বলতেছে যে ও এটাই আহাদ এই বলছিলি, বাট আসলে এই সত্যি সত্যি ওর যে ভয়েস বা ও সবকিছু মিলে যেটা হয়েছে দেখতে কিন্তু এরকম লাগে না। আবার ধরা খেলাম আমরা, আবার একটা খুনসুটি, আবার একটা মজা হচ্ছে। তো আমরা যেটা হলো যে ওর যে বান্ধবীটা ছিল তারও এইরকম ঠিক একটা অ্যাফেয়ার ছিল, সেও একজন আরেকজন বিবাহিত মানুষের সাথে তার একটা সম্পর্ক ছিল। তো এটা আবার আমার যে তৎকালীন যে যেটি ছিলেন সে আমাকে বলছে যে ও না লুকা লুকা একটা প্রেম করে কিন্তু ওর একটা বাচ্চা আছে, কিন্তু তারপরও এটা করতেছে, হ্যাঁ ওর হাজবেন্ডের সাথেও ভালো নাই, ওর এরকম একটা ব্যাপার আছে, ও আবার ওর ভিতরকার কথা সব আমাকে খুলে বলে।
ওকে,
এখন এটা একজনের পার্সোনাল লাইফ, আমার দরকার নেই তার ব্যাপারে, যে সে করতেই পারে এটা আমার বলার কোনো অধিকার নেই, আমি শুনতাম। তো যেটা হয়েছে যে ওই যে মেয়েটা আসতো বান্ধবী তার সাথে আমরা খুব ক্লোজেস হয়ে গেলাম। তো হয়েছে কি এরকম হয়েছে যে ওই মেয়েটা যাকে ভালোবাসতো আরেকজন পার্সন, সে খুব গাড়ি বাড়িওয়ালা মানুষ ছিল বড়লোক। তো একদিন একটা এরকম ট্যুর হলো যে একটা প্ল্যান হলো যে আমরা লং ট্যুরে যাব, কেন ওই লোক হেভি উনি স্পন্সার, উনি লং ট্যুরে নিয়ে যাবে আমরা দুজন আর ওরা দুজন যাবে, এরকম একটা ব্যাপার। সো দুজনই ওই মেয়েও কিন্তু একটা এক্সটার্নাল ম্যারিটাল অ্যাফেয়ার করতেছে সেই ছেলেকে নিয়েই যাবে। তো যেটা হলো যে এরকম করে না ট্যুর শুরু হলো আমাদের, খুব আমরা উড়ে বেড়াচ্ছি একদম পাংখা, কখনো কুমিল্লা চলে যাবি কখনো এদিক দিয়ে একদম টাঙ্গাইল চলে যাচ্ছি এক একদিন। কিন্তু একটা বাইন্ডিংস ছিল, সেটা হচ্ছে গিয়া 10টার মধ্যে ওকে বাসায় ফিরতে হবে, যেখানে যাও না কেন সকাল 7টায় বের হয়ে যাও কোনো সমস্যা নেই ওর ফ্যামিলিতে, বা 10টার ভিতরে ইউ হ্যাভ টু কাম ব্যাক হোম, বাসায় চলে আসতে হবে। সো আমরা ট্যুর টু দিতাম সব এরকম দিনের বেলায়। তো যেটা হলো আমি না আস্তে আস্তে অফিসের যে ব্যাপারগুলো আমার ভিতরে এতদিন কাজ করতো, যে আমার একটা ক্যারিয়ার আছে আমি এখানে যাব, আমিও একদিন সিস্টেম ইঞ্জিনিয়ার হব,
ডাইভার্ট হয়ে গেল,
আই এম জাস্ট লস্ট,
আমি প্রেমিক পুরুষ
একদমই লস্ট,
এর বাইরে কিছু নাই,
অফিসকে ফাঁকি দিয়ে টুরে যাচ্ছি, অফিসকে ফাঁকি দিয়ে মিথ্যা কথা বলে এদিকে টুরে যাচ্ছি, চিটাঙ্গে যাওয়ার নাম করে আমি যাচ্ছি টুরে। সো আমাদের ভিতর একটা অন্যরকম একটা মজার ব্যাপার শুরু হলো, বাট দ্য থিং ইজ একটা ব্যাপার কনফ্লিক্টেড হওয়া শুরু হলো গুরু, এখান থেকেই ব্যাপারটা পুরো স্টোরিটা চেঞ্জ হয়ে যায়, আমার জীবনের অনেক কিছু আস্তে আস্তে হতে থাকে। সেটা হচ্ছে যে ওই যে লোকটাকে ওর বান্ধবী পছন্দ করত, সেই লোকটা আমি যাকে পছন্দ করতাম সেই মেয়েটাকে প্রায় সময় কল করতো, থার্ড পার্সন আরেকজন, এটা কিন্তু তার হাজবেন্ড না, সে কল করতো এবং তাদের দুজনের ভিতরে যে প্রবলেম গুলো চলতো হ্যাঁ সেগুলো নিয়ে কথা বলতো এবং আমার পাশে বসে কথা বলছে, তা আমার না খুব ব্যাপারটা ডিসগাস্টিং লাগছে যে তুমি কেন ওদের পার্সোনাল ব্যাপারে গিয়ে মাথা ঘামাচ্ছ, আবার ওই লোক তোমাকে পার্সোনালি এরকম ফোন দিচ্ছে, তখন আমার একটু একটু ঈর্ষাও লাগতেছে আর কি,
কেন যোগাযোগ করবে
ওই লোক, কেন তোমাকে তোমার সাথে এরকম আধা ঘন্টা ধরে কথা বলবে তার অ্যাফেয়ার নিয়ে, দরকার কি তুমি আমার টাইম দাও, আমি তো টাইম দিচ্ছি, এই যে শুরু হলো কিন্তু যে হ্যাঁ কেন তুমি আরেকজনের সাথে কথা বলো, তো এটা আমার পছন্দ হচ্ছে না, কারণ আমার লাইফে এমন কোন ক্যারেক্টার নেই যাকে নিয়ে ও সন্দেহ করতে পারে বা বলতেও পারে, কারণ আমার ওয়াইফটা কি চিটাঙে
তো পজিটিভ হয়ে উঠছো তুমি,
হ্যাঁ এখন হচ্ছে যে কেন তুমি কথা বলো ওকে টাইম দিচ্ছ, বলে দেখো না ওরা সমস্যা আছে ওদের ব্যাপারটা তো দেখতে হবে, আমরা তো একসাথেই চারজন ঘুরি ফিরি, তাহলে ওদের প্রবলেম হলে আমি দেখবো না কেন, তো আমার একবার মনে হচ্ছে ঠিক, আবার না গায়েও লাগতেছে কেন কথা বলো লোকের সাথে, না ওটা হবে না, আমি আস্তে আস্তে শক্ত হচ্ছি, তো যেটা হচ্ছে যে একটা সময় গুরু একদম চেঞ্জ হয়ে গেল ব্যাপারটা, সেটা হচ্ছে কি আমি যখন অধিকার চাওয়া শুরু করতেছি বিভিন্ন রকম, এতদিন ধরে কিন্তু অধিকার চাইনি, এখন আমি চাচ্ছি যে না হ্যাঁ যে তুমি লোকটার সাথে না কথা বলো না, বিকজ আমার আমার মনে হয়েছে যে এটা ভালো হবে না, আমি এটা পছন্দ করতেছি না, এটাতে না ও খুব মানে অন্যরকম একটা আচরণ করলো আমার কাছে, এই প্রথম হচ্ছে গিয়া আমাদের সমস্যা শুরু হলো ওই লোকটার কারণে, যেটা ওর বান্ধবীটা
বা তার সাথে স্পেসিফিক বলতে গেলে ওকে যেহেতু খবরদারিটা করলে সেটা ঠিক নিতে পারল
নিতে পারতেছে না, তো ও আমাকে বলতেছে দেখো এটা তো আরেকজনের অ্যাফেয়ার, ওদের দুজনের ভিতরে ঝগড়া চলতেছে ঝামেলা চলতেছে এই কারণে দুজনই আমাকে বলে, তা একটু তো আমি শুনবো, আমি বলছি তুমি শুনো বাট ওদের জন্য যে তুমি টাইমটা দিচ্ছ এটা আমার পছন্দ হচ্ছে না, তুমি ইউ হ্যাভ টু তুমি এখান থেকে বের হয়ে আসো, দরকার নেই আমরা ওদের সাথে আর ট্যুর ট্যুরে যাবো না, হ্যাঁ তারপরে আমরা দুইটা ট্যুর দিছিলাম, আমার এখনো মনে আছে দুইটা ট্যুর, দুইটা ট্যুরের ভিতরে যেটা হলো যে একটা ট্যুরে হয় না যে সিট চেঞ্জ করতে করতে চারজন গাড়ির ভিতরে সিট চেঞ্জ করতে করতে যেটা হয়েছে যে সামহাও কি হলো ওই ওর বান্ধবী একদিন অসুস্থ হয়ে গেল না কিরকম বমি টমি কি জানি করলো, ওর শরীর ভালো লাগতেছে না, ওকে পিছে দেওয়া হলো, আমি পিছে আমরা দুজন বসছিলাম, সামনে ওরা দুজন কাপল বসছিল, হ্যাঁ তো আমার পিছন থেকে ডাইভার্ট হয়ে আমার আমি যাকে পছন্দ করতাম সে সামনে গেছে, ওকে বলছে একটু পিছনে দাও, আর সেকেন্ড সিটে গিয়ে বসতো, আর ওই লোক ড্রাইভ করতো, তো যেটা হয়েছে যে মেয়েটার শরীর খারাপ লাগতেছে এই সব ব্যাপারটা, একটা সময় যেটা হয়েছে মেয়েটা না মানে দেখলাম যে ওই বান্ধবীটা খুবই টায়ার্ড হয়ে মোটামুটি আমার গায়ে টায়ে হেলান দিয়ে এরকম একটা ব্যাপার, সেই দিন আবার সে আমাকে খুব চার্জ করছিল যে হ্যাঁ তুমিও তো ওকে দেখছি তুমি কেন ওর সাথে এত ইসে যাচ্ছে, আমি কি বলছিলাম আমি কি দেখি নাই গাড়ির ইসে, দেখ এরকম করতে করতে একটা ব্যাপার যেটা ঘটলো সেটা হচ্ছে ওর বান্ধবীকে আমাকে কল করা শুরু করলো, হ্যাঁ ওর বান্ধবীকে আমাকে কল করতেছে, গুরু বুঝো যে ওর বান্ধবী এখন আমাকে কল করে আস্তে আস্তে, গুরু একদম আহা তোমরা কি আজকে বের হচ্ছে এরকম ব্যাপার, এখন ডিরেক্টলি না এভাবে কল হতো না শুধুমাত্র টুর হইলে
মাধ্যম দিয়ে কথা,
হ্যাঁ কিন্তু আলাদা কখনো রাতের বেলা সে আমাকে ফোন করে নাই, কি হলো হঠাৎ করে তার ফোন কল আসা শুরু হলো, এমন একটা ব্যাপার যে আমি তো না রিসিভ করেও পারতেছি না যেহেতু কাছের মানুষ, আবার ভয়ও পাচ্ছি যে ওয়েটিং টাইলে নাকি আবার চিল্লায়, কেন কিছুদিন আগে আমি ওকে ওই প্যারাই দিছি যে তুমি তো ওই লোকের ফোন কেন দোস্ত আমি ওয়েটিং কেন পাইছি, এখন ও আমাকে ধরলে আমি সবসময় একটা আতঙ্কের ভিতরে কাজ করতো, তো যেটা হচ্ছে যে মানে অদ্ভুত একটা ব্যাপার ঘটলো, ওই মেয়েটা একদিন সামহাও একদম মানে ঠাস করে হঠাৎ করে একদিন বলতেছে যে আহাদ তুমি যার সাথে চলতেছো তাকে কি তুমি ভালো করে চিনো, দেন দা কোশ্চেন অ্যারাইজ, আমি বলছি কেন হ্যাঁ ওই রকম ব্যাপার, বলে তোমার আগে কতগুলো আহাদ ওর জীবনে আসছে তুমি কি কখনো জিজ্ঞেস করছো,
বলো কি
এখন আমি না মানে কোনোদিন এই কোশ্চেন এই যে যাচ্ছিলাম আমার জানি আমি কোনোদিন এই কোশ্চেনটা ওর অতীত নিয়ে আমি ওর হাজবেন্ডকে নিয়ে কনসার্ন ছিলাম যে ওর হাজবেন্ডের সাথে ওর রিলেশনটা এরকম হচ্ছে, বাট অতীতে কি আরো আহাদ আসছে নাকি সেইটা তো আমাকে কেউ কখনো অ্যাওয়ার করেনি, আমি ওর অ্যাওয়ার ছিলাম ওই লোককে নিয়ে আমি অ্যাওয়ার ছিলাম ওর হাজবেন্ডকে নিয়ে, তো ও বলতেছে যে আহাদ তুমি তো বিশ্বাস করতেছো তোমার বিশ্বাসে আমার কোনো সমস্যা নেই, বাট আমি তোকে অনেক বছর ধরে চিনি ও তো আমার ক্লোজ ফ্রেন্ড, সো তুমি না একটু ওরা তুমি কি জানো যে কারো সাথে ওর কথা হয়, আমি বলছি হ্যাঁ তুমি যাকে পছন্দ করো এরকম ব্যাপার, বলে তুমি ভুল বুঝতেছো ওর সাথে কোনো কথা হয় না কথা হয় আরেকজনের সাথে, আমি পুরা মানে কে আমি জাস্ট জিজ্ঞেস করলাম এটা কে, বলে আহাদ এটা তোমার আসার আগে আরেকটা ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টারটার সাথে ও এখনো কন্টিনিউ করে ফোনে, দেন আমার মানে আমি না নিতে পারতেছিলাম না মানে অদ্ভুত মানে আমি এটা শোনার জন্য না প্রস্তুতি ছিলাম না একদম এরকম হইলো, তো ব্যাপারটা আমি যা হয় নর্মালি আমি খুব তাড়াতাড়ি ওকে প্রোটেস্ট করলাম যে ফোন করলাম যে আমি একটা কথা তোমাকে আমি খুব অভিনয় করার চেষ্টা করতেছি যে আমি আসলে ওকে বুঝতে দিব না যে কি হচ্ছে। আমি ওকে বললাম যে আচ্ছা তোমার কি অতীতে কারোর সাথে কোনো কি এরকম ব্যাপার স্যাপার ছিল বা এরকম কোনো সমস্যা ছিল বা এরকম কিছু বা এরকম আমার মতো তোমার সাথে কারো ইন্টিমেসি ছিল এরকম ছিল? বলে কেন এই কোয়েশ্চেনটা করতেছে? আমি বলছি হ্যাঁ আমার এটা জানার দরকার। হ্যাঁ তো বলে যে আমি বললাম যে এটা আমাকে ক্লিয়ার করো, তোমার লাইফে কি আমার মতো আহাত আরো আসছে? আসলে কি এরকম কেউ আছে বা তুমি কার সাথে কথা বলো, আমি কি এটা জানতে পারি? যখন আমি অধিকারগুলো চাওয়া শুরু করলাম দ্যাট টাইমে আমি দেখলাম যে আস্তে আস্তে করে আমার অধিকারগুলো না চলে যাচ্ছে গুরু। যে আগে যেই পরিমাণ রেসপন্স করতে এখন আর রেসপন্স করতেছে না, এখন আর ওই টানটা আর কাজ করতেছে না, কেমন জানি একটা স্কেপিস্টের মতো চলে আসছে, সে পালাচ্ছে। হ্যাঁ রেসপন্স করে না, আগে যেরকম ফোন ও অন রেখে সে ঘোরাফেরা করতো, এখন বলতেছি যে তুমি অন রেখে তুমি যেখানে আসো আমাকে অন রেখে শোনাও, শোনাচ্ছে না। মানে আমি পুরো একটা কেমন জানি একটা আরো দিন দিন এটা বাড়া শুরু হলো একদম খুব ফাস্ট, মনে হচ্ছে কি হঠাৎ করে পালা যাবে। কালকেও ভালো ছিল, তার তিন দিনের মাথায় আমি কেন ওকে ধরতেছি এগুলা নিয়ে, ওয়েটিং কেন এগুলা নিয়ে ধরছি দেখে কি সে যে স্কেপিং সে পালা যাচ্ছে না। তুমি এগুলো তো বলতে পারো, আমি তো কখনো তোমাকে বলি নাই আহার যে তোমাকে সব ছেড়ে আসতে, আমিও তো তোমাকে কিরকম এরকম কখনো ওয়ার্ড দিই নাই যে আমি আসলে আমার ফ্যামিলি ভেঙে তোমার কাছে চলে যাবো, সরি এটা তো তুমি ভুল বুঝতেছো আহার। তুমি যে অধিকার থেকে চাচ্ছ এগুলা আমাকে কি তুমি বললে আমি দশটার পরে বেরোতে পারবো কখনো? ইজ ইট পসিবল? না তুমি তো জানো পসিবল না। বাট তুমি যেটা হচ্ছে যে রাত দশটার পরে, এখন আমিও কেউ কোয়েশ্চেন করছি দশটার পরে তুমি কার সাথে কথা বলতেছো, তোমার বাসায় টিএমটিও আছে সব আছে, তুমি কার সাথে আসো এখন আর আমি এগুলো অ্যাভার করতে পারতেছি না, দেন ইটস বিকাম কনফ্লিক্টেড। এবং গুরু একটু ফাস্ট বলি যেহেতু আমাদের হাতে সময় কম, যেটা হচ্ছে আমরা হাতাহাতি পর্যায়ে চলে গিয়েছিলাম যে রাগ জিদ এরকম একটা ব্যাপার যে দেখা করতেছে না, তিন দিন চার দিন হয়ে যাচ্ছে এরকম ব্যাপার, সে দেখা করতেছে, সে আমাকে বলতেছে তার হাজবেন্ড আসছে। হ্যাঁ তার হাজবেন্ড আসছে, আমি পারবো না এখন সময় দিতে, কোনোভাবে সময় দিতে পারবো না, আমার হাজবেন্ড আছে এই ব্যাপার বলে আমি তোমাকে ফোন দিব, ফোন দিব বলে দুই দিন কেটে যাচ্ছে, আমি ফোন করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি, কোনো রিসিভ হয় না ফোন। তিন দিনের মাথায় ফোন রিসিভ হলো যে আমি ঢাকার বাইরে ছিলাম। কোথায় ছিলাম মানে কি? আমরা দেখা করি আসো। এরপরে একদিন দেখা হলো, দেখা হওয়ার পর যেটা হয়েছে যে ও আমাকে বলতেছে যে আচ্ছা তোমার সাথে কি আমার বান্ধবীর কিছু আছে? আমি খুব অবাক হলাম, মানে কি কি বলো, মানে কি ধরনের কথা, তুমি এত দুই তিন দিন পর আসছো, তুমি জবাবদিহি না করে তুমি আমাকে কোশ্চেন করতেছো যে আমার বান্ধবীর সাথে তোমার কি, তোমার বান্ধবীকে জিজ্ঞেস করো নাকি? অন্যরকম হয়ে গেছে কিন্তু ব্যাপারটা, এতক্ষণ যা বলতেছিলাম ব্যাপারটার সাথে এখন আর কোনো মিলতেছে না, পুরো উল্টা হয়ে গেছে। এখন আমি ওর বান্ধবীকে আবার চার্জ করতেছি, আমি না জাস্ট গুরু সময় পাগলের মতো হয়ে গেছি, জাস্ট আমি আমাকে চিনতাম না, মানে আমি আয়না দেখা ভুলে গেছি, আমি অফিস যাচ্ছি না, আই এম অলরেডি জাস্ট পুরা মানে স্পয়েল করে ফেলছে আমার লাইফ, অফিস থেকে অলরেডি ক্লেম হাজারটা ক্লেম আসতেছে আমার নামে যে আহাদ তুমি এরকম করলে চাকরি থেকে থাকবে না, এরকম করলে থাকবে না, কলিগরা আমাকে বুঝাচ্ছে যারা এতদিন আমাকে অ্যাপ্রিসিয়েট করছিল তারা আমাকে বুঝাচ্ছে যে আহাদ ইউ হ্যাভ টু কুইট, তুমি এখান থেকে বেরোয় আসো নাহলে কিন্তু এটা ঝামেলা। আমি না তখন অন্য ঘুরে ঘুরে আমি জাস্ট মনে হচ্ছিল যাবে কোথায়, যাবে মানে আমার সাথে কি, আমি 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 তো ওর মানুষ, ও ও না আমাকে চুজ করছে, ও কোথায় যাবে, এটা কি ধরনের কথা? আমি কাউকে আমার সবাইকে শত্রু মনে হচ্ছিল। আমার এখনো মনে আছে যে আমার ম্যানেজার অফিসে যে আমার বস ছিলেন সে পর্যন্ত আমার ঘটনাটা জানতো এবং সে আমাকে এটা নিয়ে কথা বলাতে আমি বলছিলাম যে আমি এখান থেকে কুইট করবো স্যার, আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক এনিমোর, এটা আমার পার্সোনাল ব্যাপার আপনি বলতে পারেন না, এবং আমি কুইট, এবং ঢাকা শহরে আমার কোনো চাকরি নেই, আমার কিচ্ছু নাই, আমি জাস্ট চাকরি চাকরি ছেড়ে ওর বাসার সামনে গিয়ে দাঁড়ায় থাকতাম। এমন হয়েছে যে দিনের পর দিন দাঁড়ায় আসি আমি, গুরু এইরকম আজকের যে চেহারাটা আহাদের দেখা যাচ্ছে এই চেহারাটা আহাদের ছিল না, অন্য একটা চেহারা ছিল আহাদের, যে প্রতিদিন স্পাইক করে অফিস যেত, নিজেকে খুব কেয়ার করতে এবং নতুন জামা পরলে যে কনফিডেন্ট কাজ করে নিজেকে দেখার পর, এই কনফিডেন্টাল একটা আহাদ ছিলাম আমি ওর বাসার সামনে। মানে কত রাত যে কাটাচ্ছিলাম আমি আই ডোন্ট নো, আমি জানি না আসলে, দাঁড়ায় দাঁড়ায় ওকে ফোন করেই যেতাম, ফোন করেই যেতাম, পাগলের মতো ফোন করেই যেতাম, কিচ্ছু মাথায় আসতো না যে ওই কাছ থেকে পিক করতো, মানে একশোটা ফোন দিলে একটা পিক করে বলতো যে তুমি আমার এলাকা থেকে চলে যাও, আমি আমি চাই না যে তুমি এই এলাকায় থাকলে তো আমার বিপদ হবে। এখন তো এক সময় এমন হলো আমি আউটবাস করলাম, আমি ওর বাসার দরজায় গিয়ে মানে ধাক্কা ধাক্কি শুরু করলাম আর কি, এমন একটা আমি পুরো ক্রেজি হয়ে গেলাম আর কি, এটা সম্ভব না, তুমি তো আমাকে জড়ায় ধরে বলছিলে যে তুমি না আমার থাকবা, আজকে কেন এই সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, আমি অধিকার চাইছি বলে, মানে অনেক কোশ্চেন চলে আসছে গুরু, আমি আমি বুঝতে পারবো না, আমি ওর বাসায় গিয়ে দাম দাম দরজায় লাঠি মারতেছি এরকম একটা ব্যাপার। তো ভিতর থেকে দেখলাম যে ওর শাশুড়ি বেরোয় আসলো, ভাগ্য ভালো যে ওর হাজবেন্ড ছিল না সেই টাইমে, ওর শাশুড়ি এবং আরো দুজন ভদ্রমহিলা ছিল, আমি জানি না এরা কারা। তো এরা বলতেছে যে পুলিশ ডাকো, ছেলেকে পুলিশে দাও।
তুমি কি বললে?
আমি আমি দরজা লাঠি মেরে যাচ্ছি, ওরা খুলে না, ওরা খুলতেছে না। শেষে দারোয়ান আসলো, আমাকে তিন চারজন ধরে মোটামুটি একদম টেনে হিঁচড়ে বের করা হইলো, এবং ওই মেয়ে জাস্ট উপর থেকে পরে আমাকে মানে কিছুক্ষণ পরে নিচে যাওয়ার পরে ফোন দিয়ে বললো যে আমার শাশুড়ি পুলিশে কল দিছে, আহাদ তুমি চলে যাও, ঝামেলা হবে আহাদ। আমি বলছি যে আমি দেখতে চাই যে আমার পুলিশে নিচ্ছে, এবং তুমি এটা বসে বসে দেখো।
ওরা কি জানতে পেরেছে যে কি কারণে ছেলেটা দরজায় লাঠি দিয়েছে?
এটা নিয়ে হচ্ছে কি, অলরেডি তার বাসায় তাকে নিয়ে কোশ্চেন করা হয়েছে, কেননা ততক্ষণে আমি অনেক বেশি জ্বালাতন করে ফেলছি, অনেক বেশি ফোন কল, অনেক বেশি সবকিছু করে আমি অনেক বেশি ম্যাসাকার করে ফেলছি, যদিও সময় কম গুরু, আমি স্ট্রেসলি চলে যাচ্ছি। সেটা হচ্ছে মানে এমন একটা সিচুয়েশনে গেলাম যে আমি আসলে ক্ষুদ্র একটা ব্যাপার, আমার তখন থাকার খাওয়ার কোনো জায়গা নাই, আই হ্যাভ নো ওয়ে টু গো, আমার কোথাও যাওয়ার, আমি কেমন জানি আস্তে আস্তে হয়ে গেলাম। আমি ওর বাসার নিচে বসেই কাঁদতেছিলাম, পরে আরেকটা আমার এক কলিগ এসে আমাকে রাত্রেবেলা তুলে নিয়ে গেল যে তুই এভাবে থাকলে তো মারা যাবি, উনি সিনিয়র আমার, সে বললো যে এইভাবে তো দিস ইজ নট ইয়ার লাইফ আহাদ, তুমি তো এরকম ছিলাম, তুমি তো একটা ব্রাইট ছেলে আহাদ, তুমি কি করতেছো এগুলা, তোমার বাচ্চা তুমি জানো না, তোমার একটা বাচ্চা আছে, তুমি কি এগুলো পাগল নাকি? আমি না তিন চার দিন পুরা অন্য একটা ঘুরেছিলাম, আমি তো থাকতাম না কোথাও, আমি রাস্তায় রাস্তায় থাকা শুরু হয়ে গেলো, আমি কাউকে আমি সবাইকে আমার শত্রু মনে হওয়া শুরু হলো, যে যারা ওর বিপক্ষে আমাকে বলে তারা মনে হয় সবাই আমার শত্রু, না ওরা কেউ বুঝতেছে না আমি কিরকম করে চাই, ওরা কেউ জানতেছে না আসলে আমি কিভাবে করে চাইতেছি, আমি আসলে চাইতেছি একদম বাটম অফ মাই হার্ট, আমি ওইটাই আমি এভাবে করেই চাইছিলাম। তো সামাও যেটা হয়েছে যে ব্যাপারটা এরকম ছিল যে একটা মানুষ হঠাৎ করে চলে যেতে দেখ, আমি জানি না, আমি জীবনে কখনো এরকম হয় নাই। সেটা হচ্ছে গিয়ে ওরা বাসা টাসা শিফট করে ফেললো মেবি, এরকম একটা ব্যাপার, যখন আমি খুব বেশি ডিস্টার্ব এরকম কিছু করতেছিলাম। তো একদিন বাসার নিচে গিয়ে আমি দেখছিও যে পুলিশের একটা গাড়ি দাঁড়িয়ে আছে, হ্যাঁ আগে থেকে, এখন সেটা কি আমার জন্য না এমনি দাঁড়িয়ে আছে আমি বলতে পারবো না, আমি একটু ভয় ভয়ও পাচ্ছিলাম যে আল্লাহ আবার এরকম করতে গিয়ে ওইটা হয় নাকি, আবার ক্রেজি হয়ে যাচ্ছিলাম যে যা হওয়ার হবে পুলিশ নিয়ে যাক না আমার কি হবে, কিন্তু আমার সাথে কেন এই ফেক গিরি করা হলো, আমাকে কেন এরকম ঠকানো হলো, মানে ওয়াই মি, আমি কেন এত মানুষ থাকতে তুমি আমার সাথে এটা করতে পারো না। এবং আমি ফার্স্ট বলে ফেলতেছি দেখে হয়তো অনেক কিছু স্কিপ করে গেলাম আমি যাই না, বাট যেটা হচ্ছে কি আমি খুব অধিকার চাচ্ছিলাম আসলে, যে ইউ হ্যাভ টু কাম টু এ ডিসিশন, তুমি আসলে এইভাবে করে চলতে পারো না, তো যে তুমি কোথায় যাচ্ছ আমি জানি না, আমি কোথায় যাচ্ছি তুমি জানো না, এটা হইতে পারে না, তো ইউ হ্যাভ টু আমাকে তুমি বলো না, রেসপন্স করো না কোথায় আস, কোনো রকম কোনো এরকম নাই। দেন যেটা হয়েছে যে পুলিশের গাড়ি টাড়ি দেখার পরে যেটা হয়েছে মানে আলটিমেটলি এক সপ্তাহ দশ দিন পরে আস্তে আস্তে নরম হওয়া শুরু করলাম, কেননা আমি আসলেই গুরু একদম সেই টাইমে না খাওয়াই বলতে পারো মানে ক্রেজির মতো অবস্থা, রাস্তায় যা পাই খাই, কারণ আমার কোনো জব নাই তখন, আমার স্যান্ডেল ছিঁড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। ও একদিন আমার সাথে ওর দেখা হয়েছিল, আমাকে দেখে বলছিল যে তোমার গায়ের থেকে তো কাজের গুড়ার গন্ধ আসতেছে আহাত, তুমি কি এরকম হয়ে গেছো, তুমি কতদিন গোসল করো না? আমি বলছি যে জাস্ট না দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলাম যে তুমি আমার এরকম নেগলেক্ট করতেছো, হ্যাঁ আমার গায়ে মানুষের গন্ধ আসতেছে, এটা একটা মানুষের গন্ধ, এটা কোনো কাজের লোকের গন্ধ, তুমি ভুল করতেছো, এটা মানুষের গন্ধ, আমি তোমার সঙ্গে দাঁড়ায় দাঁড়ায় এই জায়গায় এরকম আমি এরকম হয়ে গেছি, আমার এই লুকস তোমার দেওয়া, আমার না, এটা তুমি দিছো, ইউ গেভ মি দ্যাট থিং। তো যেটা হচ্ছে ইগনোর করে গেলাম, আমি দেখলাম যে ওর ভিতরে কোনো মায়া কাজ করলো না গুরু, যেটা হচ্ছে ও কোনো কানতেছে না, খুব টেম্পার্ড আমার উপরে গরম, কেন আমি ওর লাইফ রুইন করতেছি, ডিস্টার্ব করতেছো কেন তুমি আমার লাইফকে, এরকম একটা ব্যাপার হয়ে গেলো বর্জ্য পদার্থের মতো, আমিও দাঁড়াই লইলাম নোংরার মতোই মনে হচ্ছিল নিজের। তো যেটা হচ্ছে ওই জায়গার থেকে কোথায় যে জানি না, এরপরে এর মাঝখানে যেটা হয়েছে গুরু সেটা হচ্ছে আমার ফ্যামিলি, আমি বলে দিছিলাম মানে যখন আমার চাকরি টাকরি নাই দেখতেন, আমার ফ্যামিলি বুঝতেছে যে আমার মা বুঝতেছে যে আমার ছেলে গেছে, ওকে পাওয়া যাচ্ছে না মোবাইলে কোথাও, কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না, আমার আম্মা ঘুমাচ্ছে না, খুব বাজে অবস্থা, অসুস্থ হয়ে যাচ্ছে, আমার বউ মোটামুটি বলতে পারেন যে মানে এমন হয়েছে যে ঢাকায় এসেছিল খুঁজতে আমাকে, কোথায় আহাত মানে ওকে তো পাওয়া যাচ্ছে না, ও পাগলের মতো হয়েছিল, আসলেই আমি কারোর সাথে আমার কোনো কন্ট্যাক্টই ছিল না, কোথায় ওই ফ্যামিলি আমার, আমার কেউ আছে আমি জীবনে জানতামই না,
সন্তান
কারোর সাথে আমার কোনো যোগাযোগ, আমি অন্য জায়গায় ছিলাম গুরু, আমি আমি জাস্ট কনফিউজিং মাইসেলফ, আমি আমার সাথে আমি আমি আমার সাথে বলতেছি, আমি আমি অন্য জায়গায় ছিলাম, আমি আসলে খারাপ এই জন্যই হতো মেবি আমি যাই না। তো যেটা হয়েছে যে এরপরে একটা সময় এমন হলো যে আমি অসুস্থর মতো একটা ফিল করা শুরু করলাম, আমি সোজা দাঁড়াতে পারতাম না, আমার ডান দিকের কিডনি যেটা হয়েছিল যে কোনো একটা সমস্যা হয়েছিল, আমি সোজা হয়ে দাঁড়াতে পারতেছিলাম না একদিন, আমার এখনো মনে আছে আমি পূজা হয়ে যাচ্ছিলাম, তো ওই সময় আমার বউ ঢাকায় ছিল, ওর বড় বোনের বাসায় এসেছিল। তো আমি না কোনো কিছু না জেনে না ওর কাছে চলে গেছি। হয় না যে আর কোনো ডেস্টিনেশন নাই, আহা তুমি ওই যাও ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আমি ওরকম ব্যাখ্যা হয়ে হয়ে না সিঙ্গি নিয়ে চলে গেছি ওর বোনের বাসায়। গিয়ে ওর বাসার সামনে গিয়ে জাস্ট তাহলে কিছু করলাম না, তারপরে বাসার দরজা নক করার পরে আমি ওরা দরজা খুললে আমি পড়ে গেলাম, দরজা খুলে ধাস করে পড়ে গেছে একদম সেন্সলেস, আমার এখনো মনে আছে। এরপরে আই ফাইন্ড আউট মাইসেলফ ইন মেডিকেল, আমাকে ক্লিনিকে নেওয়া হলো, আমার ডান পাশের কিডনিটা কাজ করছিল না বিকজ আমি পানি খাচ্ছিলাম না অনেকদিন, পানি একদম পানি দূরে থাকলে যা হয় কিডনি ড্রাই হয়ে গেছিল। সো স্যালাইন ক্যালাইন দিয়ে ঠিকঠাক করা হলো, কিন্তু গুরু যেটা হচ্ছে আমি আমার ওয়াইফ দেখলাম যে খুব সেবা যত্ন করতেছে, তো হয় না যে আমি একটা পাপ করছি, কিন্তু মনে করো জানে না গুরু, মানে ও তো জানে না, ও তো জানে না যে আমি কি কি কারণে আজকে এখানে, ও কিন্তু ডিটেল কোনো কিছুই জানে না, ও কিন্তু খুবই আমি ওর হাজবেন্ড হিসেবে আরে পাগলের মতো হয়ে গেছে কোনো একটা কারণে, সে কিন্তু স্পেসিফিক কারণটা জানে না, ও যে জানে না এবং ও যে আমার হেল্প করতেছে এরপরও আমার পার্টিতে দিচ্ছে, আমি খুব রং করতেছি গুরু এটা ঠিক হচ্ছে না, এই মেয়েটাকে আমি ঠকাচ্ছি, এই মেয়েটা জানে না যে মাঝখানে সামথিং একটা হয়ে গেছে যে কারণে আমি আজকে এরকম। আমি না ওর হাত ধরে বলে দিছিলাম একদম পরিষ্কার যে আমি না একটা ভুল করে ফেলছি, আমি একটা ভুল করছিলাম যে আমি মাঝখানে এরকম হচ্ছে, আমি একটা মেয়ের কারণে আমি আই ডিস্ট্রয়েড মাইসেলফ। তো আমি ওটা কিচ্ছু করলো না, আমার দিকে তাকায় ছিল একদম ফেল ফেল করে তাকায় ছিল, ও না কোনোদিন আমার কাছে মনে হচ্ছে এত ইনোসেন্ট, আল্লাহ কিচ্ছু বুঝতেছে না ও আমি কি বলতেছি। ও আবার একবার হাসে, আবার বলে কিরকম কিরকম করতেছে বিশ্বাস করতে পারে না। পরে আমি চিটাগাং গেলাম, আমাকে চিটাগাং গিয়ে নেওয়া হলো, দেন যেটা হচ্ছে আমার ওয়াইফ মানে না অনেক বেশি যত্ন নেওয়া শুরু করছে আগের থেকেও, মানে যতটুকটা এগুলো শোনার পরে অনেক বেশি করতেছে, আরো বেশি করতেছে। ভাই একটা মানুষ এত বড় কেন, আমার খালি খেয়াল থাকছে আল্লাহ আমি এত ছোট, আমি এরকম করার পর একটা মানুষ এইভাবে আমাকে গ্র্যাব করতেছে, এইভাবে করে জড়াই নিচ্ছে যে ঠিক আছে, তো আমাকে উল্টা বাচ্চার মতো বুঝাইতেছে যে হতে পারে তো ভুল হইতে পারে তো, আরে তুমি এত টেনশন নিচ্ছো কেন, আমরা আসি তো, আমি পুরানা আকাশ থেকে বললাম এই একটা মা মেয়ে মানুষ আমাকে এত এত বড়, মানে আমি এখানে এত ক্ষুদ্র যে এখানে আমার পাপ আমি নিজে বলতেছি যে আমি এগুলো এগুলো করছি ওর সাথে, বলার পরে ও আমাকে আরো গ্রেফ করে নিচ্ছে, ও আমাকে উল্টা বুঝাচ্ছে বড়দের মতো, ও কিন্তু আমার জুনিয়র অনেক, ও আমি অনেক ইয়াং বয়সে বিয়ে করছিলাম, ও এত বেশি বুঝার মেয়ে না, বাট যেটা হচ্ছে ও একদম হান্ড্রেড পার্সেন্ট একদম দেখলাম কি ওটা কোনোদিন মুখেই আনে নাই, আর বলেও নাই কখনো, যে জিজ্ঞাসা করে নাই ওটার ব্যাপারে কোনো
প্রসঙ্গ আনে না কখনো,
কখনো জিজ্ঞাসা করে নেই যে ওই মেয়েটা কেমন ছিল, ওই মেয়েটা আমার ভিতরে কি নাই, আমার আমি তো নিজে ওর দিকে তাকিয়ে তাকিয়ে দেখতাম যে এগুলো না ওর চোখ গুলো বলে এরা যায় এক লাখ আনতেছে মানে এটা অনেকবারই হয়েছে, মানে সামহাও যেটা হচ্ছে যে আমি বসে আছি আমি দেখতেছি যে টিভি দেখতেছি বা কিছু একটা করতেছি, বাট হঠাৎ রুমে ঢুকলাম দেখলাম যে চোখ টোক মুছে ফেলছে বা বাথরুম থেকে বেরোচ্ছে চোখ টোক বুঝে, আমি বুঝছি যে মেয়েটা একটা পুরা পাথর, আমি নিজে এত বড় একটা পাথর মেয়েটার গায়ে মারছি এবং সে এটা নিয়ে না উহা করতেছে না, এই পাথরটা নিয়ে ও বসে আছে এবং চাপা চাপে ব্যথা পাচ্ছে কিন্তু উহা করে না, উহা করলে যদি আহাত শুনে মানে এটা তো আবার অন্যরকম হবে, আমি তো ওর বাবা মার সাথে থাকি, ওর শ্বশুর শাশুড়ি আমার বাবা মাকে সে ঠিক রাখতেছে সব কিছু মিলায়, যেটা হয়েছে যে মানে আসলে তো এত বড় মনের পরিচয়, মানে আমি এত ছোট লাগছে নিজেকে, নিজের কাছে কোথাকার একটা ঝড়ো হওয়া আমাকে উড়াই নিয়ে গেল আমার সব কিছু, দেখতে আমি রিয়েলাইজ যে আল্লাহ মানুষ অন্য জিনিস, আল্লাহ কোথায় কাকে কি কি কারণে কোথায় কেমন করে রাখে কিভাবে সামনে আনে, আমি পুরো আমার চোখের সামনে দেখছি, এবং আমার ওয়াইফ যিনি মানে আমি আসলে অনেক লাকি জানি না, ওর মতো এরকম বড় মনের একটা মানুষ, এত আলগায় রাখার মতো স্নেহ করার মতো একটা মানুষ আমি জীবনে পাইছি, হয়তো আমি মর্মটা বুঝতে পারিনি, কিন্তু এখন আমি আমার হাড়ে হাড়ে টের পাই এবং আমার আরেকটা বাচ্চা হয়েছে, আমার এখন দুটি সন্তান এবং উই আর হ্যাপি সঙ্গে আমরা ভালো আছি, আমরা সাম ওই কথাটা আর আসে না মনে আজকে অনেকদিন পর এই প্রোগ্রামে এসে যখন আমি কথাগুলো বলতেছি আমি ভুলে গেছিলাম গুরু, আমি আই জাস্ট ফরগেট, আমার বউ আমাকে ভুলাই দিছিল, এরকম কিছু হয় না তোমার জীবনে, আজকে অনেকদিন কেটে গেছে গুরু, 5-6 বছর গন, 11 ঘটনা 14 এসে শেষ হয়েছিল আমার এখনো মনে আছে, আজকে 15-16-17 তিন বছর হয়ে গেছে, আমরা জাস্ট ফরগেট এভরিথিং, আমরা খুব ভালো আছি এবং কেউ কখনো এগুলো নিয়ে কোনো কোশ্চেনও তুলি না, অলটা আমার টেক কেয়ার করে এবং আই এম হ্যাপি উইথ মাই ফ্যামিলি। আমি আমি খালি এতটুকুই বলতে চাই গুরু যে এই ঢাকাতে না অল ওভার সবখানেরই আমার ব্যাপারটা এরকম হয়েছে যে স্ট্রাগলার যারা এসে ঢাকা শহরে অনেক কষ্ট করে বাবা মা পাঠাচ্ছে বা ফ্যামিলি থেকে দূরে আসে, কিছু কিছু মোহ কাজ করে গুরু, কিছু কিছু মোহ আছে যেগুলো না ডিসক্রাইব করা যায় না গুরু, যে এটা এরকম হইতে পারে, এটা আনএক্সপেক্টেড, এরকম এরকম কিছু ক্যারেক্টার আছে যারা হয়তো ফ্যামিলিতে হ্যাপি না বা এরকম কিছু আছে, তারা কোনো না কোনোভাবে এই এইরকম মানুষগুলোর উপরে ভর করে যারা ঢাকা শহর হয়তো ভালো করে চিনে না। আমার কাছে পরে মনে হয়েছে যে হ্যাঁ এটা আমাদের মতো ছেলেদের সাথে ঘরে যাদের লাইফটা না এলোমেলো হয়ে যায়, তারা আর ট্র্যাকে থাকে না, আর এখন আমি পুরো ভিন্ন একটা ট্র্যাকে কাজ করি, আফটার দ্যাট আমি পুরো অন্যরকম হয়ে গেলাম গুরু। আজকের যে গেট আপ যেটা নিয়ে প্রথমেই কথা উঠেছিল যে আজকের যে গেট আপটা এরকম কেন, আহাদের আহাদ বিকাম লস্ট, আহাদ বিকাম পুরো নতুন একটা মানুষ হয়ে গেছে এবং সে পিওরের মানে একটা জায়গা থাকে না যে না আমাকে এখন ভালো হইতে হবে, আমার ভিতরে খারাপ ছিল আমি 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 বুঝতেছি ইনার ভিতরে একটা জ্বলে যাচ্ছে জিনিসটা যে আল্লাহ আমার সাথে এটা ঘটেছে, আমি ভিতরে ভিতরে পুড়ে যাচ্ছি আমি কি করছিলাম, এই মানুষটা হাতের কাছে যে মানুষটা আছে যে আমাকে সবসময় এরকম করছে তার সাথে এরকম মানে এটা বুচ্ছের মতো সবকিছু মিলে, এটা আমি আসলে এক্সপ্লেনও করতে পারছি না, মানে সবকিছুই তো নিজেকে এত ছোট মনে হইতেছিল সেখান থেকে, জানি না কতটুকু আমার ওয়াইফ মানে সেলে উঠার এই মেয়েটাকে আমাকে দিচ্ছে আমার লাইফে, আই এম হ্যাপি। আমার বুয়াকে শোনার মতো ক্ষমতা নেই, আমাকে আমি বলবো আজকে যে শুনছি আমি বলার মতো ক্ষমতাই আমার নাই, আমি তো চাই না এত বছর পর আমার এরকম একটা অনুষ্ঠান দিয়ে ওকে রিকল দিয়ে কষ্ট দিব, আমি বলি নেই। আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনার ওয়াইফকে কি জানিয়েছিল, আমার কাছে মনে ছিল আমি কেমনে বলবো, আমার পাপে আবার কষ্ট দিব মানুষ নেবার, বাট বলা উচিত উনি অনেকের ঘটতে পারে এরকম লাইফে, এরকম মানুষ আছে ঢাকা শহরেই আছে, আল্লাহর দোয়ায় আমরা এখন উনি অনেক ভালো আছি, বাট এইরকম যেন কারোর সাথে মানে আমার গল্পটা কজন শুনতেছেন কোথায় বসে কিভাবে শুনতেছেন আমি জানি না, খালি মাথায় রাখছেন যে এরকম ক্যারেক্টার গুলো আসতে পারে, এরকম কিছু জিনিস আসতে পারে লাইফে, বাট না রিয়েলটাকে যে আপনাকে আসলেই ভালোবাসে বা যেরকম মানুষটাকে না বুঝেন, মানে একটা গ্যাপ কখনো শূন্যস্থানটা খুব জরুরি জানা, শূন্যস্থানটা খুব খারাপ যে কোনো জিনিসের, শূন্যস্থান ফিল করাই উচিত না, যেটা আসলে শূন্যস্থান এটা শূন্য না, ওখানে অনেকগুলো আদর আছে, ওখানে অনেকগুলো স্নেহ আছে, ওখানে অনেকগুলো ভালোবাসা আছে, হইতে পারে ডিস্টেন্স একটা দূরত্ব কিন্তু আছে, দেয়ার সামথিং কিছু একটা আছে যেটা অনেক দূরে গেলেও হয়তো একটা স্বামী লন্ডনে বসে আমেরিকায় বসে একটা চিঠি পাঠায়, এখন বুঝি আমি দুবাই থেকে একটা চিঠি পাঠায় যে বহু তুমি কেমন আছো, ওই লোকটা ভাই কারোর সাথে মিশে না, ওর লোকের সাথে কোনো মেয়ে না, ও খুব অনেস্ট ভালোবাসে কিন্তু ক্লিয়ার একটা ভালোবাসে, তো ওখানে থাকে না, ওখানে অনেক দূরের, তো আমি তো জাস্ট ঢাকা চিঠি আনি কতটুকু, আমি তো পারি নাই এই জায়গার থেকে নিজেকে ফেরত আনতে, আমি মনে করতে চাই না গুরু আজকের পর থেকে আমি এই ঘটনার পর আমি আর
করে কথা বলি
নজর দিয়ে দেখা হয়। আমি তাকে স্রষ্টার কাছে বলে তুমি আমাকে তার জন্য নির্ধারণ করেছেন সর্বা, তোমার এই মানুষটার পরিপূর্ণ দেখভাল আমি করব এই পৃথিবীতে, কিন্তু আল্লাহর গজব আমার উপরে, যে শৈশব যে কৈশোর আর অদ্ভুত যৌবনের সুযোগ দিয়েছিল আমার বাবা মা তাদের সমস্ত কষ্টের বিনিময়ে, আর আমি সেই বিষাক্ত সন্তান যে আমি আমার সন্তানকে সেই শৈশব আর কৈশোর দিতে পারি। আমি তাদের সামনে চমৎকার কোন আদর্শ দিতে পারি না, যারা কখনই আমি চলে যাওয়ার পর আমার কবরের সামনে দাঁড়িয়ে দিয়ে ঘনিষ্ঠ ফেলবে না, হয়তো ঘৃণা করবে এই আমার বাবা যার মধ্যে প্রচন্ড ভাবে কোন মানুষের ছায়া আছে, তারা হয়তো আমার মতো মানুষকে নিয়ে কখনো গর্ব করবে না, বলবে না আমার বাবার আদর্শ অনুপ্রাণিত হয়ে আমি পৃথিবীতে থাকতে চাই, এত কাঠ এত অনুতপ্ততা জীবনকে এত ঘৃণা, কিভাবে সার্ভাইভ করা যায়, কিভাবে বাঁচব, কিভাবে নিষ্পাপ মানুষটার চোখের দিকে তাকাবো, কিভাবে আমার দু সন্তানের মুখের দিকে তাকিয়ে মনের মধ্যে গর্ব বিরাজ করবো আমি ওদের আমি ওদের বাবা। বহুজন্মের গ্রামী, বহুজন্মের পাশ, বহুজন্মের অভিশাপ আমার জীবনের সাথে জড়িত, অসম্ভব ভালোবাসি আমার এই স্টুডিওটাকে, অসম্ভব ভালোবাসি হাতের মতো মানুষদেরকে যারা সত্যি তাদের জীবন্ধু দারুণ ভাবে মানুষকে শিখিয়েছে, তাদের জীবনের দর্শনকে উপস্থাপন করে এমন ভালোবাসার বাংলাদেশের স্টুডিওকে এমন ভাবে রিপ্রেজেন্ট করেছে যে দিব্য দৃষ্টিতে সাধারণ মানুষ দেখতে যেন বুঝে দেখতে সক্ষম হয়, পরিষ্কার ভাবে বুঝতে পারে যে কি পরিস্থিতির ভেতর দিয়ে একটা মানুষ যায় যখন অসম্ভব রকমের অভিশপ্ত কোন জীবনের ভেতর পড়ে যায়। সে কোন বই, কোন দর্শন, কোন লেখনী, কোন উপস্থাপনা কোনোভাবে একটা মানুষকে কিন্তু এত চমৎকার ভাবে গাইড করতে পারে না আর যেভাবে তার ব্যক্তি জীবনকে রিপ্রেজেন্ট করেছে। আমি একটা জিনিস চাইবো বাচ্চা, যদি না দেওয়া থাকে তো দিও না, আজকে এখন এই মুহূর্ত থেকে যেভাবে তুমি তোমার জীবনের উপাখ্যান শুরু করেছো এবং যেখানে গিয়ে শেষ করেছো তার উপরে আসলে আমার এতে সামনে সম্পূর্ণ কোনো কমেন্ট করার কোনো প্রয়োজনই নাই, এখন শুধু সময় এসেছে এই এই কার্স থেকে, এই গিল্টি ফিল থেকে নিজেকে বের করে নিয়ে আসার, না হলে সামনে পৃথিবী কিন্তু সামনের দিকে প্রকৃত অর্থে এগুতে পারবে না, অভিশপ্ত হয়ে পড়বে সত্যিকার অর্থে ভবিষ্যৎ জীবন, এবং এই কাজ থেকে মুক্তি পাওয়ার একটা একমাত্র উপায় যা যা প্রভাব পড়েছে ওই অভিশপ্ত নারীর মাধ্যমে তোমার জীবনে সেই জায়গাগুলো থেকে নিজেকে বের করে নিয়ে আসতে হবে। বাই এনি চান্স তোমাকে যেটাতে কতটুকু ভালো লাগুক বা মন্দ লাগুক এখন এই মুহূর্ত থেকে এইসব থেকে তোমাকে বের হয়ে আসতে হবে, শুধুমাত্র এই কারণে যেটা শুধু ছিল কোন একটা মানুষের সাথে তোমার অভিশপ্ত জীবনের রিফ্লেকশন, এবং এখন এই মুহূর্ত থেকে কিন্তু এই জায়গাটা থেকে বের হয়ে আসা জরুরি, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার রূপে অবয়বে এবং তোমার অ্যাটিটিউডে ওই জিনিসটা ধরে রাখবে তার মানে আমরা ধরে নিলাম যে পরিপূর্ণ মুক্তি তোমার কিন্তু এখনো মেলেনি, বছরের আগে, বিফোর ব্যাক টু 2014, তার আগের যে হাত ছিল প্রত্যেকটা ক্ষেত্রে সে হাতকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। অ্যাপিয়ারেন্সের দিক দিয়ে, গ্রুমিংয়ের দিক দিয়ে, লুক ওয়াইজ, অ্যাটিটিউড ওয়াইজ এবং ভেতরে, অন্তরের ভেতরে তুমি যে মানুষটিকে দ্বার লালন করো, ভেতরে পরিবর্তন তোমার এসেছে। তোমার একরকার অভিব্যক্তি দেখে আমি টের পাচ্ছি, অসম্ভব রকমের ব্লেসড তুমি। এমন একটা মেয়ে তোমার সংসারে ঘরণী হয়ে এসেছে যার অসম্ভব ভালোত্বের কাছে তোমার সমস্ত পশুত্ব, অসম্ভব ভালোত্বের কাছে তোমার সমস্ত পশুত্ব একেবারে মৃত প্রায়, এবং নিজেকে তুমি অলরেডি তার কাছে সমর্পণ করেছ মানসিকভাবে। এবং আমার বিশ্বাস, মানসিকভাবে তুমি সত্যিকারের খাঁটি সোনা হয়ে দাঁড়িয়েছো। বাট অ্যাপিয়ারেন্সের দিক দিয়ে যে রূপে তোমাকে দেখছি, এই রূপটা কিন্তু ওই অভিশপ্ত মেয়ের দেয়া, যার কাছে একজন আহাদ শুধু একটা এক্সপেরিমেন্টাল প্রোডাক্ট, যার কাছে বিভিন্নভাবে তার ফিলিংসগুলো এক্সপ্লোর করা যায়, আবার একটা সার্টেন টাইম পর আর একজনের সাথে নিজের জীবনকে জড়িয়ে নেয়। এরকম বহুগামী মানুষগুলোর সাথে আমাদের সমাজের কোনো পরিচয় নাই, দূর দূর তাক আমাদের পরিবারের কোনো যোগাযোগ নাই, দূর দূর তাক আমাদের মতো মানুষজনের কোন রকমের কমিউনিকেশন থাকবার কথা না। এ আমাদের সমাজের অংশ কখনোই ছিল না, এখনো না, কিন্তু এরা সমাজের সবসময় ছিল মেনেকার মতো, মক্ষীরানীর মতো, একদম স্ট্রেট ওয়েতে। এরা কিন্তু যারা নিজেদের পেটে সার্ভাইভ করার জন্য সেই পল্লীগুলোতে থাকে তাদের চাইতে অসম্ভব রকমের জঘন্য, যারা শরীর এবং মন দুইটা নিয়ে খেলে। এদের কাছে একটাই এবং একমাত্র ডেস্টিনি, শুধুই ভালো থাকা, শুধুই মজা করা, আরো ডিটেলে বলতে মস্তি করা। এরা শুধু পুরুষের পুরুষকে এক্সপ্লোর করতে পছন্দ করে ইন টার্মস অফ এভরি অ্যাসপেক্ট। এদের খিদা কখনো নিবৃত হবার মতো না, এরা হায়নার মতো, এরা রস্যরস্যে খেতে পছন্দ করে, বিভিন্ন রং বিভিন্ন রূপে সেক্সুয়াল অ্যাটায়ার থেকে শুরু করে বাকি সমস্ত জিনিসগুলোকে এক্সপ্লোর করতে পছন্দ করে। এদের কাছে জীবন হচ্ছে বিভিন্নভাবে জীবনের রসদগুলোকে, জীবনের রূপ রং এবং রসকে আস্বাদনই এদের একমাত্র ডেস্টিনি। কিন্তু তুমি আমি যে মানুষগুলো ভালোবাসা প্রেম মহব্বতের মধ্যে অতি জাগতিক কিছু খুঁজে পেতে চায়, অতি পার্থিব কিছু ভালো লাগে খুঁজে পেতে চায়, তারা কিন্তু এদের এক্সপেরিমেন্টের শিকার হয়ে ধ্বংসের কাছাকাছি এসে দাঁড়ায়। আমরা ভাবি ভালোবাসা বা প্রেমকে হয়তো সাধনার পর্যায়ে নিয়ে যাচ্ছি, কিন্তু আসলেই তো থাকি এমন একটি রিলেশনশিপে, যে রিলেশনশিপের ধর্মীয়ভাবে, সামাজিকভাবে এবং আমাদের ব্যক্তি জীবন বা আমাদের বহু বছরের যে সংস্কৃতি সেটাকে তাকে নোংরামি ছাড়া অন্য কোনো আখ্যা কিন্তু দেয় না। সহাদ আমি চাইবো একটা একটা মাত্র জিনিস, ওর দেয়া মেনেকার দেয়া, ওই ওই মক্ষীরানীর দেয়া, ওই রকম একটা মেয়ের দেয়া কোনো জিনিসের এক্সিস্টেন্স যেন তোমার অ্যাপিয়ারেন্সের মধ্যে না থাকে। আর তা যদি না রাখতে হয়, যাই ওই রূপে দেখছি তোমাকে, সেই রূপটাকে এখন এই মুহূর্তে জলাঞ্জলি দেওয়া উচিত। এটা খুব অন্যায়, এটা খুব খুব অন্যরকম দেখায় যে তুমি তারপরও সেই লুক ক্যারি ফরওয়ার্ড করছো, যে লুকটা তার দেয়া, তার ঘৃণার বদলেতে আসা, তার অবহেলার বদলেতে তোমার শরীরে রূপ নেওয়া। এই লুকের সাথে লিটারালি কোনো কমপ্লেন নাই, এই লুকের সাথে লিটারালি কোনো প্রবলেম নাই, প্রবলেম শুধু একটা জায়গাতে, যে লুকটা এসেছে অসম্ভব রকমের একটা একটা অভিশপ্ত নারীর দেয়া ঘৃণা থেকে। সেটা কোনোভাবে বর্তমান যে মানুষটি স্বর্গের মতো তোমার ঘরে বাস করতেছে তার রিকোয়ারমেন্ট বা সে কোনোভাবে ডিজার্ভ করে না ওরকম অভিশপ্ত নারীর দেয়া কোনো লোক। বলো
গুরু, এখানে একটা ব্যাপার বলতে চাই, সেটা হচ্ছে আমাকে মাঝখান দিয়ে একটা সময় বলা হয়েছিল যে তোমার গায়ে থেকে ওই যে ওরকম গন্ধ আসে বা এরকম কিছু, তো মানে ওইটা আমার কাছে এমন একটা স্ট্রাইক করেছিল মাথায় যে আল্লাহ, কাজের বুয়ো তো একটা মানুষ, ওর গায়ের গন্ধও তো একটা মানুষ, তো যে এই জিনিসগুলো দেখতে পারে না, এইটার ভিতরে গায়ের গন্ধ নিয়ে ক্লাসিফাইড করতেছে, সে আর যাই হোক ভালো মানুষ না। সেকেন্ড ব্যাপার হচ্ছে গিয়ে, আমি আসলে ওই মানুষটাই থাকতে চাই যার গায়ে আসলে এরকম, আমি আসলে গুরু আপনি যে সেন্স থেকে বলছেন যে আমার এই গেটআপ বর্তমান, আমি এটাকে ধরেছি যেটাতে ও পছন্দ করে না, যে এরকম গেটআপে থাকতে হবে। সো আমি আমার কাছে মনে হয়েছে যে ও মরার একদিন পর্যন্ত দেখবে যে আহাত নামক যে ছেলেটার গায়ের থেকে এরকম গন্ধ আসতো, এবং যদি কোনোদিন বেঁচে থাকে বা যদি কোনোদিন আমার ব্যাপার থাকে, আবার আমি যদি নিজেকে ওরকম কোন অবস্থানে নিতে পারি,
আমি ডিসএগ্রি ডিসএগ্রি বাবজান কথা শেষ করতে দিলাম না, ডিসএগ্রি ডিসএগ্রি এই কারণে যে অভিশপ্ত নারীর উপাখ্যান তুমি উপস্থাপন করেছো, তাকে দেখানোর যে আকাঙ্ক্ষা তোমার মনের মধ্যে কাজ করছে, এই জিনিসটা আমি এখনো মানতে পারছি না। একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি এখনই।
একেবারে তাই ক্লেমন, ভালোবাসে বাংলাদেশ শুনছেন। বছর ঘুরে ডিসেম্বর এলে আসে লম্বা একটা ছুটি, সেই সাথে নিয়ে আসে পাড়া ক্রিকেট স্টার হওয়ার অফুরন্ত সম্ভাবনা। তবে পাড়া ক্রিকেটে এমন কিছু রুলস রয়েছে যা শুধু পাড়া ক্রিকেটে সম্ভব। বাট ব্যাট যার আগে ব্যাটিং টার বল দেয়ালের বাইরে, মানে ইউ আর আউট। টান টান উত্তেজনা খেলার সাথে চলে হই হুল্লোড়। তাই তো পাড়ার বন্ধু বান্ধব নিয়ে এমন ক্রিকেট পাগলামিতে মেতে উঠতে এবার ক্লেমন দিচ্ছে ব্যাটে বলে দুরন্ত ফ্রেশনেস অফুরন্ত অফার। ক্লেমনের 2 লিটার কিনলে পাচ্ছ নিশ্চিত উপহার আকর্ষণীয় একটি ক্রিকেট ব্যাট অথবা বল। সো পাড়ার ক্রিকেট স্টার আর দেরি কিসে, ক্লেমন 2 লিটারের সাথে ব্যাট বল নিয়ে মেতে উঠে অফুরন্ত ফ্রেশনেসে। এবং সবাইকে বলছি, ফেসবুকের মাঝে পোস্টটা করেছি, সেই পোস্টটা বেশি বেশি আপনাদের ওয়ালে শেয়ার করুন এবং বন্ধুদের সাথেও শেয়ার করুন। সেই সাথে জানিয়ে দিচ্ছি আমরা একটি উচ্চগতির হোম ইন্টারনেট এখন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, যশোর, গাজীপুর, রংপুর, বগুড়া, কুমিল্লা এবং নারায়ণগঞ্জে। ডিসেম্বর মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতের জন্য থাকছে আইপি টেলিফোন সার্ভিস একেবারে ফ্রি, এবং এর ফিচারগুলো হচ্ছে বাফেলো ইউটিউব, অপটিক্যাল ফাইবার কানেকটিভিটি, 1 ফ্রি রিয়েল আইপি, লো ল্যাটেন্সি ফর গেমার। এবং আপনি ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করুন 09611333777 এই নম্বরে। এবং চলে যাচ্ছি আমার ছোট্ট একটা বিরতিতে, কথা দিচ্ছি ফিরছি কিছুক্ষণের মধ্যে, দ্যাট মিন্স কিছু সেকেন্ডের মধ্যে আমরা ফিরছি। সাথেই থাকুন ঢাকা এফএম 90.4, এনজয় ক্লেমন, ভালোবাসে বাংলাদেশ।
আনন্দে উচ্ছ্বাস মেতে ওঠে আশপাশ, ভালোবাসা এক ঝাঁক বুক জুড়ে মিশে থাক, চোখে মুখে বিশ্বাস উড়ে যাই দূর আকাশ, শুরু নেই শেষ চলছে কেমন ফ্রেশনেস, রোদ্দুর দুর্বার হাসি মুখ একাকার, শুরু নেই শেষ চলছে কেমন।
শেয়ার করো ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস,
ঢাকা FM 90.4
সারা দেশে
সবার সাথে।
মেতে ওঠে আশপাশ, ভালোবাসা এক ঝাঁক বুক জুড়ে মিশে থাক, চোখে মুখে বিশ্বাস উড়ে যাই দূর আকাশ, শুরু নেই শেষ চলছে কেমন ফ্রেশনেস, রোদ্দুর দুর্বার হাসি মুখ একাকার, শুরু নেই শেষ চলছে কেমন।
শেয়ার করো ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস।
ক্লেমন ভালোবাসার বাংলাদেশ।
বছর ঘুরে ডিসেম্বর এলেই চলে আসে লম্বা একটা ছুটি, সেই সাথে নিয়ে আসে পাড়া ক্রিকেট স্টার প্লেয়ার হওয়ার অফুরন্ত সম্ভাবনা। তবে পাড়া ক্রিকেটে এমন কিছু রুলস রয়েছে যা শুধু পাড়ার ক্রিকেটেই সম্ভব। ব্যাট যার আগে ব্যাটিং তার, বল দেয়ালের বাইরে মানে ইউ আর আউট। টান টান উত্তেজনায় খেলার সাথে হয় হুল্লোড়। তাই তো পাড়ার বন্ধু বান্ধব নিয়ে এমন ক্রিকেটে পাগলামিতে মেতে উঠতে এবার ক্লেমন দিচ্ছে ব্যাটে বলে দুরন্ত ফ্রেশনেস অফুরন্ত অফার। ক্লেমনের 2 লিটার কিনলে পাচ্ছ নিশ্চিত উপহার আকর্ষণীয় একটি ক্রিকেট ব্যাট অথবা বল। সো পাড়া ক্রিকেট স্টাররা আর দেরি কিসের, ক্লেমনের 2 লিটারের সাথে ব্যাট বল নিয়ে মেতে ওঠো অফুরন্ত ফ্রেশনেসে। ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস, আমরা চলে যাচ্ছি আবার গুরুহিতের সামনে কাছে।
আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে বিদায় নিতে যাচ্ছি আমাদের আজকের অতিথি আহাদের কাছ থেকে। আহাদের কাছ থেকে শুনছিলাম তার জীবনের কথা। ইনফ্যাক্ট যে কথাগুলো দিয়ে আহাদ শুরু করেছিল এবং সেই কথার বাগধারা, আহাদের এই পুরো ঘটনাতে, আহাদের এই পুরো জীবনের কথাগুলোতে আমার নতুন করে আমি হতে সময় পক্ষ থেকে রিভিউ করার কোনো সুযোগ নেই, কারণ আহাদ তার জীবনটা যে মানুষটার সাথে হাত ধরেছিল একদম আর্লি এজে, যে সময়টাতে ভুল হওয়ার অনেক বেশি সুযোগ ছিল, স্রষ্টা তখনই মনে হয় সবচাইতে ভালো সিদ্ধান্ত নিতে তাকে সাহায্য করেছিলেন, যে কারণে এরকম একটা ব্লেসড জীবন সাথী তার পাশে ছিল, যে তাকে কাছ থেকে অনুভব করতে শিখিয়েছে, ভাবতে শিখিয়েছে, যাতে করে এই জ্ঞান, এই অনুতপ্ততা, এই অভিশপ্তমূল মানসিকতা তাকে যেন নিঃশেষ না করে দেয়, তাকে দাঁড় করিয়ে দিতে, নতুন করে আবার জন্ম নিতে সাহায্য করে সেই মানুষটি। এবং সে বলছিল যে এত কম বয়সে একটা মানুষ যত ম্যাচিউর ডিসিশন নিতে পারে, যে মানুষটি তার আড়ালে আবদালে সবসময় কান্নায় বুক ভাসিয়েছে, অসম্ভব কষ্টে তার বুকের পাঁজর ভেঙে গেছে, পৃথিবীতে এমন মেয়ে কোথাও পাওয়া যাবে না, যখন কোনো রিলেশনশিপ বা কোনো কমিটমেন্টের মধ্যে সে থাকে তখন অন্য কোনো নারীর ছায়া তার পুরুষ তার স্বামীর মধ্যে দেখতে পারে বা দেখে, এটা মেনে নেওয়া যে কত রকমের তীব্র রকমের কষ্টে সেটা ভাববার কোনো সুযোগ নাই। আহাদকে যদি বলি, যে মানুষটির কথা সে বলছে, সে মানুষটি যদি আল্লাহ না করে কোনো রিলেশনশিপের মধ্যে জড়িয়ে পড়ে, আহাদ যিনি যদি জানে যে তার সাথে সত্যিকার অর্থে তীব্রভাবে কোনো মেয়ের কোনো অন্য কোনো পুরুষের সম্পর্ক জড়িয়ে পড়েছে, এবং ভবিষ্যতে এইভাবে যদি সেই মেয়েটি এসে আহাদের রুমের মধ্যে আহাদের দরজা খুলে সেখানে আছড়ে পড়ে, আহাদ কি সেই মেয়েটিকে ক্লিনিক পর্যন্ত নিতে পারবে? আহাদ কি সেই মেয়েটিকে বাড়ি পর্যন্ত নিয়ে গিয়ে মুখে ভাত তুলে খাওয়াতে পারবে? আহাদ যদি সেই মেয়েটির শরীরে অন্য কোনো পুরুষের ছায়া দেখতে পায়, আহাদ কি তাকে আদর করতে পারবে? অসম্ভব রকমের ভালোবেসে তার কপালে কি ছুঁ দিতে পারবে? তার হাত ধরে পৃথিবীর কি বাকি জীবনের পথ কি সে চলতে পারবে? তাকে কি তার ভবিষ্যৎ গর্বিত সন্তানের মা হিসাবে কনসিডার করবে? এটা তো বাস্তবে যাওয়া তো অনেক দূরের কথা, কল্পনাতেও মানুষ কেউ চিন্তা করতে পারে না, আর আমাদের সমাজে একেবারেই না। কিন্তু মজার ব্যাপার যে দীর্ঘ 3-4 বছর এই জীবনটাই কিন্তু সেই মেয়েটির কাছ থেকে পেয়ে এসেছে আহাদ। এই 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 প্রাপ্তি, এই জীবনের কাছ থেকে এই পাওয়াটা সে কিভাবে রিটার্ন করবে? দিস ইজ অ্যাবসলুটলি হিজ কল। ইন রিটার্ন সে কিভাবে এই মেয়েটিকে ভবিষ্যতে সে কতটুকু মূল্যায়ন করতে পারবে এবং তার জীবনে কতটুকু ভালো লাগা ভালোবাসায় ভরিয়ে দিতে পারবে? এই কৃতজ্ঞতা, এই ট্রিবিউট সে কিভাবে তাকে জানাবে? এটা আসলে আমি যতটুকু বর্ণনা শুনেছি, আহাদের স্ত্রী, আমাদের যে যার সাথে আহাদের বৈবাহিক সম্পর্ক, সেই মানুষটিকে শুধু স্ত্রী জায়গাতে মেয়েটি আর নাই মনে হয়। যতটুকু আমি গল্প থেকে শুনেছি, তার উপাখ্যান থেকে আমরা যতটুকু জেনেছি, সেই মেয়েটি আসলে অতি মানবীয় একটি গুণাবলীর একটি মেয়েতে পরিণত হয়েছে। এর ট্রিবিউট সত্যিকার অর্থে আহাদের পক্ষে দেওয়া সম্ভব কিনা, আহাদ এটা কতটুকু মেনটেন করতে পারবে ইন ফিউচার, আহাদ এবং আহাদের ডেস্টিনি সেই কথা বলে দিবে। বাট জীবনের যে মোড় থেকে আহাদকে ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করেছে, যে আহাদকে নতুন করে পুনরুজ্জীবিত করতে সাহায্য করেছে মেয়েটি, সেই মেয়েটির জন্য আমাদের রাজ্যের কৃতজ্ঞতা, অসম্ভব শ্রদ্ধা, পাগল প্রায় ভালোবাসা। আমরা যারা ভালোবাসার কাঙাল, আমরা যারা ভালোবাসার কথা প্রতিদিন প্রতি মুহূর্তে বলি, আমরা যারা বছরের শেষ মুহূর্তে আজকে 2017 কে বিদায় দিচ্ছি ক্লেমেন্ট ভালোবাসার বাংলাদেশের এই স্টুডিওতে বসে, ঠিক সেই সময় আমরা এই ধরনের প্রেমিকাদের চিনেকে শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করি। এরাই কিন্তু বাঁচিয়ে রেখেছে আমাদের ক্লেমেন্ট ভালোবাসা বাংলাদেশের স্টুডিওকে, এরাই বাঁচিয়ে রেখেছে আমাদের যে অনুষ্ঠান তার সত্যিকারের এসেন্সটি। গর্বের সাথে এদেরকে আমরা শ্রদ্ধা জানাই। আমাদের অনুষ্ঠানে যারা এ পর্যন্ত এসেছেন এই স্টুডিওতে, এই ক্লেমেন্ট ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে গেস্ট হিসেবে, সবার প্রতি অসম্ভব রকমের ভালোবাসা আমাদের। যারা তাদের জীবনের কথা বলে বাকি জীবনগুলো বিনির্মাণে সাহায্য করেছেন, আজকের গেস্ট যে তথ্যগুলো দিয়েছেন এবং তার প্রেক্ষিতে যে ভালোবাসার মানুষের আদল আমাদের সামনে প্রতিভাত হয়েছে, সেই ভালোবাসার মানুষকেই পুজো দেওয়ার জন্য আমরা ব্যস্ত হয়ে থাকি। এই মানুষগুলো সামনের দিকে থাকুক, এই মানুষগুলো আছে বিধায় এই পৃথিবীতে এখনো ভালোবাসা এক্সিস্ট করতেছে, এই মানুষগুলো আছে বিধায় প্রেম ভালোবাসা কি জিনিস আমরা দিব্য দৃষ্টিতে মাঝে মাঝে দেখবার সুযোগ পাচ্ছি, এই মানুষগুলো আছে বিধায় পৃথিবী আসলে এখনো টিকে আছে, এই মানুষগুলো আছে বিধায় এখনো পৃথিবী পুরোপুরি ভাবে হানাহানির জায়গাতে পরিণত হয়ে যায়নি, এই মানুষগুলো আছে বিধায় এখনো যুদ্ধ বিগ্রহে সমগ্র পৃথিবী অভিশপ্ত হয়ে যায়নি, এই মানুষগুলো আছে বিধায় আমাদের এখনো সূর্য দেখতে ভালো লাগে। এই মানুষগুলো আছে বিধায় বিকালবেলায় মনের ভিতর সত্যি ভালো লাগে আর আর্দ্রতা জাগে। এই মানুষগুলো আছে বিধায় শীতকে এত বেশি সুমধুর মনে হয়। এই মানুষগুলো আছে বিধায় চিটাংয়ের পাহাড়গুলোকে এত বেশি পবিত্র দেখায়। এই মানুষগুলো আছে বিধায় সমুদ্রের পাশে দাঁড়িয়ে নিজেকে প্রসারিত মনে হয়। এই মানুষগুলো আছে বিধায় এই প্রকৃতিটা এত বেশি সুন্দর লাগে। যখন বলি আঁকা বাঁকা মাঠ মেঠো পথ শান্ত নদী তপ্ত দগ্ধ মাটি ছুনি বৃষ্টি হঠাৎ নাকে এসে লাগা মাটির সোনা গন্ধ।
Exclusively on FusionBD.com.